This track was downloaded from FusionBD.com.
90.4 ভালোবাসার বাংলাদেশ বন্ধু, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং দেখতে দেখতে ঘড়ির সময়টা ঠিক রাত 10:30। এতক্ষণ ধরে এই সময়টির অপেক্ষা করছিলাম, ইভেন সারা সপ্তাহ ধরে অপেক্ষা করি। যখনই বৃহস্পতিবার চলে যায় তখন আবারই মনে হয় যে কখন আবার বৃহস্পতিবার আসবে এবং সবার সঙ্গে অনেক কথা হবে, অনেক গল্প হবে। সো বন্ধু, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমি তো বরাবরের মতো ভালো থাকি। এবং আজকের দিন তার একটি জানিয়ে দিচ্ছি, যদি একটু পরে আরেকটি নতুন দিন শুরু হয়ে যাচ্ছে, তারপরও আজ বৃহস্পতিবার 23 এপ্রিল 2015, 10 বৈশাখ 1422, বঙ্গাব্দ 3 রজব 1436 ইস্বী। দেখতে দেখতে কিন্তু বৈশাখের 10টি দিন চলে গেল এবং বাইরে কিন্তু কাল বৈশাখী হচ্ছে। আমি যখন আসলাম আজকে অফিসে, ঢাকা এফএম এ যখন আমি এসেছি, এসে চা খেতে গেলাম, বারান্দায় দাঁড়িয়েছিলাম, বৃষ্টির চা খেলাম আর কি, খুবই ভালো লাগলো। কিন্তু সেই সাথে আমি উড়েও যাচ্ছিলাম, এত বাতাস ছিল। তবে বাতাসটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু উড়ে যাওয়ার ভয়ে আমি আবার রুমে এসে পড়লাম। সো আপনার এই বৃষ্টি কেমন লাগছে? আশা করছি অনেক বেশি ভালো লাগছে। যারা বাইরে আছেন তারা সাবধানে বাড়িতে ফিরবেন, এবং যারা এই মুহূর্তে বাসায় চুপচাপ ঘরে বসে শুনছেন তাদের আশা করছি অনেক বেশি ভালো লাগছে। এবং আমার সঙ্গে থাকবেন, ভালোবাসার বাংলাদেশের সঙ্গে থাকবেন ঠিক রাত 1:30 পর্যন্ত, আরো অনেক বেশি ভালো লাগবে। সো বন্ধু, আপনার কি অবস্থা না অবস্থা, এই মুহূর্তে কোথায় আছেন অবশ্যই জানাবেন। জানাতে হলে আপনাকে যে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে SMS করতে হবে। সো এখনই SMS করুন, আপনার সেলফোনটা হাতে নিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বার। আমি আবারও বলছি, লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু, যারা ফেসবুকে আছেন তারা ছিলেন কখন পোস্ট দিব, অলরেডি কিন্তু আমরা পোস্ট দিয়ে দিয়েছি। সো অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/thakafm90.4 এ। এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজ ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু শিশির, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসার গল্প শুনতে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। আর ভালোবাসার বাংলাদেশের যে কোনো তথ্য জানতে আপনি ভিজিট করুন www.facebook.com/guruhetesham এই লিঙ্কটিতে। অবশ্যই লিঙ্কটি দেওয়া আছে, আপনি চাইলেই কিন্তু সেই লিঙ্কটিতে ভিজিট করতে পারবেন। আর অনেক কথা তো বললাম, আর অনেক কথা হবে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় ভালোবাসা মানুষটিকে অনেক বেশি মিস করা হয়। আর এখন যে গানটি শুনবো, আশা করছি যদিও এখানে বলা হয়েছে যে তুমি আসো নাই, আমি কিন্তু এসে পড়েছি, এখন আপনার আসার পালা, জয়েন করার পালা। তো বন্ধু সঙ্গে থাকুন, ফিরছি গানে বিরতির পর।
কথা ছিল আসবে তুমি, কথা ছিল, কথা ছিল আসবে তুমি, তাই সন্ধে গেল রাত পড়ল তুমি আসো।
আমি মোহাম্মদ রুবুল হোসেন, বাংলাদেশের ফাস্ট বোলার। বিশ্বকাপে গেছিলাম অনেক স্বপ্ন নিয়ে, চেষ্টাও কম করি নাই, কিন্তু ফিরে আসার সময় প্রশংসা পাইছি অনেক। ফেসবুকে সবাই কইছে সাবাস, ফিরে আইসি, দেখা দেবো যেমনি হোক, প্র্যাকটিস চলবে, নিজেরে রেডি করতেছি, ফিরে আইসি, ডাইরেক্ট ভাঙিয়ে দেবো।
স্বপ্ন ভাঙবে না, স্টাম্প ভাঙবে, তাই ফিরে এসে দেখিয়ে দিতে রেডি যারা, তাদের জন্য রবি দিচ্ছে বন্ধ সংযোগ চালু করলেই আনলিমিটেড ইন্টারনেট মাত্র 29 টাকায়। এছাড়াও সাথে আছে সেরা কল রে, সকল রবি নাম্বারে আধা পয়সা, অন্য যে কোনো নাম্বারে 1 পয়সা কল রেট। ফিরে এসে দেখিয়ে দাও, জ্বলে উঠুন আপন শক্তিতে, রবি।
ভালোবাসার বাংলাদেশ, বন্ধু আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনার সঙ্গে এবং থাকবো ঠিক রাত 1:30 পর্যন্ত। কথা দিয়েছিলাম আবার ফিরে আসবো, আর যে ফিরে আসেনি তার জন্য অপেক্ষা তো একটু করুন, দেখুন সে কবে আসে। গানটি আসলে অনেক বেশি চমৎকার ছিল এবং এই মুহূর্তে যারা শুনছেন তারা কিন্তু অবশ্যই SMS করে জানাবেন এই মুহূর্তে আপনি কি করছেন, কোথায় আছেন, কারণ বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, সবকিছু মিলে অস্থির একটা অবস্থা বাইরে। সো বাইরে যারা আছেন অবশ্যই অনেক বেশি সাবধানে থাকবেন এবং সাবধানে বাড়ি ফিরবেন। আর অলরেডি ফেসবুকে অনেকে জয়েন করেছেন, কিন্তু যারা এখনো জয়েন করেনি তাদেরকে বলছি অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন, www.facebook.com/thakafm90.4 এ। আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান তাদেরকে বলছি অবশ্যই কাজটি করতে পারেন, কিন্তু যে ছোট্ট কাজটি করতে হবে তা হচ্ছে আমাদেরকে জানাতে হবে যে আপনি এখানে আসতে চান। সো বন্ধু এখনই SMS করুন, লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। অলরেডি অনেকে আছেন ফেসবুকে, তানভীর ইরফান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আজ অনেক অপেক্ষায় আছি। তাই বন্ধু অবশ্য অপেক্ষায় থাকুন, অবশ্য আজকে অনেক বেশি ভালো কিছু হবে আশা করছি, বাইরে চমৎকার ওয়েদার এবং এই ওয়েদারে অবশ্য অনেক ভালো একটি ভালোবাসার গল্প আজকে আমরা শুনতে পারবো। মেহেদি হাসান আছেন আমাদের সঙ্গে, আবুজ বালক রকি আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি লাকিকে অনেক ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে, আমি বলে দিব প্লিজ। আচ্ছা আমি জানিয়ে দিলাম, রকি আপনি লাকিকে অনেক ভালোবাসেন এবং আপনাদের ভালোবাসার গল্প কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন, কিভাবে করবেন তা কিন্তু আমি জানিয়ে দিয়েছি, সো রকি একদমই দেরি করবেন না। মোহাম্মদ রায়হান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন অস্থির সং, আপু আসলে অনেক চমৎকার গান কনার এটি। এমডি সোহাগ মি আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন প্রশংসা করেছেন, প্রশংসা শুনতে সবসময় অনেক বেশি ভালো লাগে, আর যখন আপনাদের কাছ থেকে প্রশংসাগুলো জানতে পারি কমেন্টে অথবা 16260 তখন আরো বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ সোহাগ মিয়া, আশা করছি সবসময় আমাদের সঙ্গে থাকবেন। এমডি সালাউদ্দিন আয়বি আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সৈকত দাস নরসিংদী থেকে, তিনি লিখেছেন আপু আই লাভ ইউ ঢাকা FM। অনেক অনেক ধন্যবাদ সৈকত দাস, সবসময় ঢাকা FM কে ঠিক এইভাবেই ভালোবেসে যাবেন। কায়েস আছেন আমাদের সঙ্গে, তার ভালোবাসার মানুষ লামিয়াও শুনছে আমাদেরকে, তাকে অনেক মিস করছে আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টির দিনে কিন্তু ভালোবাসার মানুষটিকে অনেক বেশি মিস করা হয় যেটা আমি একটু আগেই বলছিলাম। সো মিস করছেন যখন কায়েস, আপনি আপনার ভালোবাসা মানুষটিকে ফোন দিয়ে বলে দিন যে আমি তোমাকে অনেক বেশি মিস করছি, আর আমি তো জানিয়ে দিলাম। আর এরপর যে গানটি প্লে করবো এটা আপনাদের জন্য আশা করছি অনেক বেশি ভালো লাগবে। নয়ন আছেন গুলশান থেকে, তিনি লিখেছে তার SMS কে আমার ভালো লাগে না। নয়ন আমি কি কখনো বলেছি আপনার SMS আমার ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে, হয়তো কোনো কারণে মিস হয়ে যায়, কিন্তু তার জন্য একদমই মন খারাপ করা যাবে না। মাঝে মধ্যে অনেকে SMS বা কমেন্ট এরকম মিস হয়ে যায়, আর যাদেরটা মিস হয়ে যায় অনেক 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 সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত যে সবার কমেন্ট এবং SMS আমি করতে পারি না। আর নয়ন আপনার SMS টা আজকে অনেক বেশি ভালো লেগেছে আমার, আপনি লিখেছেন যে আই লাভ ইউ বাবা। আসলে বাবা মাকে কিন্তু ভালোবাসার কথা যে সবসময় বলা হয় না, অনেকে বলতে পারেন না, হয়তো একটু লজ্জা লাগে বা কি কারণে আমি জানি না, অনেকে বলতে পারে না, কিন্তু অবশ্যই কিন্তু চেষ্টা করবেন অন্তত পক্ষে একবার হলে বলে দেওয়ার যে বাবা অথবা মা আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। আর বন্ধু অবশ্যই কিন্তু ফেসবুকে কানেক্টেড হবেন, www.facebook.com/thakafm90.4 এ। রকস্টার মুকুল আছেন আমাদের সঙ্গে, জ্যাক জামিল আছেন, খালিদ হাসান, হৃদয়, এমডি সালাউদ্দিন আয়বি, রাতুল হাসান আছেন আমাদের সঙ্গে, মারিয়া জাহান, প্রিয়া,
আকাশের সূর্য ফাহিম আছে, ইশাক মাহমুদ আছে, আর তাদের মতো আপনিও কিন্তু লাইক দিয়ে আপনি আপনার কমেন্টে অবশ্যই করবেন। আমি কিন্তু আছি আপনার কমেন্টের অপেক্ষায়। সো বন্ধু, দেরি নয়, বেশি বেশি করে কমেন্ট এবং SMS করুন, আপনার কমেন্টগুলো কিন্তু আমি দেখছি। আর এই চমৎকার ওয়েদারে ভালোবাসার মানুষটিকে আপনি কতটুকু ভালোবাসেন বা জানাতে চাচ্ছেন আমি তোমাকে ভালোবাসি, তাও কিন্তু লিখে দিতে পারেন আমাদের কাছে। লিখুন 16260 তে এবং ফেসবুকে www.facebook.com/thakfm90.4 এ। কামরুজ্জামান সোহেল আছে, শূন্য হৃদয় প্রাপ্তি রাত, আরিয়ান ইসলাম, তিথি সহ আর অনেকেই আছে, আরো অনেক কমেন্ট আছে, এসে পড়বো। কিন্তু এই মুহূর্তে চমৎকার একটি গান এবং গানটি কিছুক্ষণ আগে যাদের কথা বলছিলাম যে খুব মিস করছে আমাদের কায়েস এবং তার ভালোবাসার মানুষটি লামিয়ার জন্য, সঙ্গে থাকুন।
नजर में कैसे जादू कर दिया, तेरा बन बैठा है मेरा जिया, जाने क्या होगा क्या होगा क्या पता, इस पल को मिलके आज ही ले जरा, मैं हूं यहां तू है यहां मेरी बाहों में अभी जा, ओ चल जा दोनों जहां मेरी बाहों में आ भूल जा, ओ चल जा दोनों जहां मेरी बाहों में आ भूल जा,
बेबी आई लव यू, बेबी आई लव यू, baby I love you, baby I love you so, baby I love you, oh I love you, I love you, I love you so, baby I love you.
Har dua mein shamil tera pyar hai, बिन तेरे लम्हा भी दुश्वार है, धड़कनों को तुझसे ही दरकार है, तुझसे राहते तुझसे चाहते, हर दुआ में शामिल तेरा प्यार है, बिन तेरे लम्हा भी दुश्वार है, तुझसे राहते तुझसे चाहते, तू जो मिली एक दिन मुझे, मैं कहीं हो गया लापता, ओ चल जा दोनों जहां मेरी बाहों में आ भूल जा, चैन छीना इश्क के एहसास ने, बेख्याली दी है तेरी प्यास ने, शायद जरूर है कुछ तो जरूर है, कर दिया दीवाना दर्द खास ने, चैन छीना इश्क के एहसास ने, ख्याली भी है तेरी प्यास ने, शायद जरूर है कुछ तो जरूर है, ये दूरियां जीने ना दें
ভালোবাসার বাংলাদেশ বন্ধু, আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ এবং চমৎকার গান শুনছিলাম বেবি আই লাভ ইউ। আসলে ভালোবাসার মানুষটিকে যখন আপনি বলবেন যে বেবি আই লাভ ইউ অথবা আই লাভ ইউ, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি, সেই কথাগুলো আসলে কানে লেগে থাকে এবং অনেক বেশি ভালো লাগে সেই মুহূর্তগুলো। সো আপনার সেই মুহূর্তগুলোকে আরো বেশি রঙিন করে তুলতে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে, কারণ চমৎকার গান আছে এবং ভালোবাসার গল্প তো আছে। এবং আপনি জানেন আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশে অতিথি বন্ধু শিশির, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আর শিশিরের মতো আপনিও যদি আপনার ভালোবাসার গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তার জন্য যে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে SMS করতে হবে। সো বন্ধু, দেরি না করে এখনই SMS টি পাঠিয়ে দিন। লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর এই মুহূর্তে আপনার মনে যত কথা আছে, এই মুহূর্তে কোথায় আছেন, কি করছেন অবশ্যই জানাবেন। জানাতে হলে লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার যত কথা আছে তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু, ফেসবুক তো আছে www.facebook.com/thakaathon90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। সেখানে যে পোস্ট দিয়েছি সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্ট করবেন। এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে ফেসবুকে এনামুল ইসলাম আছেন, এমডি সাব্বির সরকার আছেন আমাদের সঙ্গে, সিবির ইমোনা আছেন, রাতুল হোসেন আছেন, স্বার্থহীন মুন্না আছেন আমাদের সঙ্গে, রক্তাক্ত জন্মভূমি মাজেদ আহমেদ সজীব আছেন, জাবেদ ওমর আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই লাভ ইউ আপু, তোমাকে অনেক ভালো লাগে, ধন্যবাদ জাবেদ ওমর, সবসময় আমাদের সঙ্গে থাকবেন। কিন্তু এমডি আরিফ আফরিন আছেন আমাদের সঙ্গে, একটা কথা, কি কথা সেটা তো বলতে হবে, একটা কথা বলে আপনি তো চুপ হয়ে গেলেন, বাকিটুকুকে আমি জানবো না, বলুন অবশ্যই জানিয়ে দেবেন। শরীফ হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি আজকে আমাদেরকে শুনছেন, অনেক ভালো লাগলো শরীফ, সবসময় সঙ্গে থাকবেন এবং আজকে তো ঠিক রাত দেড়টা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, কারণ শিশিরের ভালোবাসার গল্প শুনতে হবে যে আপনাকে। সাগর আহমেদ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি কি দোষ করেছে, তার কমেন্ট আমি পড়ি না, সবসময় তো আমি বলি যে সবসময় সবার কমেন্ট আমি পড়ার চেষ্টা করি, তার মাঝখানে একটা দুইটা মিস হয়ে যায়, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আমাদের সঙ্গে আরো আছেন, তার নামটি লিখিনি এর জন্য আমি বলি, যারা 16260 তে SMS করছেন তারা কিন্তু অবশ্যই আপনার নামটি লিখে তারপর আপনি কোথা থেকে আমাদেরকে লিখছেন সেই জায়গাটির নাম এবং আপনার এইজটি লিখে দেন, আপনি আমাকে SMS টি পাঠিয়ে দিন। মুবিন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই লাভ ভালোবাসার বাংলাদেশ। তন্ময় আছেন ঢাকা কেরানীগঞ্জ থেকে, তামান্না হাবিব আছেন মানিকগঞ্জ থেকে, তিনি এবং তার হাজবেন্ড দুজন একসঙ্গে আমাদেরকে শুনছে, অনেক ভালো লাগলো আপনারা দুজন একসঙ্গে আমাদেরকে শুনছে, সবসময় আমাদের সঙ্গে থাকবেন। এবং ভালোবাসার বাংলাদেশ, আমি যেটা চিন্তা করি, আমি যেটা ফিল করি, যারা শুনে, যে কোনো এজেরে যারা শুনে, কোনো না কোনো কিছু প্রতিটি প্রোগ্রাম থেকে আপনি কিন্তু কোনো না কোনো একটা কিছু শিখতে পারবেন, সেটা ছোট জিনিস হোক বড় জিনিস হোক, এবং সেটি আপনার লাইফে অবশ্যই অনেক বেশি কাজে দিবে। সো অবশ্যই শুনতে হবে ভালোবাসার বাংলাদেশ ঠিক রাত 10:30 থেকে 1:30 পর্যন্ত, আর কিছুক্ষণ পরে, যদিও রাত 11:00 বেজে যাচ্ছে, আমরা আছি ঠিক রাত 1:30 পর্যন্ত। সো বন্ধু, আপনার মনের যে কথাগুলো আছে অবশ্যই জানিয়ে দিন 16260 তে এবং ফেসবুকে www.facebook.com/thakaathon90.4 এ। 16260 তে আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ আলী, তিনি আমাদের প্রথমবার SMS করেছেন, আপনার আলী নামটি দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ে গেল, মানে অসম্ভব রকম দুষ্ট প্রকৃতির একটা ছেলে, পড়ালেখা করে না, খাওয়া দাওয়া তো মোটেও করে না, আর
আর কি বলবো, আলীর নামে মোহাম্মদ আলী হোসেন। এই মুহূর্তে যদি তুমি শুনে থাকো, খাওয়া দাওয়া অবশ্যই শেষ করে তারপর আমাকে শুনবে। খাওয়া দাওয়া কিন্তু একদম বন্ধ রাখা যাবে না। সারা হোসেন আছেন আমাদের সঙ্গে দুনিয়া থেকে, তিনি আমাদেরকে শুনছেন, অনেক ভালো লাগছে। আর আজকে বাইরে অনেক বাতাস, তার জন্য তার অনেক ভালো লাগছে। আসলে বাইরের ওয়েদারটা অনেক বেশি চমৎকার, এবং এই চমৎকার ওয়েদারে কিছু চমৎকার গান আরো বেশি রোমান্টিক করে দিবে আপনাকে। আর এখন যে গানটি শুনবো, আমি তোমার কাছে আসব, আমি তো আপনার কাছে এসে পড়েছি, আপনিও কমেন্ট এবং SMS এর মাধ্যমে আমার কাছে এখনই জয়েন করুন। সো বন্ধু সঙ্গে থাকুন, ফিরছি আর কিছুক্ষণ পরে। জি বন্ধু, আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনার সঙ্গে এবং থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত। আর কিছুক্ষণ পরই রাত এগারোটা বেজে যাবে নতুন আরেকটি ঘন্টা, এবং এই ঘন্টায় যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, এবং যারা এখনো জয়েন করেনি তাদেরকে বলছি অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/thakafm90.4 এবং 16260 তো আছি। দেখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। সবুজ আছেন আমাদের সঙ্গে, জুয়েল রানা আছেন, জুয়েল রানা সুবর্ণ আছেন, তিনি তার সুবর্ণাকে অনেক মিস করছে, মিস করার কোনো কারণ নেই, সুবর্ণাকে তো আমি জানিয়ে দিয়েছি, আর আশা করছি আপনাদের এই মিস করা করিটা দূর হয়ে যাবে যদি আপনি এখন তাকে একটি ফোন অথবা একটি SMS দিয়ে দিন। এইচ কে জনি আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই আছেন, আরো অনেক কথা হবে, আরো অনেক গান হবে এবং ভালোবাসার গল্প শিশিরকে নিয়ে তো অবশ্যই হবে। কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি গানে এবং নতুন একটি ঘন্টায় ফিরছি, সব বন্ধুদের সঙ্গে থাকুন।
টাইম চেক, এখন সময় রাত এগারোটা। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সি পেইন্টস নিয়ে স্টাইলিশ ওয়াল ফিনিশ, রক্সি ফিউশন। রক্সি ফিউশনে আছে 9টি ক্যাটাগরিতে 2% হৃদয় করা ডিজাইন, স্টেনসিল, ওয়ালপেপার, স্যান্ড কোটিং, টেক্সচার, আর্ট, রিঙ্গো, স্প্ল্যাশ, ফ্লোরাল। It's World, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর শৈল্পিক। Roxy Fusion, Stylish Wool Finish.
বাধাহীন জীবনের পথ চলা হবে এবার স্যাভলন সুরক্ষিত। এখন প্রতিটি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের সাথে 75 গ্রাম স্যাভলন মাইল্ড অ্যান্টিসেপ্টিক সোপ একদম ফ্রি। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, আজ উড়ে যেতে নেই কোনো মানা।
ভালোবাসার বাংলাদেশ,
বন্ধু আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ এবং এই মুহূর্তে ঘড়ির সময়টা রাত 11:01 বলেছিলাম নতুন আরেকটি ঘন্টায় আসবো, হাজির হয়ে গিয়েছি ভালোবাসার বাংলাদেশ নিয়ে এবং থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত। সো যে যেখানেই আছেন আশা করছি সাবধানে বাড়িতে ফিরে গিয়েছেন এবং ভালোবাসার বাংলাদেশের সঙ্গেই থাকবেন। আজকে আমরা ভালোবাসার বাংলাদেশের শিশিরের ভালোবাসার গল্প শুনবো, এবং শিশিরের মতো আপনিও যদি আপনার ভালোবাসার গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান তাহলে যে ছোট কাজটি করতে হবে তা হলো SMS করতে হবে। সো বন্ধু দেরি না করে এখন SMS পাঠিয়ে দিন, লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এবং নারায়ণগঞ্জ থেকে জিন্নাত, যিনি এবার SSC পরীক্ষা দিয়েছেন, তিনি যিনি আপুকে হেল্প করার জন্য টাকা পাঠিয়েছিলেন সে টাকাটি তারা পেয়ে গিয়েছে, আপনি একটু কনফিউশনে ছিলেন তাই আপনাকে আমি জানিয়ে দিলাম জিন্নাত, নারায়ণগঞ্জের জিন্নাত। সো আশা করছি আর কোনো কনফিউশন নেই। আর এই মুহূর্তে তো শুনছেন আমাকে আর জিমাকে, অনেকে আমার নামটি সীমা আরো অনেক কিছু লিখে ফেলেছেন, যাই হোক আর হবে না আশা করছি নেক্সটে, তা হচ্ছে আমার নাম ইমা, রশ্মি মাইকার মা ইমা। আর আজকে আমরা শিশিরের ভালোবাসার গল্প শুনব, আশা করছি ভালোবাসার গল্পটি অনেক বেশি ভালো হবে এবং আপনি তো আমাদের সঙ্গে থাকবেন। অবশ্য লাইক এবং কমেন্ট দিতে কিন্তু একদমই আপনি দেরি করবেন না, অলরেডি যারা কমেন্ট করছেন তাদেরকে বলছি বেশি বেশি করে কমেন্ট করুন, কারণ গতবার কিন্তু ভালোবাসার বাংলাদেশে আমাদের FM গুরু তিনি কিন্তু যেসব কমেন্টগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল, রোমান্টিক হয়েছিল, সেই কমেন্টগুলো কিন্তু তিনি পড়েছেন, এই সপ্তাহ তার বিপরীত হচ্ছে না। সো বন্ধু, আশা করছি দেরি না করে এখনই মনের যত রোমান্টিক কথাবার্তা আছে এবং সুন্দর করে আপনি কবিতা হয়তো লিখে রেখেছিলেন কোনো এক সময়, কাউকে বলা হয়নি, জানানো হয়নি, তা কিন্তু আজকে আমাদেরকে জানিয়ে দিতে পারেন, কারণ আপনার সেই কমেন্ট, আপনার সেই কবিতাটি আমাদের FM গুরু আপনাকে পড়ে শোনাবে, সবাইকে পড়ে শোনাবে। সো একদমই দেরি নয়। আর এই মুহূর্তে অনেকে আছে ফেসবুকে আমাদের সঙ্গে, MD শাইন ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি জানতে চেয়েছেন আমরা সবাই কেমন আছি, আমরা সবাই সবসময় অনেক ভালো থাকি এবং আশা করছি আপনিও আমাদের মতো অনেক বেশি ভালো আছেন। সন্ধ্যা তারা আছেন আমাদের সঙ্গে, MD জুবায়ের হোসেন আছেন আমাদের সঙ্গে কেরানীগঞ্জ থেকে, তার মনটা আজকে অনেক খারাপ কারণ তার ভালোবাসার মানুষটি তাকে ফোন করেনি, কোনো সমস্যা নেই আবার ফোন দিবে, এখন ফোন দেয়নি তো কি হয়েছে। সুমন খান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সোহেল ইরফান নরসিংদী থেকে, আকাশে সূর্য ফাহিম আছেন আমাদের সঙ্গে, তিনি গুরুকে মিস করছে, গুরু কখন আসবে, গুরু তো একটু পরে এসেই পড়বে, আর আমি তো সবসময় বলি যে ভালো কিছুর জন্য একটু অপেক্ষা তো করতেই হবে, সো আর কিছুক্ষণ অপেক্ষা করুন। মিশুর শাহ আছেন আমাদের সঙ্গে, ওয়াসিম আকরাম আছেন আমাদের সঙ্গে, আজিব ছেলে হাসান ইকরাম ভৈরব আছেন আমাদের সঙ্গে, অ্যালন বা সবুজ আছে, আর যারা 16260 SMS করছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনার SMS টি করার সময় আপনি আপনার নাম, স্পেস, আপনার লোকেশন, আপনি যেখান থেকে আমাদেরকে SMS টি করছেন এবং আপনার বয়সটি কত তা লিখে পাঠিয়ে দিন, এবং যে কথাটি আপনি বলতে চাচ্ছেন তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। 16260 তে আছেন আমাদের সঙ্গে আলী বক্কর আছেন আমাদের সঙ্গে, রূপা আছেন নরসিংদী থেকে, তিনি অনেক মিস করছে দীপাকে এবং বলেছে প্লিজ ফরগিভ মি দীপা, রূপা আপনি হয়তো কিছু করেছেন কিন্তু দীপাকে একটু বুঝিয়ে বলুন যে কারণে করেছেন না কেন, সত্যি কথা বলতে তো কোনো সমস্যা নেই, সত্যি কথা বললে আশা করছি দীপা ঠিকই বুঝে যাবে। আমাদের সঙ্গে আরো আছেন, তার নামটি লিখেননি তিনি, তিনি জানতে চেয়েছেন আমরা সবাই কেমন আছি এবং আজকে ভালোবাসা বাংলাদেশের অতিথিকে, আমি তো বারবার করেই বলছি বন্ধু আপনি হয়তো একটু দেরিতে আমাদেরকে জয়েন করেছেন, আজকে ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু শিশির, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আরেকজন আছে আমাদের সঙ্গে, খায়রুল আছে গাজীপুর থেকে, তিনি একটি মেয়েকে ভালোবাসে, একটি মেয়েকেই আপনি ভালোবাসেন যেটা আমি বুঝতে পেরেছি, অসম্ভব রকম ভালোবাসেন, আর তার পছন্দের গানটি আমরা যদি প্লে করি, তার পছন্দের গানটি আপনি আমাদেরকে পাঠাননি এবং এখন যে গানগুলো প্লে করছে অনেক রোমান্টিক, আশা করছি আপনার অনেক বেশি ভালো লাগছে এবং আপনার ভালোবাসার মানুষটি যদি শুনে থাকে তারও অনেক বেশি ভালো লাগছে। মাসুদ আছে আমাদের সঙ্গে, আরো আছে মুসলিম রানা ঢাকা থেকে আছে, আরো আছেন আমাদের সঙ্গে মাহিন খান রুবেল চঙ্গি থেকে, তিনি নীলপরীকে অনেক মিস করছে, অনেকদিন হলো তার সঙ্গে কথা হয় না, আমি বলে দিই, আমি জানিয়ে দিলাম মাহিন নীলপরীকে, আপনি একটি কাজ করুন আপনি ফোন দিয়ে দিন, আশা করছি তারও ভালো লাগবে আপনারও ভালো লাগবে। এবং অনেক সময় ভালোবাসায় লাভ রিলেশনে যে প্রবলেমগুলো হয়, ঝগড়াঝাটি অনেক কিছু হয়ে থাকে কিন্তু এই জিনিসগুলো যেন খুব বেশি দিন না হয়, যত বেশি সময় গড়াবে তত বেশি জিনিসটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, এবং যত যাই হোক দিন শেষে কিন্তু ভালোবাসার মানুষটিকে আই লাভ ইউ বলতে একদমই ভুলবেন না। যারা হাজবেন্ড ওয়াইফ আছেন তারাও কিন্তু ভালোবাসার মানুষটিকে অবশ্যই আমি তোমাকে ভালোবাসি অবশ্যই অবশ্যই বলে দিবেন, কারণ এই কথাটি আমার, আমি যেটা ফিল করি অনেক বেশি মূল্য এবং ভালোবাসার মানুষটিকে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অবশ্যই অনেক বেশি শ্রদ্ধা এবং সম্মান করবেন, তাহলে কিন্তু আপনার ভালোবাসাটি অনেক বেশি মজবুত হবে আমি বিশ্বাস করি, আশা করছি আপনার জিনিসটি কাজে দিবে। আর এই মুহূর্তে চলে যাচ্ছে গানে, গানের পর ফিরছি, সঙ্গে থাকুন।
ঝুমঝুম ঝুম বৃষ্টি কি অন সৃষ্টি, ভিজে হাওয়া লাগে প্রাণে, আঞ্জনে অঙ্ক ঝর 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 ঝরে প্লাবনে, ঝুমঝুম ঝুম বৃষ্টি কি অন সৃষ্টি, ভিজে হাওয়া লাগে প্রাণে, আঞ্জনে অঙ্ক ঝর 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 ঝরে প্লাবনে,
ঝুমঝুম ঝুম বৃষ্টি কি অন সৃষ্টি, শার বাংলাদেশ হিমা রয়েছে আপনার সঙ্গে এবং এই মুহূর্তে কিন্তু আছে আমাদের সঙ্গে আমাদের সবার পছন্দের এফএম গুরু এহতেশাম এবং ভালোবাসার সেই বন্ধুটিও আছে আমাদের শিশির আছে আমাদের সঙ্গে। আমরা তো তাদের সঙ্গে কথা বলবো কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখছি, আবারও আমি জানিয়ে দিচ্ছি, তা হচ্ছে যারা আজকে খুব সুন্দর কমেন্ট এবং সুন্দর কবিতা লিখে পাঠাবে সেই কমেন্ট এবং এসএমএস গুলো কিন্তু আমাদের এফএম গুরু এহতেশাম পড়বে। সো বন্ধু, এখনই কিন্তু সুযোগ আপনার সেই সুন্দর এবং কমেন্ট এবং এস এম এস টি। অলরেডি অনেকে কমেন্ট করা শুরু করে দিয়েছেন কিন্তু যারা এখনো কমেন্ট করেনি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কমেন্ট করবেন ফেসবুকে www.facebook.com/thakayfm90.4 এবং বন্ধু 1626 তো আছে, লিখুন এফ এম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 1626 এই নাম্বারে। এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে এমডি রাতুল আছে, এমডি ফারুক ইসলাম আছেন আমাদের সঙ্গে, সঞ্জিদা ইসলাম মৌমিত আছেন আমাদের সঙ্গে, স্বপ্নীল সাগর আছেন আমাদের সঙ্গে, আরো আছেন 1626 এই মুহূর্তে রয়েছেন মোহাম্মদ শিকদার আছেন আমাদের সঙ্গে কেরানীগঞ্জ থেকে, ইমো আছেন কেরানীগঞ্জ থেকে, আরো আছেন লিমন গোপালগঞ্জ থেকে আমাদেরকে শুনছে অনেক ভালো লাগছে, বিল্লাল কুষ্টিয়া থেকে আছেন আমাদের সঙ্গে, তিনি ভালোবাসা বাংলাদেশ সবসময় শুনে ফার্স্ট কমেন্ট করলো অনেক ভালো লাগলো আমাদের, আর সবসময় কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন। এমডি রাজীব আছেন আমাদের সঙ্গে, সানি আছেন আমাদের সঙ্গে বেলি রোড থেকে, আর 1626 তো আপনি তো এস এম এস করছেন কিন্তু এস এম এস করার সময় যেটা মাথায় রাখবেন তা হচ্ছে প্রথমে আপনার নামটি লিখবেন স্পেস দিয়ে আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনার যে কথাগুলো আপনি জানাতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 1626 এই নাম্বারে। আর বন্ধু যারা ফেসবুকে আছেন www.facebook.com/thakayfm90.4 সেখানে গেলে আপনি দেখতে পাচ্ছেন একটি পোস্ট দেওয়া আছে, তা হচ্ছে আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু হচ্ছে শিশির এবং হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসার কথা শুনবো আজকে আমরা। সো বন্ধু অবশ্যই কিন্তু হৃদয় ছুঁয়ে ভালোবাসার গল্প শুনতে আমাদের সঙ্গে থাকতে হবে। আর এই মুহূর্তে আছে আমাদের সঙ্গে ফেসবুকে, দ্যাট মিনস www.facebook.com/thakayfm90.4 যারা আছে তারা হচ্ছে ক্রিকেট পাগল আলামিন আছেন আমাদের সঙ্গে, এমডি ফখরুল ইসলাম মানিক আছেন, বেলায়েত শাহ আছেন আমাদের সঙ্গে, আরও আছেন দেখতে পাচ্ছি এমডি আসিফ শেখ আছেন মালয়েশিয়া থেকে, তিনি ডিউটিতে আছে তারপর আমাদেরকে শুনছে, দেখবেন কোনো প্রকার যেন সমস্যা না হয় বন্ধু, সমস্যা না করে যেটি ভালো হয় তা কিন্তু অবশ্যই করবেন। জাকারিয়া লস্কর আছেন আমাদের সঙ্গে, উর্মি আক্তার আছেন আমাদের সঙ্গে, আরো আছেন ফজলে রাব্বি, রাসেল রাজ আছেন, তার মনটা বেশি ভালো নেই, আমাদের সঙ্গে থাকুন ভালোবাসার গল্প শুনলে আশা করছি মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে।
কাজী সানরিব আছেন আমাদের সঙ্গে, শামসুল ইসলাম আকাশ আছেন, আরও আছেন আমাদের সঙ্গে এমডিএ তরিকুল ইসলাম সোহাগ আছেন, কাজী তানভীর আছেন, মমিনুর রহমান আছেন, সাইলেন্ট প্রিন্স অর্ণব আছেন আমাদের সঙ্গে, গাজী রিজন আছেন, প্রজাপতির ঝর্ণা আছেন, এলন বয় সোহাগ আছেন আমাদের সঙ্গে, আরও আছেন এমডি ফিরোজ, রবি আছেন আমাদের সঙ্গে, পারভেজ মামুন সহ আর অনেকেই আছেন। আর বন্ধু বারবার করেই বলছি, অবশ্যই কমেন্ট করুন www.facebook.com/cyclefm90.4 এ। অলরেডি যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো কানেক্টেড হননি, সো বন্ধু এখনই কানেক্টেড হয়ে যান www.facebook.com/cyclefm90.4 এ। আর সবাই তো অপেক্ষা করছে কখন আমাদের এফএম গুরু আসবে, অপেক্ষা তো অনেক করিয়েছি।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। অথবা ভালো লাগার সেই যে চিরচেনা আহ্বান, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ভালোবাসার এমনই এক অন্যরকম আকর্ষণ যে প্রত্যেকটা মানুষকে প্রতি মুহূর্তে প্রতিদিন ছুঁয়ে ছুঁয়ে যায়। বাইরে যে এখন মনে হয় ঝড় এবং বৃষ্টির পরে প্রকৃতিটি কিছুটা শান্ত, কিন্তু যখন আপনি বাইরে বের হবেন, দারুণ ঠান্ডা একটা বাতাস অথবা চমৎকার একটা প্রকৃতির আবহ, নরম এক অনুভূতি আপনার সারা শরীরটাকে অন্যরকম এক পৃথিবীতে নিয়ে যাবে। তখন অনেকেই হয়তো স্মৃতির পাতা হাতড়ে নিজের ভালো লাগার সে মানুষটিকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, অনেকে হয়তো নতুন করে প্রেমে পড়তে চাইবেন। আর যাদের জীবনে এখনো বর্তমানে প্রেম আছে, যারা পরস্পরকে ভালোবাসেন, প্রেমময় সময় পার করছেন, তারা হয়তো কি এক অমোঘ আকর্ষণে প্রেমিক অথবা প্রেমিকার কাছে ছুটে যেতে চেষ্টা করবেন, অথবা তাকে ফোন করে বলবেন যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এরকমই এক চমৎকার অনুভূতির নামই হচ্ছে ভালোবাসা। এমন এক অনন্য সাধারণ আকর্ষণের নামই হয়তো ভালোবাসা, যে কারণে ভালোবাসা পৃথিবীর বুকে সবচাইতে ঘটমান অনুভূতির নাম। আপনাদের ভালোবাসার ফেরিয়ালা গুরু এতেশাম আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধু, ভালোবাসার সেই সেই পরিচিত কণ্ঠস্বর, ভালোবাসার সেই কথা বলতে, যা প্রতি বৃহস্পতি এবং শুক্রবারের এই মহেন্দ্রক্ষণে আপনাদের হয়ে আপনাদের কাছে আমি পৌঁছে দিই। এবং যথারীতি আজকের তারিখেও আমাদের হটসিট অলঙ্কৃত করেছেন আজকের অতিথি বন্ধু, তাকে আমি প্রথমেই ফর্মালি স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। কেমন আছেন আপনি?
ধন্যবাদ আপনাকে, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন?
হ্যাঁ আছি ভালো। সব মিলিয়ে হটসিটি কিন্তু অনেকেই বুঝতে চায় আমি যতদূর জানি, এবং আমাদের প্রোগ্রামের রিসার্চ যে টিম তারা যতটুকু বিভিন্ন জায়গা থেকে খবর নেয়, অনেকেই চায় যে হটসিটে বসে তার জীবনের কথাগুলো শেয়ার করতে। এখন আপনি হটসিটে বসে আছেন, সর্বোচ্চ হয়তো সুযোগ হয় 52 সপ্তাহে যদি বছর হয় 52টি পর্ব করার, অনেক সময় হয়তো 2-1টি পর্ব মিস হয়ে যায়। সব মিলিয়ে এই কয়েকজন মানুষের মধ্যে আপনি একজন যারা বছরের সুযোগ তৈরি হয় হটসিটে বসার, আপনার বর্তমান অনুভূতি কেমন, কিভাবে আপনি আপনার অনুভূতিটার বর্ণনা করবেন?
গুরু, ফার্স্ট অফ অল লট অফ থ্যাংকস আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা, আমি আপনার অনেক বড় একজন ফ্যান, অনেক বড়। আপনি যখন রেডিও আমারে ছিলেন তখন রেগুলারলি আপনার প্রোগ্রাম শুনতাম, অনেক ভালো লাগতো। অবশ্য মাঝে অনেক দিন আমি আপনার প্রোগ্রাম শুনিনি, বিশেষ করে ঢাকা এফএম 90.4 এ আসার পর থেকে, বাট আপনার কণ্ঠটা মিস করতাম, অনেক অনেক বেশি মিস করতাম। তো গুরু, ফিলিং নার্ভাস
ওয়াই? খুব ভালো করে আপনি যদি আমার প্রোগ্রাম ফলো করে থাকেন, আমি তো খুব সাধারণ একজন মানুষ এবং সাধারণ মানুষের রিপ্রেজেন্ট করি, আমার সাথে থাকলে তো মনে হওয়া উচিত যেন আমারই একজন আছে আমার সাথে।
জি গুরু, আমি জানি আপনি যে জিনিসটা সবচেয়ে ভালো পারেন সেটা হচ্ছে যে একজন মানুষের হৃদয়ের ভিতর থেকে তার ভিতরের কথাগুলো কিভাবে বের করে নিয়ে আসতে হবে, মানে আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি গড গিফটেড, গড হয়তো আপনাকে এটা স্পেশালি আপনাকেই দান করছেন যে এই জিনিসটা আপনি পারেন।
আমি কম্পিউটার
ইঞ্জিনিয়ারিং শেষ করছি,
তারমানে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে বসে আছি, রাইট? আমাদের এই স্টুডিওতে কত রকমের লোকের পদচারণা, এমা দেখ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, বিভিন্ন রকমের, মানে স্টুডেন্ট, গভর্নমেন্টে বিভিন্ন বড় বড় স্টেক হোল্ডারদের যারা দায়িত্বে ছিলেন তারা, সো ভালোবাসা বাংলাদেশ, দেন দ্য স্টারডাম, তো এখন সবকিছু বাংলাদেশ ক্রিকেট টিম, রাইট? ও কংগ্রেচুলেশন বিডি টাইগার্স, ইটস এ হিউজ হিউজ ইন ফ্যাক্ট অ্যাচিভমেন্ট ফর নট অনলি বিডি টাইগার্স, ফর বাংলাদেশ। এবং এরকম এত অপদস্থ মনে হয় বহু বছরে পাকিস্তানে হয়নি, বা পাকিস্তান ক্রিকেটের জন্মলগ্নের পর থেকে মনে হয় এরকম পরিস্থিতির সামনে পড়েনি। আমরা তো আসলে সুপারস্টার হিসেবেই তাদেরকে দেখতে, চিনতে এবং বুঝতে শুরু করেছি জ্ঞান হওয়ার পর থেকে। সেই সুপারস্টারদেরকে যে মাটিতে নামিয়ে নিয়ে আসা যায় বাংলাদেশ ক্রিকেট টিমের, এরকম দুর্বার পারফরমেন্স না হলে হয়তো দেখার সৌভাগ্য হতো না। তো এখানে এই জায়গাতে আবারও একটা অনুরোধ সবাইকে ঘিরে, সেটা হচ্ছে যে আবেগের আতিশয্যে আমরা যেমন আজকে ভাসছি তাদেরকে মাথায় তুলে নিয়ে, তারা কোনো কারণে পারফরমেন্স খারাপ করলে তখন আবার সবকিছু যেন বেমানুম ভুলে না যায়, ভালো এবং মন্দতে সবকিছুতে যেন বাংলাদেশ ক্রিকেট টিমের পাশে আমরা থাকি। ওয়ান্স অ্যাগেন কংগ্রেচুলেশন, বিকজ সবসময় মনে হয় যে উই আর সোললি পার্ট অফ বিডি ক্রিকেট টিম, বিকজ বিডি ক্রিকেট টিমের সমস্ত মেম্বার অলমোস্ট আমাদের ভালোবাসার বাংলাদেশে এসেছে, অথবা ভালোবাসার বাংলাদেশের ক্যাম্পেনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত থেকেছে। সো থ্যাংক ইউ মাসরাফি, থ্যাংক ইউ সাব্বির, থ্যাংক ইউ আলামিন, মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিক, তামিম, শাকিব, মানে সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ, নাসির, সবাই কোনো না কোনো ভাবে ভালোবাসায় বাংলাদেশের সাথে যুক্ত থেকেছে। সো আমরা চলে যাই শিশির আপনার জীবনের কথা শুনতে।
জি গুরু, আমি ছোটবেলায় আমি অবশ্য গ্রামে বড় হয়েছি, গ্রাম থেকেই পড়াশোনা, বিশেষ করে স্কুল লাইফ, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ লাইফ, এগুলো গ্রামে শেষ করেছি। আমি ছোটবেলা থেকে একটু দুরন্ত টাইপের ছিলাম, খেলাধুলা, তারপর মিউজিক, তারপর হচ্ছে গ্রামে বিভিন্ন ধরনের আগে নাটক হতো গ্রামে, সেগুলো হয়তো আপনিও জানেন, এগুলো খুব পছন্দ করতাম, মানে অনেকটা কালচারাল মাইন্ডেড ছিলাম আর কি।
নাটকের দু একটা সংলাপ মনে আছে নাকি?
গুরু মনে আছে, বাট এই মুহূর্তে বলতে পারবো না,
মানে মনে নাই না আছে,
মনে আছে।
আমি যেমন প্রচুর, মানে আমার, তুমি করেই বলে, অনেক ছোট হবে তুমি আমার, তোমার বয়সে আমি এসব জিনিস খুব করতাম, এখনো কিছু কিছু ডায়লগ মনে পড়ে, যেমন হারিয়ে যায় খাত্তর, ইনফ্যাক্ট মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা নাটক, সেখানে আমি রোল প্লে করেছিলাম রাজাকারের আর কি। ওই সময় এক সেকেন্ড থাম, ডায়লগটা মনে করার চেষ্টা করি, আমার সাথে জানে ইনফ্যাক্ট নাটকটা পুরো স্ক্রিপ্ট রাইটার, নাটকের দেন ডিরেকশন সবকিছু দায়িত্বে আমি, বাট রোলটা আমি ওইখানে প্লে করছিলাম রাজাকারের। আমার নাম বড় করে ফান করে বনামটা বলতেছি, আগে রাজাকারদেরকে একটু ফানি স্টাইলে প্রেজেন্ট করা হতো না, একটু দাড়ি টাড়ি দিয়ে, আমি ধরো অনেক পাতলা ছিলাম, রাইট, হাইট বেশি পাতলা, মানে ওরকম কিম্বুত কিমাকার টাইপ আমাকে দেখাতো আর কি, তখন এরকম বলার চেষ্টা করছি, মেরা নাম মাঝে উর্দু ডায়লগ মারতেছি মেজরদের সাথে, মানে পাকিস্তানি মেজরদের সাথে, এই টাইপের একটা সময় আর কি। তো ওই রকম কোন ডায়লগ দু একটা?
না গুরু, আসলে ডায়লগ মনে আছে অনেক, বাট এই মুহূর্তে আসলে ডায়লগ বলতে পারবো না।
আচ্ছা, নো প্রবলেম। সো এই ছিল ওই সময় দুরন্তপনা, রাইট? আমারও কিন্তু ওই যে বললাম যে আমি রিলেট করতে পারি, কারণ আসলে আমার সময়টাই কিন্তু অনেক দুরন্ত ভাবে ওই সময় কেটেছিল, অনেক অনেক দুরন্ত মুহূর্ত কেটেছিল, যেমন যে ডায়লগটা বললাম, এরকম কত ঘটনা ওই সময়, আবার দুঃখী মানুষের, আমি যেহেতু সুকনা ছিলাম সঙ্গত কারণে, দুঃখী মানুষ টাইপ রোলটা আমার সাথে ম্যাচ করতো, মানে দুর্ভিক্ষের ফলাফল টাইপ ফিগার লুক এরকম ছিল আমার, পুষ্টিহীনতায় ভুগতেছি। তুমি তো ইজ এ ভেরি স্মার্ট গাই ম্যান, আমি অপুষ্টিতে ভোগা টাইপের লুক ছিল। চিন্তা করো, এক হচ্ছে হাইট মার্শাল্লাহ প্রথম থেকেই ভালো, একদিনে তো হঠাৎ করে বেড়ে বড় হয়ে যায়নি, তখন থেকেই বড় ছিলাম, আর সেইখানে একদম পাতলা ক্ষীণকায়, তো দেখতে ওরকমই দেখাইতো আর কি। তো ওই রকম একটা রোল ছিল, এরকম যে একটা নাকি একটা নাটকের যেন সংলাপ ছিল এটা, যে একটা স্যাড নিউজ বাজায় দেয় হঠাৎ করে ডায়লগটা একটু রিকল করি। ইনফ্যাক্ট তোমাকে নিয়ে আমি চলে গেছি আসলে শৈশবের ওই মুহূর্ত গুলোতে। বলেন কতক্ষণ সহ্য করা যায়, কতক্ষণ চুপ করে থাকা যায়। ক্ষুধার জ্বালায় মাথা ঘুরে ভন ভন, পেটেতে খাওয়ন নাই, খেতেতে ফসল নাই, গাঙ্গে পানি নাই, ব্যাপাক গেছে শুকায়। ভাবলাম উপায় আছে একটাই, স্যার পুতুরে ডাকি আনি মাটিতে সোহাই, আল্লাহর নাম নিয়ে করিনি জবাই। ফিনকি দিয়ে উঠে লৌ লাল টকটকে লাল, নাক বরাবর টানি রইলাম ঘ্রাণ। ঘ্রাণ নয় ওরে আসমকা শুনি স্যার পুতের গান। বাবসান বাবসান বড্ড ভুক লাগছে বাবসান, বাবসান খাওন চাই। বলেন কতক্ষণ সহ্য করা যায়, কতক্ষণ চুপ করে থাকা যায়। কিছু অংশ বিশেষ আর কি, এরকম ছিল আর কি, এরকম বর্ণাঢ্য ছিল সেই সময়ের মুহূর্তগুলো। তোমার সাথে কথা বলে বা তোমার সেই কথাগুলো শুনে হঠাৎ রিলেট হলো, হঠাৎ মনে পড়লো ব্যাপারগুলো, তাই বলার লোভ সামলাতে পারলাম না। হ্যাঁ শিশির এরকম। তারপর
তো এইভাবে গ্রামে বড় হলাম, মুক্ত পরিবেশ, মুক্ত মানা, মানে কোনো বাদ নেই। আমার আব্বু অবশ্য একটু মানে অর্থাৎ গার্ডিয়ান হিসেবে উনি একটু শক্ত টাইপের ছিল। সেটা হচ্ছে যে উনি কখনোই চাইতো না যে আমি ফ্রেন্ডদের সাথে বেশি মিশি, তারপরে তাদের সাথে খুব বেশি টাইম পাস করি খেলাধুলায়, তারপর হচ্ছে মানে এই জিনিসগুলো সে চাইতো না। কিন্তু সে একটা সাইড তার ভালো ছিল, সেটা হচ্ছে যে আমি যে কালচার বিশেষ করে মিউজিক ড্রামা এগুলো যে পছন্দ করতাম, তারপরে গ্রামে ছোটবেলায় দেখেছি আমরা, অনেক ছোট ছিলাম আমি তখন, এখন তো হয় না, গ্রামে তখন যাত্রা হতো, যাত্রায় যে হারমোনিয়ামের যে মিউজিকটা, এই মিউজিক কোনোভাবে যদি আমার কানে আসতো তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, কিভাবে আমি সেখানে চলে যেতাম, টাইপের ছিলাম। কোনো কিছুই আমাকে মানে কোনো বাধা আমি মানি নাই, সত্য কথা যেটা। আমার আব্বু অনেক চেষ্টা করছে বাধা দিতে, বাট সে পারে না।
দুরন্তপনা কয়েকটা ইন্টারভিউ নি, তুমি কি পুকুরের মাঝখান থেকে মাটি তুলে নিয়ে আসতে, একদম কালচে মাটি যেটা, মানে অগভীর পুকুর হলে হবে না, অনেক গভীরতম পুকুর হতে হবে, একদম মাঝখান থেকে একদম কালো কুচকুচে টাইপ একটা মাটি আছে, রাইট, যেটা সাধারণত হালকা গভীর মাটি পুকুরে হয় না, সেখান থেকে নিয়ে আসতে কখনো
না।
পুকুরে ঘাটে দীর্ঘক্ষণ স্লিপ কেটে সাধারণত পানি দিয়ে প্রায় মিনিমাম ধরো 30-35 গজ স্লিপ করে চলে যাওয়া, এরকম কাজ করতে সবে, দেন রমজানের সময় মানুষ ডাকতে, আজ 25 রমজান, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, আপনারা উঠুন, উঠুনটা হচ্ছে কোরাস।
হ্যাঁ এগুলো করতাম,
সব রাত রাত বাইরে থাকতে, নামাজ তো হইতো সাথে, কোন গাছের ডাব আম কোনো কিছু জানো,
সবই রাতে রাতে করতাম না, এগুলো আসলে আমার গ্রামে ছোটবেলার ফ্রেন্ড সার্কেল ছিল,
মাঝে সাঝেই করতে
না, মাঝে মধ্যেই করতাম। আর সেটা হচ্ছে যে আমরা আগে ফাইন্ড আউট করতাম যে আসলে কোন বাসার মানে ভালো ভালো পেয়ারা আছে।
মুরগি অনেকেই নাই, বাট পুরো মুরগি যেটাতে থাকে সেটা সহ কখনো গায়েব করে দিয়েছো?
সেটা সহ নেইনি, কিন্তু একটা আমার কথা মনে আছে যে একবার মানে একটা বাড়িতে এই অর্থাৎ আম, ছোট আম গাছগুলো যেগুলো হয় অর্থাৎ কলম করা আর কি আম গাছগুলো, এই আম গাছ থেকে অনেক বড় বড় আম হয়েছিল, তো ওগুলো আসলে লোভ সামলাতে পারতেছিলাম না কোনোভাবেই। আমি ফলের মধ্যে শুধু আমটাই পছন্দ করি, অন্য কোনো ফল সেভাবে পছন্দ করি না। কিন্তু একবার হয়তো এক বাসায় মানে দেখলাম, দিনের বেলা দেখছি যে আম এরকম আছে, তো পরে সন্ধ্যার দিকে ফ্রেন্ডদেরকে বললাম যে এই ঘটনা, ওখানে তো আম আছে, কি করা যায় এগুলো, তো বললো যে হ্যাঁ খাবো, সমস্যা কি, রাতেই খাবো। তো পরে আম খেতে গেছি, যাওয়ার পর মানে কেন জানি আম ছিঁড়ার আগে গাছটাও পছন্দ হয়ে গেল, যে আম নিয়ে যাবো আর গাছটা রেখে কি লাভ হবে। একটা টবে ছিল,
বলো কি,
একটা টবে ছিল, পরে আম সহ গাছটাই পুরো গাছটাই নিয়ে আসছি।
না এটাই আর কি, তাহলে মডারেট দুরন্ত না তুমি, অ্যাকচুয়াল দুরন্ত ছিল। তবে তোমার কালচারাল ইম্প্যাক্টটা মনে হয় খুব বেশি ছিল, যে কারণে বাদরামিটা একেবারে কন্ট্রোলের বাইরে ছিল না, আমরা আবার কন্ট্রোলের বাইরে ডান পিঠে বলতে যা বুঝায় সেটা, আবার এই সিলটা আমাদের পরে পড়ে গেছিল সেই সময়। আচ্ছা তারপর,
তারপরে তো এভাবে।
এখন কি নার্ভাসনেস কিছুটা কম, রিল্যাক্স মনে হচ্ছে নাকি এখনো আছে?
আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে,
হয়ে যাবে,
পরে এভাবে তো ভালোই কাটলো গ্রামে। আসলে বুঝতে পারি না এই লাইফটা কেমন, বা অ্যাকচুয়ালি লাইফে আসলে মানুষের মানে কখনো যে কোনো সমস্যা হতে পারে, এগুলো সমস্যা জিনিসটা কি সেটাই বুঝতে পারতাম না। ইনফ্যাক্ট আমি যখন কলেজ স্টুডেন্ট ছিলাম তখন পর্যন্ত আসলে বুঝতাম না যে পৃথিবীতে নেগেটিভ কোনো কিছু আছে, আমি মনে করতাম সবকিছুই পজিটিভ, সো এইভাবেই ভালোই কাটলো, এসএসসি এইচএসসি শেষ হয়ে গেল। এর মধ্যে অবশ্য এইচএসসির আগে, এইচএসসির এক্সামের আগে, সেটা হচ্ছে যে মানে আমার লাইফে আর কি ট্রাজেডি যেটাকে বলা হয় আর কি সেটা হয়ে গেল। সেটা হচ্ছে যে আমাদের গ্রামে অর্থাৎ আমাদের সোশ্যাল কিছু প্রবলেমের কারণে আমাদের গ্রামে দুইটা মার্ডার হয়ে গেল। পিতা পুত্র দিন দুপুরে মানে আর কি মারা গেল। তো এই বিষয়টা আসলে যারা মারা গেছে ওরা আমাদের নিজেদের লোক, আমাদের একেবারে ব্লাড বংশের লোক। তো যারা মারছে তাদের সাথে আমাদের আত্মীয়তা আছে, বাট খুব কাছের না, দূর সম্পর্কে আত্মীয়তা। তো এটার পর থেকে এই ঘটনাটা ঘটার পরে পুরো গ্রাম, পুরো এলাকা,
দিনের বেলা
ঘটনাটা ঘটে গেছে। সেটা হচ্ছে
তুই তখন
2006 সালের 30 অক্টোবর কোন পুরুষ ছিল না, প্রায় 3-4 মাসের মধ্যে সবাই
পুরুষ
মানে ফেরারি ছিলাম আর কি। ঘটনা ঘটছিল তাও 2006 আমার মনে পড়ে, অর্থাৎ তখন বিএনপি গভর্নমেন্ট ছিল, সম্ভবত প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন মেবি ইয়ানি ছিল, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট।
তোমাদের কোন ইনভলভমেন্ট ছিল না তোমার, বাট সবাই যেহেতু ভিক্টিমাইজ তখন পুরুষ হিসেবে, সেই কারণে তুমি
আমার ফ্যামিলি থেকে আমরা
সবাই।
আর এখানে বিষয়টা হচ্ছে এরকম যে যারা মারা গেছে ওরা সম্পর্কে আমার দাদু হয় আর হচ্ছে এক আঙ্কেল হয়, তো এদের সাথে আমাদের যেহেতু আমাদের বংশের লোক সো ফ্যামিলিগত ভাবে আমাদের সাথে এদের মানে দ্বন্দ্ব থাকতেই পারে, এটা থাকে স্বাভাবিকভাবে অনেকেরই থাকে। তো এরকম পূর্বের কিছু মনোমালিন্যতা ছিল, আর সেই জের ধরে যখন মানে ওই ওনার মারা গেছে, মারা যাওয়ার পর তখন টেকনিক্যালি কিছু বাহিরের লোক এসে আর কি জিনিসটা হ্যান্ডেল করছে, হ্যান্ডেল করার কারণে
সবাইকে জড়িয়ে দিয়েছে,
আমরাও জড়িয়ে গেছি আর কি। বিশেষ করে আমার আব্বু, তিনি মানে প্রথম সারিতে তিনি ছিলেন আর কি, অর্থাৎ পরে ভাবে তখন থেকেই পুরো ফ্যামিলি বিচ্ছিন্ন, আব্বু এক জায়গায়, আমি এক জায়গায়, ছোট ভাই এক জায়গায়, এভাবে বিচ্ছিন্ন থাকলাম অনেকদিন। পড়াশোনায় অনেক হ্যাম্পার, পড়াশোনা হচ্ছে না, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, রেগুলার পড়াশোনা না করলে তো
এই ফাঁকে একটু শিশিরের কাছ থেকে একটু সময় চেয়ে নি। আমি যেহেতু কথা দিয়েছি যে মাঝে মাঝে সেই রকম বোমবাস্টিং টাইপ কমেন্টস দিলে আমি একটু পড়ে শোনাবো। দ্য ফার্স্ট কমেন্টস ইটস ডান বাই জুয়েল রানা। তুমি ঠিক সেরকম মেয়ে যতটুকু আমার কামনায়, আর ঠিক ততটাই রাগি যতটুকু তোমায় মানে। বাহ বাহ জুয়েল, কই তুমি, এ টাইট হাগ টু ইউ। তুমি ঠিক সেরকম মেয়ে, এত পাকনা, এরকম লেখলে কোন মেয়ে প্রেমে পড়বে না? এটা কোনো ভাবে যোগাযোগ করা যায় যে এ পর্যন্ত কয়টা প্রেম? তুমি ঠিক সেরকম মেয়ে যতটুকু আমার কামনায়, আর ঠিক ততটাই রাগি যতটুকু তোমায় মানায়। তুমি ঠিক ততটুকু সুন্দর যার উপমা ব্যাকরণে নেই, আর ঠিক ততটুকুই ভালো যতটুকু ভালো হওয়া যায়। তুমি ঠিক ততটুকুই হাসো যতটুকু হৃদয়ে বিস্ময় ঘটায়, আমি ঠিক ততটুকুই ভালোবাসি যতটুকু ভালোবাসা যায়। তোমাকে অনেক লাভ করি সীমা, ইটস গুড, ইটস রিয়েলি রিয়েলি গুড। ক্রিকেট পাগল আলামিন, ওকে। মাঝে মাঝে খুব অবাক হই, কি করে পারো তুমি আমাকে এত ভালোবাসতে? না চাইতে সবকিছু তুমি আমার পায়ের কাছে এনে উজাড় করে দাও। এত ভালোবাসা, এত ভালোবাসা তো আমি চাইনি। আমি শুধু চাই সারাটা জীবন যেন তুমি আমার পাশে থাকো। আমার এমন কোন উচ্চাকাঙ্ক্ষাও নেই, শুধু চাই তুমি যেন সারা জীবন আমার হাতটি ধরে রাখো। আমি চাই না এত ঐশ্বর্য। দ্য নেক্সট ওয়ান, অ্যালোন বয় ডিএসবি সোহাগ। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মিলে না। জীবন চলার পথে কিছু ভুল হয়ে যায় যা হাজার চেষ্টার পরেও শুধরানো যায় না। কিছু কষ্ট বুকের ভিতর জন্ম নেয় যা অসীম সুখ দিয়েও আড়াল করা যায় না। তেমনি প্রতিটি মানুষের জীবনে একজন মানুষ আসে যা হারিয়ে গেলেও তাকে কখনোই ভুলে যাওয়া সম্ভবপর হয় না। আই লাভ ইউ, থেমে গেছে কোলাহল, চারিদিকে নিরাপত্তা, জেগে আছে আমি একা, বুকে নিয়ে শত ব্যথা, ঘুমিয়ে আছো তুমি হয়তো সুখে হাজারো স্বপ্ন নিয়ে, ও দুটি চোখে ওই দুইটি চোখে ভাবিনি কোনোদিনও। এভাবে সবকিছু বদলে যাবে সুখের ঠিকানা, ভুলেরই ঝড়ে শুধু হারাবে ঘুমিয়ে আছো তুমি, হয়তো সুখ হাজারো স্বপ্ন নিয়ে ও দুটি চোখে ভেবেছি চিরদিনই, দুজনে সুখে দুঃখে রব সাথে হয়েছে অচেনা, পারেনি এত ডেকে ফেরাতে, ঘুমিয়ে আছো তুমি হয়তো সুখে হাজারো স্বপ্ন নিয়ে ও দুটি চোখে। এই লাস্টেরটাও একদম কিন্তু ছন্দায়িত ছিল, বাট কমা এবং সেমিকলন এটির একটু কম্বিনেশনের ভুলের জন্য আমার পড়তে সমস্যা হয়েছে, বাট ছন্দগুলো ক্যাপচারিংটা আরো পারফেক্ট হতো তাহলে। বাট দিস দ্য বেস্ট শর্ট, দ্য ফার্স্ট ওয়ান বাই জুয়েল, ওয়ান স্মল টাইম, তুমি ঠিক সেরকম মেয়ে যতটুকু আমার কামনায়, আর ঠিক ততটাই রাগী যতটুকু তোমাকে মানায়, তুমি ঠিক ততটুকুই সুন্দর যার উপমা ব্যাকরণে নেই, আর ঠিক ততটুকুই ভালো যতটুকু ভালো হওয়া যায়, তুমি ঠিক ততটুকুই হাসো যতটুকু হৃদয়ে বিস্ময় ঘটায়, আর আরেকটি কথা কি জানো, আমি ঠিক ততটুকুই ভালোবাসি তোমাকে যতটুকু ভালোবাসা যায়, আই লাভ ইউ, তোমাকে অনেক লাভ করি সীমা, সুপার আউটস্ট্যান্ডিং আউট অফ দ্য ওয়ার্ল্ড। আবার চলে যাচ্ছে শিশিরের কাছে।
তো এভাবে ওই ঘটনাটার পর থেকে মোটামুটি অনেকদিন বিচ্ছিন্ন ছিলাম, বিশেষ করে আমাদের ফ্যামিলি, আমি আমার ছোট ভাই আব্বু,
যারা ফেসবুকে আছে তাদের অবগতির জন্য জানাই যে অলরেডি তারা দেখতে পাচ্ছে শিশিরকে ফেসবুকে। শিশির মাঝারি উচ্চতার, মাঝারি স্বাস্থ্য, সবকিছু মিলিয়ে জিন্স ফুল স্লিভ শার্ট ফোল্ড করে রাখা, সবকিছু মিলিয়ে আমাদের একজন স্মার্ট অতিথি আজকে। কিন্তু কিন্তু যে জায়গাতে আমার বলার সেটি হচ্ছে তার চেহারার সৌন্দর্য, মুখের অবয়বের সৌন্দর্য বহুগুণে যে জিনিসটি বাড়িয়ে দিয়েছে সেটি হচ্ছে প্রত্যেকটি কথার সাথেই তার মুখে টোল পড়ে খুব চমৎকার ভাবে। এই টোল পড়া পড়ি সৌন্দর্য বহুকাল দেখা হয় না, শিশিরের কল্যাণে আজকে দেখার সুযোগ হলো। এই হচ্ছে আমাদের আজকের শিশির, শিশির এবার জীবনের কথাগুলো শুনি। এবং আমি জানি যে যারা ফেসবুকে আছো www.facebook.com/dhakafm90.4 তারা কিন্তু দেখতেই পাচ্ছ যে শিশিরকে ফেসবুকে, তারা বেশি বেশি করে লাইক দাও, কমেন্টস দাও, যাতে আমরা বুঝতে পারি যে তোমরা আমাদের সমস্ত ভালো আয়োজনের সাথে আছো। যারা ফেসবুকে নাই তাদের অবগতির জন্য আমি শিশিরের বর্ণনাটা দেওয়ার চেষ্টা করলাম।
আমার মোটামুটি পরীক্ষা চলে আসলো, এইচএসসি, তো তার আগে আগে আমি যখন এইচএসসি কোচিং করছিলাম, এইচএসসি প্রিপারেশন কোচিং, তখন অবশ্য বাসায় ছিলাম না, ইভেন বাসায় কোনোভাবে যাওয়ার অপশন ছিল না, বিশেষ করে তখনও একটা পুলিশি ঝামেলা ছিল। তো ঠিক ওই সময়ে আমার একটা বান্ধবী ছিল, তো পরে একসাথে পড়তাম আর কি, আমরা কোচিং করতাম একসাথে। তো বান্ধবী, ওদের বাসা ছিল আমাদের বাসা থেকে বেশ দূরে, 20 কিলোমিটার হবে আর কি, অলমোস্ট 20 কিলোমিটার এরকম হবে। তো পরে যাই হোক, আমার একটা ক্লাস সিক্স এর একটা বান্ধবী ছিল, সেই বান্ধবীর সূত্রে এই বান্ধবীর সাথে পরিচয়। ক্লাস সিক্স এ পড়তাম আমরা এক স্কুলে, কিন্তু পরবর্তীতে ওই স্কুল চেঞ্জ করে অন্য স্কুলে চলে আসছে, মাঝে অনেকদিন ওর সাথে দেখা হয়নি। শেষে যখন এইচএসসি কোচিং এর সময় ওর সাথে আবার দেখা হলো, ওর মাধ্যমে পরিচয় হলো আরেকটা বান্ধবী, ওর নাম ছিল রেহেনা। পরে যাই হোক, ওদের সাথে ভালোই দুষ্টুমি করতাম আমি, একটু অনেকটা বলে যে মিশতে পারি আর কি, সবার সাথে বিশেষ করে ফ্রেন্ডদের সাথে খুব ইজিলি মিশতে পারি, জানি না গড মানে গুণ বলবো না দোষ বলবো, এটা আমার ভিতরে দিয়ে দিয়েছে আর কি। তো পরে খুব দ্রুত ওদের সাথে মিশে গেছি, যদি ওরা বোরখা পরে আসতো, একটু কনজারভেটিভ টাইপের ফ্যামিলির মেয়ে, তারপর আমি ইজিলি আর কি ওদের সাথে মিশে গেছি। তো অনেক কথা হতো, ওদের বাসা ছিল আবার ফির বর্ডারের কাছে আর কি, মানে ভারতের সীমান্তের কাছাকাছি বাসা ছিল, তো কখনো তো সীমান্ত দেখা হয়নি। তো বলতাম যে তোমাদের বাসায় একদিন যাব, সীমান্ত দেখব, বলতো আচ্ছা ঠিক আছে ওকে চলে আসো যে কোনোদিন। ওই সময় আমার যে বান্ধবীটা ছিল ক্লাস সিক্স এর, ওর নাম ছিল শিউলি, শিউলিকে বলতাম যে শিউলি অনেক তো বড় হয়ে গেলাম, সামনে এইচএসসি পরীক্ষা, ইউনিভার্সিটিতে ভর্তি হব, অনেকে তো অনেক কিছু করলো, আমি তো কিছু করতে পারলাম না জীবনে, বললো যে কেন এই কথা বলিস কেন, বললাম হ্যাঁ অনেকে তো প্রেম টেম করলো, অনেক কিছুই করলো, আমি কিছুই করতে পারলাম না। বলে যে এটা বলো তোকে তো বিশ্বাস করা যায় না, তুই প্রেম করস, আমি শিওর। কিভাবে শিওর, আমি কি স্মার্ট হ্যান্ডসাম? মেয়েরা তো স্মার্ট হ্যান্ডসাম ছেলে ছাড়া প্রেম করতে চায় না, আমার সাথে কেন প্রেম করবে, কোন গুণটা আছে? ও বললো যে না তোর ভিতরে অনেক গুণ আছে, করবে। পরে বললাম যে যাই হোক, আমি এখন মেন্টালি ফ্রাস্ট্রেটেড, বিশেষ করে আমার সোশ্যাল প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম নিয়ে অনেক বেশি হতাশার মধ্যে আছি। এই মুহূর্তে আমার এমন কাউকে দরকার যার সাথে কথা বললে আমি ভালো থাকবো, আমার ভালো লাগবে, এরকম কাউকে দরকার। পরেও আমাকে বলতেছে যে কিরকম লাগবে। বললাম যে আমি তো আসলে একটু দুষ্ট টাইপের ছেলে, সো আমার বউকে তো অবশ্যই ভদ্র হতে হবে, কারণ দুজন দুষ্ট হয়ে গেলে তো সংসার অশান্তি চলে আসবে। এই জন্য বলতাম, মানে আমি কাল্পনিক ভাবে আর কি। আর আমার ছোটবেলা থেকে একটা ইয়া ছিল যে, বিশেষ করে আমি যখন বুঝি তখন থেকে ইয়া ছিল যে আমার যে বউ হবে সে অনেক বেশি ভদ্র একটা মেয়ে হবে, তারপর পর্দাশীল হবে, উচ্চ স্বরে কথা বলবে না, সবার সাথে অমায়িক একটা বিহেভ করবে। মানে এগুলো কেন জানি, জানি না আসলে, মনে হতো আর কি এগুলো। পরে এই কথাগুলোই জাস্ট ওকে আমি বললাম যে এরকম হতে হবে, তখন ও আমাকে বলতেছে যে এরকম মেয়ে কি পাওয়া যায়, এখন এরকম মেয়ে আছে নাকি? বললাম যে
ক্যান্ডি মা, এসব মেয়ে কি, এমন মেয়ে কি প্রোডাকশন বন্ধ?
না মোটেও না, খুঁজতে হবে তো, ভালো জিনিস পেতে গেলে তো অবশ্যই খুঁজতে হবে, যেটা আমি ফিল করি।
সাহস করে বলতে পারলেন এরকম মেয়ে বলতে, তা আমি পড়ি, এটা সাহস করে বলতে পারলেন না। আচ্ছা তারপর
পরে ঘুরে আমি বললাম যে হ্যাঁ একটু মন দিয়ে যদি মানে ফ্রেন্ডের জন্য ট্রাই করো পেয়ে যাবে ইনশাল্লাহ। বললো যে না দোস্ত আমাকে দেওয়া হবে না, ট্রাই কর হয়ে যাবে। পরে যাই হোক ও চলে গেল, চলে যাওয়ার পরে হঠাৎ একদিন বিকেলের দিকে আমরা ডিসিশন নিলাম, তখন কিন্তু আমি বাসায় থাকি না, আমি যেখানে কোচিং করি সেখানেই আর কি পাশে মেসে থাকি আর কি ফ্রেন্ডের সাথে, বাসায় তো তখনও যেতে পারি না কারণ এলাকায় তো প্রবলেম চলছে। পরের দিন বিকেলে হঠাৎ সিদ্ধান্ত হলো যে আজকে ওই দিকে যাব, বর্ডারের দিকে ঘুরতে যাব। পরে ঘুরতে গেলাম, আর দুইটা ফ্রেন্ড ছিল, আমি ছিলাম তিনজন, একটা বাইকে চলে গেলাম। তো ওদের বাসা তো চিনি না, ফোন নাম্বারও ছিল না কারণ ওই সময় ওদের কাছে অ্যাভেলেবল ফোন ছিল না। তো পরে চলে যাওয়ার পরে খুঁজতে খুঁজতে বাসা পেয়ে গেছি। যাওয়ার পরে ওখানে দুইটা বান্ধবী, আরও একটা বান্ধবী ছিল, তিনটা। প্রথম বান্ধবী বাসায় গেলাম, একটা যেটা ওটার নাম ছিল হচ্ছে শিরিন। তারপর ওদের বাসায় পাঁচ মিনিটের মধ্যে ছিলাম, তারপর গেলাম রেহানা যেটা ওদের বাসায়। থার্ড তিন নম্বরে যেটা গেলাম সেটা হচ্ছে আমার যে অ্যাকচুয়াল যে বান্ধবী অর্থাৎ ক্লাস সিক্সের আগের বান্ধবী, ওর বাসায় গেলাম লাস্টে। তো মাঝে গেলাম রেহানার বাসায়, রেহানার বাসায় গিয়ে দেখলাম বাসায় ওদের মোটামুটি গেট করা আর কি, অর্থাৎ গ্রামের বাসা হলেও বুঝতে পারলাম যে বাসাটা অনেকটা কনজারভেটিভ, বাসায় মসজিদ আছে এরকম আর কি। পরে যখন মোটর সাইকেলটা রেখেই আমি অবশ্য ড্রাইভ করছিলাম, রেখেই ভিতরে ঢুকছি, তখন আমার চোখের সামনে দিয়ে মনে হলো যে কেউ একজন দৌড় দিল আমাদেরকে দেখে, কেউ একজন হয়তো বা গা ঢাকা দিল এরকম মনে হচ্ছিল। পরে রুমে ঢুকলাম, রুমে ঢুকে বসে আছি, বসে থাকার পর আমাদের জন্য আপ্যায়ন চলছে। গ্রামের মানুষ কিন্তু গুরু অনেক বেশি আপ্যায়ন প্রিয় হয়ে থাকে, হয়তো আপনি জানেন।
অবশ্যই 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 100%।
পরে আপ্যায়ন চলছে, বাট আমার মনে হচ্ছিল যে আমি কি যেন একটা দেখলাম, কি দেখলাম এরকম মনে হচ্ছিল, বাট আমি কাউকে বলতে পারতেছিলাম না। আরো দুইটা ফ্রেন্ড ছিল, তারপর বান্ধবী যে ছিল ওরা দুইজন সাথে, যার বাসায় গেছি রেহানা, ওকেও বলতে পারছি না আসলে কি দেখলাম, আমি বলতে পারছি না। পরে ওদের বাসায়
আমাদের যেভাবে বলছে সবাই মনে করবে ভূত টুত কিছু একটা তো দেখেছে, দৌড়ে চলে গেল, কিছু তো একটা দেখলাম,
মানে মনে হচ্ছিল যে আমি কিছু একটা দেখেছি, বাট আমি বলতে পারছি না এই কারণে যে আসলেই কি দেখলাম না এটা আমার কল্পনা ছিল, এজন্য আমি কাউকে বলতে সাহস পাচ্ছি না। পরে ফাইনালি আমাদের যখন আপ্যায়ন শেষ হয়ে গেল, তখন আমি ওই রেহানাকে বললাম যে আমি যখন ঢুকলাম বাসায় তখন আমার সামনে দিয়ে কি একজন জন দৌড় দিল, কি বলতেছে যে আমার ছোট বোন। তোমার ছোট বোন কতটুকু? বড় তো। কই ডাকো তো, পরে ডাকতে বললাম আসে না, আসতেছে না, আসবেই না সে। তখন মানে আসে না একটা জিনিস, যে জিনিসটা দেখা যাবে আমাকে অ্যাভয়েড করবে বা যে জিনিসটা সহজে আমাকে ধরা দিবে না, সেই জিনিসটার প্রতি আকর্ষণ তো ডেফিনেটলি বেশি থাকবেই, অ্যাটলিস্ট আমার থাকে, জানি না আপনাদের কিরকম। পরে আসতেছে না, ওয়েট করছি আসবে না কেন, দেখেই যাবো কে, ছোট বোন তোমার দেখবো না মানে। পরে থাকলাম বেশ কিছুক্ষণ, সে আসবেই না। পরে ওখান থেকে চলে গেলাম আমার যে ক্লাস সিক্স এর যে বান্ধবী শিউলি, ওদের বাসায়, ওদের বাসায় পাশাপাশি, তিনটা বাসাই পাশাপাশি ছিল, তিনটা বাসার দূরত্ব হয়তো বা একটা বাসা থেকে আরেকটা বাসার দূরত্ব 2-3 মিনিট হবে। পরে যাওয়ার পর ওই বান্ধবীর বাসায় গেলাম, ওখানে আপ্যায়ন চললো আমাদের জন্য, অনেক আপ্যায়ন করলো। করার পরে চলে আসলাম, চলে আসার পথে আবার চিন্তা করলাম যে ওদের বাসায় আবার ঢুকবো, রেনাদের বাসায় আবার ডুববো, কারণ দেখতেই হবে, ওর ছোট বোনটা দেখলাম না, দেখতেই হবে। মানুষের সামনে নাকি আসে না, এটাও শুনলাম, যে মানুষটা মানুষের সামনে আসে না তাকে তো দেখতেই হয়। এই কিউরিয়াসিটিটা আমার আর কি বেশি করে বেড়ে গেল। পরে ফাইনালি আবার আসার পথে ঢুকছি আবার ওদের বাসায়, ঢুকার পরে দেখছি সামনে আসলো, মানে স্লিম ফিগার, অনেকটা
যেখানে
দৃষ্টি বন্ধিত হয়েছে সেখান থেকে বর্ণনা সূত্র কর। ওকে, তারপর
পরে ওর সামনে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাইয়া তোমার নাম কি? আমার নাম বলল, অনেকেই ফর্মালিটি করে নাম শোনার পরেই বলে নাইস নেম, আমি সেটা বললাম না, বিকজ নামটা আমার ভালো লাগেনি। ওকে, তারপর সেটা তো আমি প্রকাশ করতে পারবো না যে ভালো লাগে নাই, বলছে আচ্ছা ওকে। তারপর বললাম তুমি কোন ক্লাসে পড়ো, বলল, পরে ঠিক আছে ভালো, অনেক ভালো। তো কথা বললাম, কথা বলার পরে মানে খুব বেশি যে ভালো লাগছে সেটা লাগে নাই, সত্যি কথা বলতে যেটা আর কি, খুব বেশি ভালো লাগে নাই আমার। আর আসলে আমি সেভাবে থিঙ্ক করি নাই, বিশেষ করে আমি যতটা কিউরিয়াসিটি নিয়ে দেখছি ততটা ভালো লাগে নাই আমার, আর আমি সেভাবে ভালো করেও দেখিও নাই। কারণ হচ্ছে যে আমরা আরো কয়েকজন আছি, আমি যদি একটা মেয়ের দিকে মানে কন্টিনিউয়াস তাকায় থাকি তাহলে বিষয়টা কেমন দেখা যাচ্ছে না, এই জন্য সেভাবে তাকাইনি। তো ওখানে লেট করে নেই, চলে আসলাম। চলে আসার পরে নেক্সট ডেতে যখন ওরা ওই বান্ধবীগুলো আবার কোচিং আসছে, আসার পর ওদের সাথে কোচিং করতেছি, কোচিং শেষে আমি সবার আগে বের হইছি। বের হওয়ার পরে কোচিং যে সেন্টারটা সেটা ছিল মেইন রোড থেকে একটু ভিতরে আর কি, পরে মেইন রোডের দিকে আমি আসতেছি আর কি, আমি সবার আগে বের হইছি কোচিং থেকে। তো আসতেই সামনে দেখি একেবারে ফুল ব্ল্যাক, ব্ল্যাক কালারের বোরখা পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, অ্যারাবিয়ান বোরখা আর কি। বোরখার এই ব্ল্যাক, এই কালারটা আমার খুবই ফেভারিট, খুবই ভালো লাগে। তারপর শুধু চোখ দুটো দেখা যাচ্ছে আমার, তো বোরখা পরা মেয়ে, সো প্রথমে তো চোখের দিকে চোখটা যাবে, আর কোথাও তো যেয়ে কোনো লাভ হবে না,
বর্ণনা ওরকম দেওয়ার তো সুযোগ নাই,
সেটাই। সো চোখের দিকেই চোখ গেল, যাওয়ার পর ফার্স্ট লুকেই মানে আমি অনেক ভালো লাগলো আর কি, আই ক্যান্ট এক্সপ্লেইন ইন এনি ল্যাঙ্গুয়েজ।
বোরখা
না, বোরখা না মানে বোরখার
ভিতরে মানুষটা, বোরখাটা এত ডিটেলিং এ বর্ণনা হচ্ছিল, অ্যারাবিয়ান বোরখা এসে এ ধরনের বোরখা অনেক বেশি পছন্দ করে, আমি ভাবছি যে বোরখা পছন্দ হয়েছে হিসাবে দোকান দিবে হয়তো।
আমি আসলে মানে অর্থাৎ আমি যখন ক্লাস সেভেন এইটে পড়তাম তখন থেকে আমার বই পড়ার অভ্যাস ছিল। বই আর অনেক বই পড়তাম, দেখতাম অনেক কবি সাহিত্যিক, মানে চোখের দিকেই কেন জানি কবি সাহিত্যিকদের একটা বিশেষ দুর্বলতা
দেখা দেখি, দেখা যায় কি আমার চোখে তো লাল একটা ভাব দেখবে, সারাদিন অফিস করছি প্রচন্ড ক্লান্ত, যে কোনো সময় চোখ বন্ধ হয়ে যাবে, তারপর কিছু বোঝা যায় কি কিছু নাই নাকি ছেলেমেয়ে চোখ তুলতে হবে না
পরে পরে যাই হোক, মানে তখন থেকেই কেন জানি মনে হতো যে যে মেয়েদের চোখ ভালো লাগবে মানে সেই মেয়েকেই মনে হয় ভালো লাগবে, এরকম মনে হতো।
ইনফ্যাক্ট আসলে চোখের ভিতর দিয়ে অনেক, যে যারা পড়তে জানে ভাষা চোখের ভিতর দিয়ে অনেক কিছু অবজার্ভ করা যায় ওই অর্থে।
পরে যাই হোক ভালো লাগলো, ভালোই ভালো লাগার পর আমি অলরেডি রাস্তায় উঠবো মানে মেইন রোডে উঠে যাব, না উঠে আমি ব্যাক করছি কোচিং এর দিকে, আবার ব্যাক করতেছি ঠিক তখন আমার ওই ফ্রেন্ড যে শিউলি ছিল ও বের হয়ে আসতেছে, ওকে বললাম যে দোস্ত আমার তো আমি পেয়ে গেছি। কি পেয়ে গেছো? বললাম যে হ্যাঁ আমি যে রকম তাকে খুঁজতেছি তাকে পেয়ে গেছি। কাকে? বললাম যে রাস্তায় মেয়েটা দাঁড়িয়ে আছে। তুই জানো ওটা কে? বললাম কে? বলতেছে ওটা তো রেহানার ছোট বোন, কালকে যাকে দেখে আসলাম, রেহানার ছোট বোন কালকে দেখে আসলাম, কালকে তোকে এত ভালো লাগলো না? কয় হ্যাঁ বোরখা পরে আসতে এই জন্য মনে হয় ভালো লাগছে। বললাম না ওকে আমার অনেক বেশি ভালো লাগছে সিরিয়াসলি, এভাবে ওকে আমি বললাম। বলার পর যাই হোক কথা হলো ওর সাথেই, মানে মেইন রোডে উঠলাম, ওঠার পর বলতেছে বোরখার ভিতর থেকে মৃদু একটা আওয়াজ আসলো, ভাইয়া কেমন আছেন? আমি তখন মানে বুঝতে পারছিলাম না যেটা কি আমাকেই বলতেছে।
আচ্ছা একদম সাসপেন্স খুব দারুণ একটা জায়গায় আছি, ছোট্ট একটা বিরতি নিয়ে এখনই ফিরে আসছি।
রক্সি ফিউশন টাইম চেক, এখন সময় রাত 12টা। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সি পেইন্টস নিয়েও স্টাইলিশ ওয়াল ফিনিশ, রক্সি ফিউশন। রক্সি ফিউশনে আছে 9টি ক্যাটাগরিতে 2% হৃদয় কেরা ডিজাইন, স্টেনসিল, ওয়ালপেপার, স্যান্ড কোটিং, টেক্সচার, আর্ট, রিঙ্কল, স্প্ল্যাশ, ফ্লোরাল, ইটস ওয়ার্ল্ড, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর শৈল্পিক। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ।
ভালোবাসার বাংলাদেশ,
ভিতর থেকে আওয়াজ আসলো ভাইয়া কেমন আছেন? আমি মানে তাকাচ্ছিলাম আশেপাশে কেউ আছে কিনা, আমাকেই বলতেছে না অন্য কাউকে বলতেছে না, দেখলাম ছেলে মানুষ আর কেউ নাই, ভাইয়া বলতে শুধু আমি। পরে বললাম হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? পরে কথা হলো হ্যাঁ ভালো আছে। তারপর ওই ওরা চলে গেল বাসার দিকে, আমি আমার যেখানে থাকি মেসে চলে গেলাম। চলে যাওয়ার পর ওখানে আর বেশিক্ষণ কথা হয়নি সেদিন, তো যাওয়ার পর থেকে মানে সেদিন আমার কেন জানি সারাটা দিন ভালোই লাগে নাই, বারবার মনে করতেছিল কি দেখলাম এটা, অনেক বেশি ভালো লাগলো, কালকে বেশি ভালো লাগেনি, আজকে এত বেশি ভালো লাগলো, বিষয়টা কি? মানে আমি ইজিলি নিতে পারতেছিলাম না বিষয়গুলো। এর আগে অনেক মেয়েকেই দেখছি, অনেক মেয়েকেই ভালো লাগছে, ওকেই যে জীবনে ফার্স্ট ভালো লাগছে এরকম কিছু না, অনেক মেয়েকেই অনেক ভালো লাগছে। তো তারপরেও এই ভালো লাগাটা কেন জানি একটু আলাদা ছিল, এরকম অনেক পেয়ে গিয়ে ভালোবাসা ভালো লাগছে, কিন্তু কাউকে সেভাবে তো মানে আসলে
সত্যি কথা বের হলো, বলি কি সত্যি কথা বের হলো, ভুল ভুল শব্দটা বের হলো।
আমি সত্যি বলতেছি যে আসলে
যে অনেক কি ভালোবেসেছি,
না সরি ভালোবাসবো কেন,
না ভালো লেগেছে,
ভালো লেগেছে,
ঠিক আছে।
আমরা তো একটু মানে থমকে গিয়েছিলাম,
কি ভালো লাগছে, তো সেদিনকে ভালো লাগতো, ভালো লাগাটা একটু আলাদা ছিল। তো সারাদিন একটু উদাসীন ভাবে কেন জানি কেটে গেল। তো ফাইনালি নেক্সট ডেতে আমি আসলে
ফিলিংসটা অন্যরকম না শিশির,
সরি
মানে এই ফিলিংসটা কি অন্যরকম না, এক্সট্রাঅর্ডিনারি টাইপ?
হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে যে আমি
যেমন ধরে হা করে কোথাও তাকায় আছো তাও ভালো লাগতেছে নিজের কাছে।
হ্যাঁ মানে সব ভালো লাগতেছে, ওই দিন আসলে আমার ভালো লাগছে কিনা খারাপ লাগছে আমি সেটা আসলে বলতে পারতেছি না, তবে আমি নর্মাল ছিলাম না, আমি জানি শিওর সেদিন আমি নর্মাল ছিলাম না।
আচ্ছা
পরে নেক্সট ডেতে আমি ভাবলাম যে আজকে আসতে পারে মেবি, বাট আসলো না। ও কেন আসবে, কারণ ওর তো ও তো আমাদের সাথে কোচিং করে না, সেদিন একটা দরকার ছিল আসছিল এই জন্য। তো পরে চার পাঁচ দিন পর একদিন আবার ফের ওর সাথে আমার দেখা হচ্ছে রাস্তায়, অর্থাৎ ওই কিন্তু তখন ইন্টারমিডিয়েট, ওইবার এসএসসি পরীক্ষা দিছে আর কি, এসএসসি পাস করছে এই টাইপের এই সময়টা। তো কলেজ আসছে, তো ওই কলেজ আসার পথে আর কি ওর সাথে আমার তখন দেখা হয়েছিল, দেখলাম তো আমি তো চিনতেছিলাম না, ওই চিনছে, পরে ফের কথা হলো আর কি, এমনি এভাবে কথা হইতো, মাঝে মাঝে ও আসতো প্রাইভেট পড়তে আসতো। আর আমি তখন কি করছি, ওকে শুধু দেখার জন্য আমি আগে যে এখানে ছিলাম ওই বাসাটা চেঞ্জ করছি, চেঞ্জ করে এমন একটা জায়গায় বাসা নিছি যেখানে প্রতিদিন সকালবেলা ও যখন আসবে, আসলে আমি ওকে দেখতে পাবো, যদি সকালে আমি একটু কষ্ট করে উঠে যদি ব্রাশ করতে ওখানে বসে পড়ি তাহলে ওকে দেখা যাবে। আর তখন উইন্টার চলছিল, তো সকালে তো মানে ব্রাশ করলে রোদের মধ্যে বসে ব্রাশ করলে ভালোই লাগে, তো এভাবেই করতাম। ওই আসতো, অনেকদিন আসতোই না, যেদিন আসতো না সেদিন।
যে বলছিলে যে উইন্টারে তুমি রোদের মধ্যে ব্রাশ করতেছো একটা ভালো লাগা আছে, রাইট? কিন্তু এখানে কিন্তু অনেক স্যাক্রিফাইসও আছে, অনেক কষ্ট আছে, কারণ অনেকক্ষণ ধরে যে ব্রাশ করা যায় এটা আমার মানে সরি যে মানে ধারণার মধ্যে ছিল না। ঠান্ডার দিনে নরম রোদে এসে তা কিন্তু না, এই যে ব্রাশ করতেছি তো করতেছি রে, এই তো নিচের পাটি হলো, এবার সামনের দিকটা করলাম, দেন উপরের পাটি, তারপর সামনে দিক,
নিয়ম মেনে উপর নিচ সাইড,
এক্স্যাক্টলি। তো যাই হোক, এবং যেখানে পেস্ট এবং ব্রাশটা দামি কিছু না, কাহিদানিকালে যে অ্যাডগুলো দিচ্ছে সেগুলো মেইন ইউএসপি হচ্ছে এক মিনিটে সবকিছু ঠিকঠাক, এরকম ব্রাশ বা এরকম পেস্ট না, তাই তো? তারপর
তো পরে এগুলো মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে আসতো না, যেদিন আসতো সেদিন খুব ভালো লাগতো, না আসলেই মিস করতাম, কেন আসলো না?
তুমি তো চোখে দেখতে পাচ্ছো, মুখ তো
না, অন্য কোনো কিছু দেখার অপশন নাই,
জাস্ট শুধু চোখ।
আবার অনেক সময় সে তাকাতো কিন্তু আমাকে বুঝতে দিত না যে সে তাকাচ্ছে, বাট আমি বুঝতাম, বুঝে নিতাম যে সে তাকাচ্ছে। আর আমার একটা ইয়ে ছিল কি, কনফিডেন্স ছিল যে আমি মানে যদি আমি কখনোই হ্যান্ডসাম বা স্মার্ট ছিলাম না, বাট যে কোনো জায়গাতে যদি আমি যাই একসাথে পাঁচটা ছেলে যদি যাই,
তুমি দেখতে ভালো না, এই বুদ্ধি তোমাকে কে দিছে, নাকি এটা বিনয়ের কারণে বলতেছো?
না আসলে রিয়াল যেটা সেটাই বলছি।
আমি এখন একটা কথা বললে তোরা প্যাচ খেয়ে যাস না, আমি মেইলি দৃষ্টিকোণ থেকে দেখবার চেষ্টা করছি ছেলেটাকে, তাতে আমার মনে হচ্ছে ছেলেটাকে দেখে খুব চার্মিং ধরনের মনে হচ্ছে, রাইট? কারণ এরকম এই যে ফ্যাট লেস জিরো সাইজ ফিগারের মোটামুটি আর টোল, মিলিয়ন ডলার মূল্যের টোলটা কই পাবে? আবার দেখতেছিস তো তুই দেই
না,
ও কথা না বলে হাসি না দিলে টোল আসবে কোথেকে? শাহরুখ টাইপ একটা টোল পড়ে ওর গালের বাম পাশে, নাকি দুই পাশে শিশির, এক পাশে বাম মানে আমার দিক থেকে বাম পাশ দেখতেছি আর কি, তাই আর কি। তো সব মিলিয়ে ইউ লুকস গুড ম্যান, এটা বারবার বলার কোন কারণই নাই। তারপর
তো যাই হোক গুরু, আমি মানে তখন আমার যে কনফিডেন্স ছিল সেটা হচ্ছে যে আমি যেখানেই যাই না কেন
মিশতে পারো,
মিশতে পারি একটা কনফিডেন্স। আর একটা কনফিডেন্স ছিল যে ওখানে যদি দুইটা বা তিনটা মেয়ে থাকে, সাপোজ কারোর সাথে ফ্রেন্ডশিপ না হলে কারোর সাথে যদি কথা না হয় আমার সাথে কথা হবেই, এটা আমার কনফিডেন্স ছিল। ইভেন আমি যখন হাই স্কুলে পড়তাম ক্লাস 8 9 10, তখন থেকে এই কনফিডেন্ট আমার পুরো ছিল আর কি। তো আমি জানতাম যে আমার দিকে সে তাকাবেই, আমি যেমনই হই আমার চোখের দিকে তাকে তাকাতেই হবে, এটা আমার কনফিডেন্স ছিল। সে তাকাতো, কখনো তাকাতো না বা কখনো বুঝতে যেত না, যাক এভাবেই চলতেছিল। ফাইনালি আমি এভাবে চলার পর আসলে আমি সে বুঝতে পারছে যে আমি তার প্রতি নার্ভাস হয়ে গেছি, তো বুঝতে পার যখন বুঝতে পারলো, কিন্তু আসলে সে বুঝতে পারলে তো হবে না, সে তো আর বুঝাবে না। এভাবে এভাবে আমি যাই হোক ইয়ে করলাম, মানে অবশ্য আমি তাকে বলতে চাইছিলাম যে তখনই বলে দেবো যে তোমাকে আমার ভালো লাগছে বা আই লাইক ইউ এরকম কিছু বলতে চাইছিলাম, কিন্তু বলা হয়নি। আমি তখন চিন্তা করছি যে এই ওদের ফ্যামিলিটা আসলে মানে ওভার কনজারভেটিভ টাইপের ফ্যামিলি, আর মেয়েটা হচ্ছে যে অনেকটা শান্তশিষ্ট ভদ্র টাইপের, খুব বেশি চতুরতা বোঝে না। তারপর হচ্ছে যে অনেক ভালো, বলতে গেলে যে আসো এরকম ভালো মেয়ে হয় না, ঠিক আছে। সো আমি এখন যদি ওকে এভাবে অফার করে ফেলি, দেখা যাচ্ছে যে সে আমাকে ডিনে করবে মাস্ট। আর যদি এটা করে ফেলে, সেক্ষেত্রে তো আমি তখন শক্ট হয়ে যাব। সো ওকে কখনোই অফার করা যাবে না, এটা আমার এই থিঙ্কিংটা কি কাজ করছে। সো আমি অফার করি নাই। পরে ভাবে চলে আসলাম আমি 2007 এর শেষের দিকে, 8 এ ঢাকায় চলে আসলাম। তো 8 এ যখন ঢাকায় চলে আসছি, এদিকে তখন আমাদের ওই গ্রামের যে প্রবলেমটা বলছিলাম,
যে বাপ পিতা পুত্র মারা গেছে,
ওই প্রবলেমটা তখনও শেষ হয়নি। শেষ বলতে মানে অর্থাৎ তখনও মামলাটার চার্জশিটই দেওয়া হয় নাই, এরকম একটা অনেক লেন্থলি একটা প্রসেস যে চলছিল মামলাটা। তো বাসায় যাওয়া হচ্ছিল না, আমি অনেক পরে বাসায় গেছি, অলমোস্ট 1 ইয়ার্স 1 ইয়ার্স। তারপর এটা নিয়ে একটা টেনশন ছিল। তারপর আমার আব্বুকে মানে হাইকোর্ট থেকে বেল নিয়ে দিয়েছিলাম। বেল নেওয়ার পরে ওখানে 2 মাসের মতো ছিল, বাসায় ছিল। তারপর যখন ওই লোকাল কোর্টে যখন সে মানে সারেন্ডার করছে, তখন ওখানে তাকে হাইকোর্টের যে বেল সেটা ক্যান্সেল করে দিছে। ক্যান্সেল করার কারণে উনি তো কাস্টডি হয়ে গেছে। তো আমার দেখাশোনা করতে হচ্ছিল, কারণ আমার ছোট ভাই তখন সে ক্লাস 9 এ পড়ে মাত্র, তার পক্ষে তো সম্ভব না, সব আমার দেখা লাগতেছে। আমি ওখানেও যাচ্ছি, মানে গ্রামেও যাচ্ছি, আবার ঢাকাতে কাজ করতে হচ্ছে, এগুলো নিয়ে বিজি ছিলাম। আমার আব্বু প্রায় 6 মান্থের মতো ছিল আর কি ভিতরে। সো এই 6 মান্থ আসলে আমি আমার আব্বু ছাড়া, আমার সংসার ছাড়া, আর আমি তো বড়, আর আমার বড় আপু আছে সেকেন্ড, আমি আপুর তো বিয়ে হয়ে গেছে, সো তার হিসাব তো আলাদা। এই জন্য আমার অনেক রেসপন্সিবিলিটি ছিল, এই টাইমটাতে আমি ওর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। বাট আমি ফিল করতাম, মিস করতাম যে মেয়েটাকে ভালো লাগলো, অথচ তাকে বলতে পারলাম না। কিন্তু আসলে সময়টা এরকম ছিল যে আমার আব্বু যেখানে মানে এরকম একটা সিচুয়েশনে আছে, তারপর আমি বাবার বড় ছেলে, আমার অনেক রেসপন্সিবিলিটি, সো এগুলো ভুলে যেতাম, মানে মনে হলেও কেন জানি বাধ্য হতাম আর কি ভুলে যেতে। এভাবে যাই হোক মানে 2009 চলে গেছে। মাঝে মাঝে খবর নিতাম ওর কি বিয়ে হয়ে গেছে না আছে, এদিক সেদিক খবর নিতাম। কেউ পারফেক্টলি নিউজ দিতে পারতো, আবার কেউ পারত না। যখন শুনতাম যে বিয়ে হয় নাই ভালোই লাগত, আবার যখন শুনতাম বিয়ে হয়ে গেছে, মানে যারা জানতো না অনুমানের ভিত্তিতে নিউজ দিত, তখন খুব খারাপ লাগতো আর কি। পরে 2009 এর দিকে ওর সাথে আমার একদিন দেখা হয়েছিল, বাট কথা হয় নাই, ঠিক আছে, জাস্ট দেখা হয়েছিল রাস্তায়, কোনো কথা হয় নাই। ইভেন ও আমাকে দেখেও নাই ভালো করে, ওটা যে আমি ছিলাম বাইকে ছিলাম তো বুঝতে পারে নাই। তারপর ফাইনালি 2010 ওই তখন অর্থাৎ ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষার পর ও অর্থাৎ প্রাইমারি স্কুল, গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অ্যাপ্লাই করছে আর কি। অ্যাপ্লাই করার পর ফাইনালি জবটা হয়ে গেছে। তো জব যখন হয়ে গেল, জব হয়ে যাওয়ার পর ওর ওদের বাসা থেকে আমাদের বাসার ডিস্টেন্স আগেই বলছিলাম যে 20 কিলোমিটার। তো ওদের আশেপাশের যে স্কুলগুলো সেগুলোতে ইয়া ফাঁকা ছিল না, পোস্ট ফাঁকা ছিল না। যার ধরুন আমাদের যে এলাকা, আমাদের এলাকায় আমার এলাকার পাশের এলাকায় আছে, ওইখানে ওকে দিয়ে দিচ্ছে। তো দিয়ে দেওয়ার পর আমি অবশ্য নিউজটা শুনছি, কিন্তু আমি আসলে ঢাকা ছিলাম আর সেভাবে যোগাযোগ করা হয় নাই। ওর ফোন নাম্বারও ছিল, কিন্তু আমি ইচ্ছা করে যোগাযোগ করি নাই, কারণ আমার ওই সময় মানসিক অবস্থা ভালো ছিল না, কোনোভাবেই আমি ভালো ছিলাম না,
বাড়ির পরিস্থিতি
না। হ্যাঁ সেটাই তো। পরে এভাবে ও অবশ্য কিছুদিন ছিল ওখানে, থাকার পর ওই 2010 এর লাস্টের দিকে আর কি ও পিটিআই এর জন্য অ্যাপ্লাই করে। পিটিআইতে অ্যাপ্লাই করার পর পিটিআইতে চলে যায়। চলে যাওয়ার পর পিটিআই করতেছে ওখানে, পিটিআই করলো, মাঝে মাঝে খোঁজ খবর নিতাম কোথায় আছে কি অবস্থা, সবসময় না মাঝে মাঝে আর কি। তো যাই হোক ওই সময়গুলো আস্তে 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 মানে ওর প্রতি ভালো লাগাটা আরো বেশি কাজ করতো, কারণ হচ্ছে যে মানে তখন মনে হতো ও আমার বাড়ির পাশে থাকে, আমি ঢাকায় আছি ও আমার বাড়ির পাশে, মানে কেমন মনে হইতো আর কি, একটু ভালো লাগাগুলো একটু বেশি বেড়ে গেল আর কি। যাওয়ার পর ও কিন্তু জানতো যে আমি, ও আগে থেকেই জানতো আমি ওকে অনেক পছন্দ করি বা অনেক লাভ করা শুরু করছি অলরেডি, এটাও সে জানতো, কিন্তু আসলে সেভাবে হয়নি আর কি, বোঝানো হয়নি, আমি বোঝাতে পারি নাই সেভাবে তাকে, বা বলতেও পারি নাই, বুঝাইতে পারলেও বলতে পারি নাই। তো 2011 এ মাঝে মাঝে আর কি খোঁজ খবর নেওয়া হতো কি অবস্থা কেমন কোথায় এরকমই ভাবেই চলতো। চলার পর ফাইনালি তার পিটিআইটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর 2012 এর ফার্স্টের দিকে তখন আমি আমার ইউনিভার্সিটিতে লম্বা ব্রেক ছিল, প্রায় সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পর প্রায় 1 মান্থের মতো একটা ব্রেক ছিল, বাসায় চলে গেছি। চলে যাওয়ার পর এখানে বাসায় টাইম পাস করতেছি, এদিক সেদিক ঘুরি ফিরি, তো মনে হলো যে ওর সাথে একটু দেখা করা দরকার, দেখা হয় না অনেকদিন। পরে আমি ওদের বাসায় চলে এলাম, ও সেদিন স্কুলে আসে নাই। স্কুলের ডিস্টেন্স আমাদের বাসা থেকে অনলি 3 কিলোমিটার আর বাসার ডিস্টেন্স তো 20 কিলোমিটার, কিন্তু ও সেদিন স্কুলে আসে নাই। আমি আসলে জানি না যে স্কুলে আসবে কি না আসবে, কারণ আমি তোকে ফোন দিই নাই, আমি এমনিতে ফোন না দিয়ে চলে গেছি। চলে যাওয়ার পর অনেক অনেক আগে গেছিলাম, ওদের বাসা ভুলে গেছি, চিনি না, অনেক রোডঘাট অনেক ডেভেলপ হয়েছে। তারপর রাস্তায় যাই হোক একজনের হেল্প নিয়ে ওদের বাসায় চলে গেছি। চলে যাওয়ার পর বাসায় দেখলাম আছে, চেহারা চেঞ্জ, টোটালি চেঞ্জ চেহারা। চেহারায় যে সেই ইনোসেন্ট ভাবটা ছিল সেটা নাই, চোখগুলো মানে অনেক বেশি মায়াবী ছিল সেটাও কেন জানি কমে গেছে,
বলো কি।
তারপর মানে ম্যাচুরিটিটা একটু বেশি আসছে আর কি, স্বাস্থ্য ভালো হয়েছে, ম্যাচুরিটি বেশি আসছে, এই জিনিসটা অন্য 10 জনের চোখে ভালো লাগতেছে, বাট আমার কাছে কেন জানি ভালো লাগতেছে না। আমার কাছে তখন মনে হচ্ছে যে আমি যখন ফার্স্ট টাইম ওকে দেখছিলাম সেটাই ভালো ছিল,
বাট দেখতে সুন্দর এখন হয়েছে, রাইট?
হ্যাঁ, অ্যাকচুয়ালি সে সুন্দর হয়েছে মানে ম্যাচুরিটি আসার পরে, কারণ তখন তো অনেক স্লিম ছিল, কেমন জানি মনে হতো না যে মেয়ে মানুষ, এরকম মনেই হতো না, এত স্লিম। পরে
মানে তোমার আচ্ছা ই কর ইনফ্যাক্ট আমি চাচ্ছি যে অনেকে আছে এখন সেটা একনলেজ কর যে কে কে আছে আমাদের সাথে, সে একনলেজের আগে রাইট আমি এই ফাঁকে বরং কিছু টেক্সট নিয়ে নিই যারা আমাকে উদ্দেশ্য করে টেক্সট পাঠাচ্ছে। আচ্ছা, এই ধরনের টেক্সটের ই কেমন, কন্ট্রিবিউশন কেমন, প্রচুর না যারা এই ধরনের ভালো ভালো টেক্সট লিখতে যাচ্ছে?
হ্যাঁ অবশ্যই,
সবাই ফাঁকে আবার কবি হয়ে যাচ্ছে কিনা, হোয়াট এভার। রঞ্জিত রাজ, আই লাভ ইউ পুষ্প, তুমি তো দিব্যি সব মানিয়ে নিয়েছ, পেরেছো তুমি, ভালোবাসা হয়তো এমনই নীরবে চলে যায়, ভালোবাসার দায় আমাকে ছাড়েনি, এক বুক দীর্ঘশ্বাস আর মানব জমিনের হাহাকার আমাকে নিত্য তাড়া করে, আমি নানানভাবে নিজেকে বুঝাই, কোনো যুক্তিতেই আমার মুক্তি মেলে না, আমি ভাঙছি, ক্রমেই ভেঙে পড়ছি, জানি আমার এই ভাঙার শব্দ তুমি অবধি পৌঁছাবে না, প্রাচীর গড়ে রেখেছ তুমি মনের দেয়ালে দেয়ালে, অথচ এই মন একদিন আমার ছিল, তুমি আমার ছেলে, যত অনুরণন বুঝতে বা বুঝাতে সে তুমি আজ কত অচেনা, কত দূরের একজন সেই আমার তুমি। অনেক বেশি ফ্রাস্ট্রেশন এই লেখার মধ্যে পুষ্পকে উদ্দেশ্য করে, সে স্টিল রঞ্জিত রাজ স্টিল লাভস পুষ্প। জয়দুল ইসলাম জয়, আজ ভোরের আলোয় চোখ মেলে দেখি তুমি ঘুমিয়ে এলো চুলে, এ কোনো কল্পনা নয়, আজ প্রথম সকাল, আজ থেকে প্রতিদিন তোমায় তুমি আমার ছায়ার বন্দী, বিনিময়ে দেব তোমায় অজস্র গোলাপ, জড়িয়ে ধরে মাতাল করব প্রতিটা রাত, একই সাথে জড়িয়ে হাঁটব ঘাসের পথ, তোমার প্রতিটি কান্না হবে আমার জন্য, আর তা মুছে দেব আমারই হাতে, তোমার প্রতিটি সুখের গল্প আমি, আজ থেকে আমার চিরকাল তুমি। ওহ, লাস্টের লাইনটা একদম কলিজা ভরা লাইন, তোমার প্রতিটা সুখের গল্প আমি, আজ থেকে আমার চিরটা কাল তুমি, সুপার। আখতারুজ্জামান দীপু, ইচ্ছা ছিল কোনো এক জ্যোৎস্না রাতে চাঁদের মিষ্টি আলোতে তোমার মুখখানি দেখব, ইচ্ছা ছিল তোমাকে সম্রাজ্ঞী করে একটা সুখের সাম্রাজ্য গড়ে তুলব, ইচ্ছে ছিল তোমার ওই কোমল হাতে হাত রেখে সারাটা জীবন কাটিয়ে দিব, ইচ্ছা ছিল তোমার ওই রেশমি চুলে একগুচ্ছ গোলাপ বেঁধে দিব, ইচ্ছে ছিল তোমার সাথে বসে সমুদ্রের মাতাল ঢেউ দেখব, ইচ্ছে ছিল তোমায় সাথে নিয়ে ভালোবাসার পৃথিবী নির্মাণ করব, ইচ্ছে ছিল তোমার সাথে নিয়ে জীবনের শেষ হাসিটা হাসব, কিন্তু তার হলো না, কারণ আজ ইচ্ছে আছে আমি আছি, শুধু তুমি নেই। কি অদ্ভুত, কি অদ্ভুত ভাবে নিজেকে বর্ণনা দিতে জানো তোমরা বন্ধু। দীপু, থ্যাংক ইউ, লাস্টের কথাগুলো স্পেশালি, কিন্তু তার হলো না, কারণ আজ ইচ্ছে আছে
আমি আছি, শুধু তুমি নেই। আজিব ছেলে হাসান, এফএম গুরু। আমি আচ্ছা, আমি বিস্ময়, আমি চিন্ময়, আমি অজয়, অমর, অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বসেরা আমি চিরদুর্জয়, জাতিশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি তথিয়া তথিয়া মাথিলা ফিরি স্বর্গ, পাতাল সত্য আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে, আমার ধুলিয়া কি আছে সব বাদ, ভাষার চমৎকার চমৎকারিত্ব আছে, ইনফ্যাক্ট অনেকগুলো ওয়ার্ডিংটা আমার নলেজে নাই, তাহলে হয়তো আর একটু ভালো করে আমি এটা পড়তে পারতাম। ইমরান হোসেন সাগর, ও মা তুমি নেই তাও বেশ আছি, নতুন মা আমায় ভীষণ ভালো খেতে দেয়, বাসি ভাত, পচা তরকারি আর নষ্ট ডাল, আমার খুব ভালোই পেট ভরে যায়। মা জানো আমি এখন শার্ট ধুতে পারি, তাই প্রতিদিন বাড়ি শুদ্ধ লোকের কাপড় আমি ধুই। জানো মা পড়তে এখন আমার খুব বেশি ভালো লাগে না, আমার এখন আর কোনো বই নেই, আমার এখন কোনো খাতা নেই, কলম নেই, নেই কোনো স্কুল ব্যাগ। জানো মা আমার নতুন ছোট ভাই, ও আমায় প্রায় লাথি দেয়, তোমায় ভীষণ ভালোবাসে কিনা, ওকে আমি প্রতিদিন জুতা মোজা পরিয়ে দিই, মাঝে মাঝে ওর বন্ধুদেরও পরাই, এতে আমার আনন্দ হয় মা। তোমার দেয়া বিছানটায় এখন ভাই শোয়ার খুব পছন্দের, ওটা আমার কথা ভাবছ, আমি সিঁড়ির নিচে মাদুর পেতে শুই, আমার একটু কষ্ট হয় না। মা জানো ঈদ এলে আমি পুরন কাপড় পাই, সেই কাপড়ে তোমার ছেলেকে রাজকুমারের মতো দেখায় মা, যে কিনা এক রাজ্যহীন রাজকুমার। মা জানো বৃষ্টি হলে আমি আজও ভয় পাই, তোমার শেষ পরনে যে কাপড় ছিল ওটা ঘোর ঘর থেকে লুকিয়ে এনেছি গো মা, মা ওটা জুড়ে যে তোমার গন্ধ, ও গন্ধে আমার আর ভয় হয় না। মা আমার একটা কথা রাখবে, আমাকে কয়েকদিনের ছুটির ব্যবস্থা করে দিবে, তোমার কাছে গিয়ে থাকবো দুদিন, একটু শান্তিতে ঘুমাবো তোমার বুকে, সৎমাগুলো এমন হয় কেন। দেখো তো এই ইমরান হোসেন সাগরকে ফোনে নেওয়া যায় কিনা, যদি এটা শুধুই লেখনি হয় তাহলে ঠিক আছে, আর যদি এটা তার জীবনেরই কোনো রিফ্লেকশন হয় তাহলে কষ্ট রাখবার কোনো ভাষা আমার নাই। কোনোভাবে কি সাগরকে ফোনে নেওয়া যায় বা সে ফোনে আমাদের সাথে কথা বলতে পারবে কিনা, একটু চেষ্টা করে দেখো। এই ফাঁকে আমি চলে যাচ্ছি শিশিরের কাছে তার জীবনের কথা শুনতে, এবং তার আগে শেষ লেখাটা একটু পড়ে যায়। আকাশ খান লিখেছে, যদি কখন আমি হারিয়ে যাই ওই দূর তারার দেশে, তুমি কি তখনও খুঁজবে আমায় হাত বাড়িয়ে ভালোবেসে, যদি কোনো দিন নিভে যায় আমার আশার প্রদীপ, তুমি কি তখনও জ্বালাবে আলোর দ্বীপ, যদি কখনো আমি হারিয়ে যাই দূর দিগন্তে, তখনও কি আমি থাকবো তোমার মনের সীমান্তে। হ্যাপি বার্থ ডে টু আন্তিক আন্তিলা। থ্যাংক ইউ যারা লিখেছো, আউটস্ট্যান্ডিং কিছু লেখনি। স্পেশালি আমি ইমরান হোসেন সাগর তোর সাথে কথা বলতে চেষ্টা করব যদি তাকে পাওয়া যায়, এবং এই লেখনী যদি সত্যি তার জীবনের অংশ হয়ে থাকে তাহলে আমি একটু তার সাথে কথা বলতে চাই, আর যদি শুধু লেখার জন্য লেখা হয়ে থাকে তাহলে তো ভালোই। আমরা চলে যাচ্ছি শিশিরের কাছে। হ্যাঁ, শিশিরের সাথে আমরা কথা বলবো, বাকি কথাগুলো শুনবো, এবং আমাদের সময় আসলে সেই ফাঁকে একদম শেষ হয়ে যাচ্ছে শিশির, আর 30-35 মিনিট আমরা হয়তো তোমার জীবনের কথা শুনতে পারবো, সো যত তাড়াতাড়ি আমরা মূল ঘটনার মধ্যে ঢুকে যেতে পারি।
গুরু, এই ফাঁকে আমি একটু বলে দিতে চাচ্ছি, ইমরান হোসেন সাগর আপনার যে লেখাটা কমেন্টটা তো পড়েছে গুরু, এবং আপনাকে বলছি আপনার ফোন নাম্বারটি কাইন্ডলি যদি আমাদের ইনবক্স করে দিন তাহলে আমরা আপনার সঙ্গে কথা বলতাম। ইমরান হোসেন সাগর,
তো গুরু 2012-23 ফেব্রুয়ারি অবশ্য তাকে অনেকদিন পর দেখা হলো, দেখার পর যেটা হলো সেটা তো বললাম। তো যাই হোক, সেদিন ওদের বাসায় সকালবেলা লাকটা খারাপ আমার ছিল কিনা জানি না, আমি যখন বাসায় ঢুকছি ওই দিন সকালবেলা নাকি ওদের বাসায় একটা গাভী ছিল, গাভীটা নাকি মারা গেছে। যাই হোক, পরে গাভী মারা যাওয়ার শোকটা শেষ হয়নি, তারপর পরে আমি চলে গেছি। যা আমার, তবে আমি যাওয়ার পরে ওরা কোনোভাবেই বুঝতে দেয়নি যে ওরা কোনো শোকে আছে, হতেই পারে। তো আমার লাকটা এত ভালো ছিল যে আমি সেদিন যাওয়ার পরে আমার সেই বান্ধবী, ওর যে বড় বোন রেহেনা, ওকেও পাইছি। ওর হাজব্যান্ডের বাসা থেকে কয়েকদিন আগে চলে আসছে, আসার পরে ওকেও পাইছি। পরপর যাই হোক, দুই বোনের সাথে মোটামুটি ভালোই আড্ডা হলো, অনেক কিছু খাওয়া দাওয়া হলো, অনেক আপ্যায়ন হলো, প্রায় অনেক টাইম ছিলাম, মোটামুটি তিন ঘন্টার মতো ছিলাম। থাকার পর যাই হোক চলে আসলাম। আসার পর অবশ্য ফোনে কথা হয়নি, চলে আসছি। চলে আসার পর আমি একটু বিজি ছিলাম, এই জন্য ফোন করা হয়নি। তো 27th February আমি যখন ঢাকায় ব্যাক করবো, সেদিন মন চাইলো যে ব্যাক করার আগে একটু ওকে দেখে যাব। পরে ওর স্কুলে চলে গেলাম, স্কুল তো আমার বাসা থেকে খুব বেশি দূরে না, আর ওর স্কুলের যে হেডমিস্ট্রেস সেটা হচ্ছে আমার আন্টি হয় সম্পর্কে আর কি। পরে যাই হোক, ওখানে গিয়ে ওর সাথে দেখা করলাম স্কুলে। দেখা করার পর কথা হলো, কথা হওয়ার পর বললাম যে থাকো, সমস্যা নাই, এলাকায় কোনো সমস্যা হলে বলিও, আর মাঝে মাঝে কথা হবে আর কি। পরে যাই হোক, আমি ঢাকায় চলে আসলাম। আসার পর 28 মানে 28 শেষ, এক তারিখে সে আমাকে ফোন দিছে, এই মাসের 1 তারিখে ফোন দিল। ফোন দেওয়ার পরে কথা হলো, তো এভাবে মানে মাঝে মাঝে কথা হয়, কয়েকদিন পর পর অনেক বেশি কথা হয় আর কি। আস্তে 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 কথার পরিমাণ এমন হয়ে গেল যে প্রতিদিন 2-3 ঘন্টা করে তার সাথে আমার ফোনে কথা হতো, অনেক বেশি কথা হতো আর কি। আর বিষয়টা আমিও বেশি এনজয় করতাম, ভালো কথা তো হচ্ছেই। আর ওকে আমি কিছুদিন কথা হওয়ার পর বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝাতে চাইতাম যে আসলে আমি তোমাকে অনেক বেশি লাভ করি বা অনেক বেশি পছন্দ করি, বোঝাতে চাইতাম। সে বুঝতেও পারতো, কারণ সে তো অনেক আগেই বুঝতে পারছে। তো ফাইনালি কিন্তু আসলে কথা বলতেছি, বলা হয় না যে ভালোবাসি, এটা বলা হয় না, কিন্তু সে বুঝতে পারতেছে। মানে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে যেভাবে কথা হয়, ঠিক আমাদের সাথে ওভাবেই কথা হতো। পরে এভাবে চলতেছিল, চলার পর একদিন সে আমাকে বলল যে মানে আপনাকে আমার এরকম ভালো লেগে গেছে যে আমি যখন বিয়ে করব, আমার বিয়ে সব কিছু আপনি করবেন, আপনার পছন্দের পাত্রকে বিয়ে করব, আপনি একটু যে চ্যালেঞ্জ করবেন, মানে সেরকমভাবে আমাকে বলতো। আমি মজাই পেতাম, হাসতাম যে আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি তো সেটা বুঝেও না, বোঝার ভান করতেছো, বিয়েটা তো আমি করতে চাই, তুমি কেন আর একজনের কথা আবার বলতেছো আমার কাছে। এগুলো জাস্ট আমি আমার মনের সাথে কথা বলতাম একা একা। পরে এভাবে ভালোই চলতেছিল, অনেক কথা হতো, হিউজ। ইভেন ও অনেক দিন স্কুলে যেত না, কারণ আমার সাথে সারা ফোনে কথা হতো। 2-3 ঘন্টা কথা হওয়ার পর সে স্কুল মিস করতো, হয়তো বা শরীর খারাপ করতো, বা কোনো না কোনো কজ দেখে সে স্কুলে যেত না। স্কুলে যাওয়ার পরেও স্কুল থেকেই সে হেডফোন কানে লাগানো থাকতো, কেউ তো বুঝতে পারতেছে না যে কথা বলতেছে কিনা। প্রচুর কথা হতো, মানে এত কথা যে হতে পারে ফোনে, আনবিলিভেবল। আর বিষয়টা আমি খুব বেশি এনজয় করতাম, অনেক বেশি, কারণ ওকে আমি অনেক ভালোবাসি, বুঝাতে পারতে মানে বলতে পারতেছি না মুখ থেকে, বাট তার সাথে আমার প্রেমিকার মতোই কথা হচ্ছে, মনে হচ্ছে আমার প্রেমিকা, অনেক কিছুই বলতেছি। আস্তে 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 আমি ওকে মানে জান পর্যন্ত চলে গেলাম। পরে এইভাবে বলতেছি, বলার পরে হঠাৎ একদিন রাতে মানে ও বুঝতে পারছে যে আসলে এভাবে আর নাটক করে কোনো লাভ নাই, সো ও বলে ফেলল, ইভেন আই লাভ ইউ বলে ফেলছে। যাক ভালো, আমার আমি আসলে কি বলবো যে ওই সময়ের যে আমার কি, আমি কতটা খুশি ছিলাম,
কতটা
লিমিটলেস, দেয়ার ইজ নো লিমিট, অনেক বেশি হ্যাপি ছিলাম।
কত রাতে শোনা হলো এটা, আই লাভ ইউ,
মানে অনেক বেশি হ্যাপি ছিলাম।
মানে কত রাতে, রাত্রে?
রাতে, সেটা হবে আফটার টু,
মানে রাত 2টার পর। রাইট, কি বেশি জোরে লাভ দিয়েছিলেন, একেবারে অজ্ঞান হয়ে ঘুমায় গেছিলেন, কোনটা বেশি ভালো লাগায়, কি করলেন?
বেশি ভালো লাগলে আসলে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি মানে কি করছিলাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, বাট আমি নরমাল ছিলাম না,
স্বাভাবিক ছিলাম না আরকি,
অস্বাভাবিক সিগারেট ধরায় টান দিছিল
না না এরকম কোনো কিছু করি নাই
তাহলে
স্পষ্ট মনে আছে। তবে আমি স্বাভাবিক ছিলাম না, হয়তো উচ্চ স্বরে কোনো গান শুনতেছিলাম বা নিজেই গান গাচ্ছিলাম এরকম।
আচ্ছা, দেন ফাইনালি তোমাদের মধ্যে প্রেমটা হলো, এত দিন এত কিছু এত ঘটনা
এত নাটকীয়তার পর
ফাইনালি
প্রেম হয়ে গেল। তো যাই, প্রেম হওয়ার পর কথা হয়, প্রেমিক প্রেমিকার মতোই কথা হচ্ছে কন্টিনিউ, মানে মিনিটে মিনিটে জান আই লাভ ইউ সো মাচ, এগুলো নর্মালি যেটা হয়ে থাকে এগুলো হচ্ছে। হওয়ার পর যাই হোক, 2012টা মানে অনেক ভালো কাটছে আর কি, আমার লাইফের সবচেয়ে বেস্ট টাইম ইন মাই লাইফ 2012, অনেক ভালো সময় কাটছে। পরে যাই হোক, মানে এই 2012 সালে ওর সাথে আমার কোনো ধরনের কোনো ইন্টারাপ্ট হয়নি, কন্টিনিউয়াসলি আমাদের সাথে কথা হতো, ইভেন বেশ কয়েকবার দেখা হয়েছে।
প্রথম সাক্ষাৎ প্রেমের পরে কোথায়?
প্রেম হওয়ার পর প্রথম সাক্ষাৎ হয়েছে ওর সাথে আমার, সেটা হয়েছে ডেটটা আমি এক্স্যাক্টলি মনে,
ডেট লাগবে না, কোথায় সাক্ষাৎটা, কোথায়
সাক্ষাৎটা হয়েছিল ওই, অর্থাৎ রৌমারী, জায়গাটার নাম হচ্ছে রৌমারী, আমি কিন্তু এখনো আসলে লোকেশনটা বলিনি, তো সে রৌমারীতেই দেখা হয়েছিল।
কেমন ছিল সাক্ষাৎটা,
মানে দেখা হওয়ার
মুহূর্ত?
ওই মুহূর্তটা আসলে ভালো ছিল, মানে সব মিলে ভালো ছিল, অনেক ভালো ছিল। তারপর মজা করতেছিলাম অনেক আর কি, আমি ওকে বাইকে নিয়ে ঘুরতেছিলাম।
ওই কি আরেবিয়ান বোরকা পরা?
হ্যাঁ। বাট আমি আমার সাথে তার, আমাকে মানে আমি যখন গেছি তখন সে মুখ খুলে দেখছি, সেটা কোনো সমস্যা নাই, বাট যখন সে বের হয়েছে তখন বোরকা পরা। পরে এভাবে যাই হোক, মানে অনেক ভালো সময় কাটছে 2012, অনেক ভালো। একবার সে, আমি ঢাকাতে, হঠাৎ করে সে বলল যে ইয়া করেন কি বলে কালকে চলে আসেন, কালকে আসলে দেখা হবে, রাতে রাত 9:30 এরকম বাজে, সে বলতেছে যে কালকে যদি সকালে আসতে পারেন তাহলে কালকে সকালে একটা ফ্রি টাইম আছে, দেখা হবে। ও চলে গেছে হচ্ছে ওর আপুর বাসায়, যে আমার যে বান্ধবী, ওর যে আপুটা আমার বান্ধবী, ওর বাসায় চলে গেছে। তো আমাকে বললো, বলার পর তখন আমি তখন কুড়িগ্রামে যাব বা রংপুরে যাব, মানে গাড়ি কোনো পাচ্ছিলাম না ওই টাইমে। যাই হোক, খুব কষ্টে একটা টিকিট ম্যানেজ করছি, ম্যানেজ করার পরে 10:30 গাড়িটা সারছে, চলে গেছি। ওকে আমি বলি নাই, রাতে কথা হয়েছে অনেক, বাট সে বুঝতে পারে নাই যে আসলে আমি আসতেছি কিনা, আমি কোনো সাউন্ড বুঝতে দেয় নাই তাকে। পরের দিন সকালে, অনেক সকালে আমি বাস থেকে নামছি, নামার পরে ফ্রেশ হয়েছি, দু এক ঘন্টা ঘুমাইছি। ঘুমানোর পর একটা আমার ছোট ভাই থাকে শহরে, ওর কাছ থেকে বাইকটা নিয়ে চলে গেছি দেখা করতে, গিয়ে বাসার কাছে যা ফোন দিছি, মানে সেই অনেক খুশি আর কি, এত খুশি যে কালকে রাতেও বলছে আমাকে, আমি সকালে চলে আসছি, সে অনেক হ্যাপি আর
কি। রিয়াকশন কি ছিল, কি বললো, কি করলো?
মানে বললো যে আসলেন, এটা কোনো কথা হলো, এসেই এসেই বললেন। আমি বললাম তুমি জানো না যে আমি আসলে, মানে তুমি যেটা চাও আমার জীবন গেলে আমি সেটা করব, এটা তুমি ভালো করে জানো, তুমি বলছো কাল আমি আসবো না, এটা কিভাবে হয় তুমি জানো, আমি যখন কালকে তুমি বলছো ওই টাইমে আমার কাছে পকেটে কোনো টাকা পয়সাই ছিল না, তারপর আমি কিভাবে চলে আসছি জানো, বললাম এরকম অনেক কথা হলো আর কি। হওয়ার পর অনেক মজা হলো, ভালোই লাগলো সেই সময়টা, ভালো, অনেক ভালো লাগলো। তারপর ওখানেই থাকলো, আমি আমার বাসায় চলে গেলাম। চলে যাওয়ার পর বাসায় 2-3 দিন ছিলাম, ফোনে কথা হতো, তারপর আবার ঢাকায় চলে আসলাম। এভাবে যাই হোক,
ভালো সময় পার চলছে আর কি। এখন সবকিছু মিলে এখন তারপরে বর্তমানে কি অবস্থা, সম্পর্কটা কোন দিকে ফাইনালি যাচ্ছে
বর্তমানে,
মানে সম্পর্কটা ফাইনালি কোন দিকে?
ফাইনালি 2013 কিছু কথা,
হ্যাঁ একটু শুনি।
2013 যেটা হয়েছে, 2013 আমি চার মাস ঢাকায় ছিলাম, অনেক বেশি প্রেশার ছিল ইউনিভার্সিটিতে, তো চার মাস পরে আমি চলে গেছি ওর সাথে দেখা করার জন্য। চলে গেছি, চলে যাওয়ার পরে আমি ওকে বলি নাই যে আমি আসতেছি, 17 ফেব্রুয়ারি ছিল 2013। তো ওই দিন চলে গেলাম, চলে যাওয়ার পর আমি সন্ধ্যার দিকে, আর ও আমাদের এলাকায় থাকতো, কিন্তু এলাকায় একটা বাসায় থাকতো, ওই ওই বাসার একটা মেয়ে ওই স্কুলে জব করে, কারণ ওর তো অনেক ডিস্টেন্স, যাতায়াত করতে প্রবলেম হয়, এজন্য ওখানেই থাকতো আর কি। পরে ওখানে আমি ওই দিন 17 ফেব্রুয়ারি ছিল, 17 ফেব্রুয়ারি রাতে চলে গেছি ঢাকা থেকে। 18 ফেব্রুয়ারি আমি সারাদিন ঘুমাইছি বাসায়, ঘুমানোর পর বিকেলের দিকে আর কি চলে গেছি ওর সাথে দেখা করার জন্য। তো গেছি, যাওয়ার পরে বাসার কাছে গিয়ে ওকে ফোন দিছি, কোথায় তুমি? বললো যে আমি নামাজ পড়ে বেরোলাম মাগরিবের নামাজের পর। বললাম তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, এখনই দেখবো। মানে? হ্যাঁ দেখবো, এখনই দেখবো। কই চলে আসছেন? আমি বললাম যে কি মনে হয়, কারণ আমার তো মনে হচ্ছে আপনি আসছেন, তাহলে বের হও, রাস্তা রাস্তায় বের হও। পরে রাস্তায় বের হলে আমি বাইক নিয়ে আসলাম, আসার পর দেখা হলো, বাইকটা হালকা স্লো করলাম, স্লো করার পর দেখা হলো। দেখা হওয়ার পর বলতেছে যে বাসায় কেউ নাই, আঙ্কেল আন্টি কেউ নাই, বাসায় চলেন। আমি তো সুযোগ পাইলাম, পরে বাসায় ঢুকে গেলাম। বাসায় যাওয়ার পর মানে অনেকক্ষণ ছিলাম, অনেক ধরনের রোমান্টিক কথাবার্তা হলো। মানে সেই দিন ফার্স্ট টাইম ওকে আমি খুব বেশি কাছে পাইছিলাম আর কি, অনেক বেশি কাছে, এত কাছে আসলে এর আগে ওকে পাওয়া হয়নি সেভাবে। বাসায় তেমন কেউ ছিল না। পরে যাই হোক, অনেকক্ষণ ছিলাম, প্রায় দু আড়াই ঘন্টার মতো অনেক রোমান্টিক টাইম পাস করলাম। করার পর মন চাচ্ছিল না আসতে, হয়তোবা থাকবো এরকম একটা মেন্টালিটি ছিল। আবার মনে হলো যে না, কেন থাকবো, থাকা তো যাবে না, চলে যেতেই হবে। পরে আবার ফির চলে আসলাম, আসবার সারা রাত ফোনে কথা হলো। কথার পর 20 ফেব্রুয়ারি আমি আবার ফির আবার গেলাম। ও বললো যে আমি তো কালকে বাসায় চলে যাব, আসিয়েন। আসার সময় বললো যে আপনি যখন আসেন তখন একটু অন্য রোড দিয়ে আসিয়েন আর কি। অর্থাৎ ওই এলাকার লোকজন যদি জানে যে আমাদের সাথে এরকম হচ্ছে, অনেকেই জেনে গেছে। তারপরেও ও চাচ্ছিল না যে রিলেশনটা ফ্লাশ হোক, তো কোনোভাবেই চাচ্ছিল না, কারণ ও খুব ভালো করেই জানে ওর ফ্যামিলিতে এই ধরনের কোনো কিছু অ্যালাউ করবে না, এটাও জানতো। সেই জন্য আমাকে সে সবসময় বলতো যে আসলে মানে আমাদের রিলেশনের ব্যাপারটা যেন কোনোভাবে ফ্লাশ না হয়, সে চাইতো। কিন্তু আমি আসলে আমি তো ছেলে মানুষ, খুব ইচ্ছা করলেও অনেক সময় পারতাম না, কোনো না কোনোভাবে এটা ফ্লাশ হয়েই যেত, বাট আমি ইচ্ছা করে কখনো এটা করতাম না। পরে চলে গেলাম, চলে গিয়ে ওকে সেদিন ওর স্কুল শেষে ওকে বাইকে উঠিয়ে নিয়ে আমি চলে গেলাম যে ওদের বাসার কাছে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে সেদিন বাসায় দিয়ে আসার পরে কথা হয়েছে, আমি যখন আবার বাসার দিকে ব্যাক করলাম, আমার বাসার দিকে রাস্তায় কথা হয়েছে, বাসায় আসার পর কথা হয়েছে। কিন্তু 21, 22, 23 তিন দিন টানা তার ফোন অফ, আমার সাথে আর কোনো কথা হয়নি। আমার তো মাথা
কোন সন
2013 না কেন কথা হবে না। আমি ওর বাসার নাম্বারে ফোন দিলাম, ওর আব্বুর নাম্বারে। ওর একটা ছোট বোন আছে, তো সে বোনটা ফোন রিসিভ করলো। বললাম তোমার আপু কোথায়, তোমার আপুকে দেবো ফোন। পরে বললো আপু তো নাই, ও শিখিয়ে দিচ্ছে যে বলো আপু নাই, আমি সব শুনতেছি। বললাম যে শোনো, তোমার আপুকে বলো যে ফোনটা যেন নিয়ে কথা বলে এখনই, অথবা আমাকে যেন এখনই কল ব্যাক করে, কথা আছে। বলতেছি, ও শুনতেছে কিন্তু সবই। তারপর ও সে কল ব্যাক করলো না। না করার পরে 24 তারিখ সে সকালবেলা চলে আসছে স্কুলের উদ্দেশ্যে, ইভেন থাকবে আর কি, মানে সে সপ্তাহে একদিন করে বাসায় যেত আর কি। পরে 24 তারিখে সকালে আমাকে সে ফোন দিছে, ফোন দিয়ে বললো কোথায়। আমি বললাম তো বাসায় আছি, তুমি ফোন দিলে না কেন তিন দিন। বললো যে সমস্যা হয়েছিল, আমি রেহেনা আপুকে আমাদের বিষয়গুলো বলছি, তো বলার কারণে আপু অনেক বেশি রেগে গেছে, এগুলো সম্ভব না, আসেন আপনার সাথে কথা হবে আর কি, আসেন আজকে আসেন, তো বাইক নিয়ে আসিয়েন না এমনি আসিয়েন। পরে আমি গেলাম, যাওয়ার পর ওর সাথে ওই স্কুল থেকে যাওয়ার, ওদের বাসায় যাওয়ার জন্যই একটা রোড আছে, ওই রোডের আমি কিছুদূর সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, ওর জন্য ওয়েট করছিলাম। পরে ও চলে আসলো, আসার পর পাশে একটা বাড়ি ছিল, ওই সময় অনেক রোদ ছিল, প্রচুর রোদ ছিল আর কি, আর আমার কাছে কোনো ছাতা ছিল না, সো আমি মানে রোদে হাঁটতেই পারতেছিলাম একটা সিচুয়েশন। পরে বাসায় উঠলাম, বাসায় উঠলার পর দুজনে উঠলাম ওর বাসায়। ওখানে প্রায় মানে 5:30, 5:30 পর্যন্ত ছিলাম একটা থেকে। ওর বাসায় সেদিন এরকম একটা সিচুয়েশন ছিল, মানে ঘটনাটা অনেকটা মনে হয় গল্পের মতো। বাসার লোকজন, একটা ছোট বেবি আছে, ওই বেবিটাকে রেখে বাসার যে হাজব্যান্ড ওয়াইফ দুজনই ওনারা কোথায় গেছে জানি না, বেবিটাও বলতে পারতেছে না কোথায় গেছে। ওই বেবিটা আছে আর আমরা দুজন আছি, তো বেবি একটু পর পর বাইরে চলে যাচ্ছে।
অপরিচিত বাসায় চলে গেলে নাকি বুঝা,
অপরিচিত বলতে বাসাটা আমার পরিচিত ছিল আর কি।
আচ্ছা,
মানে খুব বেশি পরিচিত না, অল্প পরিচিত।
হঠাৎ চলে আসতো যদি ওরা তখন?
হঠাৎ চলে আসলে সমস্যা ছিল না, কারণ আমি মোটামুটি চিনি আর কি, আর আমার একটা সাহস ছিল, আসলেও নো প্রবলেম, আমি কনভিন্স করতে পারবো, সমস্যা হবে না।
তুমি ঢুকলেও কোনো সমস্যা নাই ঢোকার সময়?
না না না, ঢোকার সময় কোনো সমস্যা হয় নাই, কারণ আমার মোটামুটি পরিচিত আর কি, খুব বেশি না বাট মোটামুটি। পরে এভাবে ওনারা ওনারা আসতেছে না, ওনারাও আসতেছে না, আমরাও যেতে পারছি না। একটা বাসায় অনেক টাইম থাকলাম, অনেকক্ষণ থাকার পর লোকগুলো না আসা পর্যন্ত কিভাবে চলে যাই? এদিকে বেবিটাও নাই, আমরা যখন ঢুকছি বাসায় ঢোকার পর বেবি যেন কোথায় চলে গেছে, মানে বেবি না আসার কারণে আমরা আরো যেতে পারছি না। পরে এভাবে অনেকক্ষণ ছিলাম দুজন, আর আসলে অনেক রোমান্টিক টাইম পাস করছি, অনেক রোমান্টিক, মানে আমার লাইফের শ্রেষ্ঠ সময় বলা চলে। 24 ফেব্রুয়ারি 2013, আমি সারা জীবন মিস করবো দিনটাকে, অনেক বেশি রোমান্টিক ছিল টাইমটা। তারপর 5:30 পরে যখন চলে আসলো ওই বাড়ি ভাইয়াটা, ভাবি চলে আসলো, আসার পর ওনাদের সাথে কথা বলে আমরা দুজন চলে গেলাম। খুবই ফুরফুরে মেজাজে ছিলাম দুজনই, অনেক ভালো সেই মেজাজে ছিলাম। থাকার পর ওই মিষ্টি খেতে পছন্দ করতো, আমাদের ওখানে একটা মানে বাজার আছে, খুব ভালো মিষ্টি বানাতে পারে আর কি, ফেমাস আমাদের এলাকার মধ্যে। পরে ওই বাজারে গিয়ে ওকে মিষ্টি খাওয়ালাম, তারপর ফির সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা এদিকে ও বাসায় যাবে না, ওই প্রপারেই ওর ভাগ্নি আছে, ভাগ্নির কাছে থাকবে রাতে বললো। আমি ওখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার ওই বাসার সামনে গিয়ে তখন 7:30 বেজে গেছে অলরেডি, সন্ধ্যা নিয়ে গিয়ে মানে মন চাচ্ছিল না ওকে ছাড়তে কোনোভাবেই, তারপরেও ছেড়ে দিতে বাধ্য হলাম, মানে চলে গেল। আমি আবার ফির আমার একটা ফ্রেন্ডের বাসায় চলে গেলাম, রাতে আমিও বাসায় ফিরি নাই সেদিন। তো ফ্রেন্ডের বাসায় ছিলাম, সারা রাত ফোনে কথা হলো, অনেক কথা হলো। হওয়ার পর পরদিন সকালবেলা বললো যে সকালে আসেন দেখা করি, সকালে আসলাম, দেখা হইলো। দেখা হওয়ার পরও বাসায় চলে গেল, বাসায় চলে যাওয়ার পর সেই থেকে ফোন অফ, কোনো কথা নাই, কোনো কথাই হচ্ছে না। আমি তো মানে টোটালি পাগল হয়ে গেলাম, ফোনে কথা না বলে তো ওর সাথে আমি ফোনে কথা না বলে কোনোভাবেই থাকতে পারবো না, এটা কিভাবে সম্ভব, টোটালি পাগল হয়ে গেলাম। তো 3 দিন না 4 দিন পর আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে সমস্যা হয়ে গেছে, আমি আপনার সাথে কথা বলতে পারবো না। কেন কথা বলতে পারবে না? আবু বলছে 5 মাস আপনার সাথে আমার কোনো কথা বলা যাবে না। 5 মাস কেন? 5 মাস কেমন টাইম এটা? 5 মাস কথা বলা যাবে না, 5 মাস কথা না বলে কি হবে? বলছে না বলা যাবে না, সমস্যা আছে। কি সমস্যা? বলে যে আছে, সমস্যা আছে, কথা বলা যাবে না। পরে যাই হোক, আমি বিষয়টা মেনে নিতে পারছিলাম না কোনোভাবেই। আমি কয়েকদিন পরেই ওদের বাসায় চলে গেছি, আবার ডিরেক্ট বাসায় চলে গিয়ে আপুর সাথে দেখা করছি, বললাম যে শোনো আসলে আমরা একটা ভুল করে ফেলছি, আমি বুঝতে পারি নাই, আসলে আমি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারি নাই, আর ওয়েও পারে নাই, হয়তো আমাদের মাঝে একটা রিলেশন হয়ে গেছে, এর জন্য সরি, তুমি বিষয়টা পজিটিভলি নাও বললাম। কিন্তু ও কোনোভাবেই পজিটিভলি নিতে পারছে না, বললো যেটা কোনোভাবেই সম্ভব হবে না, আমি চাই না এটা, তুমি আমার ফ্রেন্ড ফ্রেন্ড থাকবা, তুমি ফ্রেন্ড হয়ে কেন এরকম করলা, মানে বিভিন্ন ধরনের ডায়লগ। পরে আমি ভালো লাগলো না আর কি, চলে আসলাম। তারপর আমাকে বললো যে তোমার পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত দেখি কি হয়, এই টাইমটা আমি ওর সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করবো না। আমি বললাম কন্ট্যাক্ট না করলে তো সে অলরেডি ভুলে যাবে আমাকে, কারণ ফোন যদি আবিষ্কার না হতো তাহলে তার সাথে আমার প্রেমই হতো না। যদিও তার সাথে আমার এমনিতে পরিচয়, ফোনে পরিচয় না, বাট ফোন আবিষ্কার হয়েছে বলেই তার সাথে আমার রিলেশন হয়েছে, আর সেই ফোনেই তার সাথে কথা হবে না, হাউ ইট ইজ পসিবল? আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। পরে যাই হোক, বললো, বলার পরে কি আর, 5 মাস মানে আমার লাইফে সবচেয়ে কষ্টের টাইম, এত কষ্ট, প্রথম 1 মাস তো আমি পুরাই পাগল হয়ে গেছিলাম, কিভাবে সম্ভব, মানে যার সাথে কথা না বলে আমি একটা সেকেন্ড থাকতে পারি না, কিভাবে তার সাথে কথা না বলে থাকবো, মানে খুবই কষ্ট হলো আর কি। 1-2 মাস তো আমি সেই পাগল হয়ে গেলাম, আর এই 5 মাসের মধ্যে, 5 মাস ইকুয়ালস 150 ডেজ, 150 ডেজ এর মধ্যে মনে হয় অর্ধেক টাইমটা আমি এলাকাতে ছিলাম শুধুমাত্র ওকে দেখার জন্য, দেখা হইতো বাট কথা হইতো না, ফোনেও কথা হইতো না। তো যাই হোক, ও আমাকে বলছিল 5 মাস পরেই ফোন দিবে, ঠিক 5 মাস পরেই আমাকে সে ফোন দিছে 2013 সালে। ফোন দেওয়ার পর কথা হইলো, কথা হওয়ার পর বললো আপনি অনেক চেঞ্জ হয়েছেন, অনেক ভালো হয়েছেন, এর জন্য থ্যাংকস, মানে অনেক কিছু বললো। প্রথম প্রথম আমি কিন্তু ওই 5 মাসে মোটামুটি স্বাভাবিক ছিলাম, ওকে অনেকটাই ভুলে গেছিলাম আমি। লাস্টের যে মাসটা, 5 মাসের মধ্যে লাস্টের মাসে আমার কোনো কষ্টই হয় নাই তেমনটা, এইভাবেই চলে গেল মনে হয়। পরে যাই হোক, ওই এভাবে আস্তে আস্তে আবার কথা শুরু হয়ে গেল। শুরু হওয়ার পর মানে সবকিছু তো সবকিছু তো ডান। সো এখানে ওর সাথে আবার নতুন ভাবে কথা বলে মানে ওকে ফ্রি করে নিতে তো আমার বেশি টাইম লাগবে না। ফাইনালি খুব দ্রুতই আবার সবকিছু ওকে হয়ে গেলো, আবার সেই নতুন ভাবে মানে খুব ভালোভাবে শুরু হয়ে গেল। আবার এভাবে হওয়ার পর ভালোই চললো। চলার পরে তো 2014 দিকে মানে এদিকে ওর সাথে অবশ্য আমার দেখা হয়েছিল 2013 সালে, আমি গেছি দেখা হয়েছে। আর 2013 সালে ঈদের একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে কুরবানি ঈদ ছিল, ঈদুল আজহা। ঈদুল আজহার সময় আমি বাড়ি যাবো না, বলছি বাড়ি যাবো না, ওর সাথে রাগ করছি ঈদের আগে। ও আবার ফির চলে গেছে হচ্ছে ওর আপুর বাসায়, বলতেছে আপনি যদি বাড়ি না আসেন তাহলে আমিও বাড়ি যাবো না। বললাম না না তুমি যাবো, তুমি কেন বাড়ি যাবো না, আমার বাসা ঈদ করতে হবে, তুমি যাও। পরে ও বলতেছে না আমি যাবো না। পরে ঈদের আগের দিন আমি কোনো টিকিট কাটি নাই, আমি আগে থেকেই টিকিট কেটে রাখি, বাট কোনো টিকিট কাটা হয় নাই, যেতে হবে বাসায় যেতে হবে। পরে ট্রেন মানে টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স। পরে সেদিন চলে গেলাম, চলে গিয়ে ওকে ওকে যাওয়ার কথা ছিল সকালবেলায়, যাক ট্রেনটা ঈদের সময় তো ট্রেন অনেক ডিলে করে ছাড়ে। ফাইনালি ও বিকাল 4টার যে একটা বোট আছে, 4টার বোটে সে নদী আছে ব্রহ্মপুত্র নদটা, ওই নদটা পার হবে সে। পরে যাই হোক 4টার বোটে, লাস্ট বোট কিন্তু 4টার, তার পার হওয়ার কথা ছিল সকালে। সকালে মিস করছে, দুলাভাইয়ের আপুকে বিভিন্ন কজ দেখাইছে, কারণ আমি যেতে পারছি না তখনও, আমি পৌঁছাই নাই। পরে ফাইনালি 4টার দিকে যখন সে 4টার লাস্ট বোটে চলে যাবে তখন আমি রাস্তায় ছিলাম। এদিকে আমি আবার ফির শহরে যখন আসছি, শহরে আসার পরই বাইক নিছি, ছোট ভাই ছিল, ছোট ভাইয়ের কাছ থেকে বাইক নিয়ে আমি চলে গেছি। ঈদের আগের দিন তো অনেক ভিড়, প্রচন্ড ভিড় থাকে রাস্তায়। ইভেন আমার লাইফের সবচেয়ে রাফ ড্রাইভিং করছি আমি সেদিন। আমি আসলে যে সেদিন যে অ্যাক্সিডেন্ট হয় নাই এটা গডের ইচ্ছাই হয় নাই, এত রাফ ড্রাইভিং করছি। ফোন দিচ্ছে কি ব্যাপার, কোথায় আসেন না কেন, বোর্ড ছাড়তেছে, তাড়াতাড়ি চলে আসেন, মানে এই যে একসাথে যাবো দুজনের ভাল লাগবে অনেকদিন পর, মানে সেই এক্সাইটেড ছিলাম। বাট অনেক রাফ ড্রাইভিং করার পরেও জাস্ট 2 মিনিটসের ব্যবধানে আমি বোর্ডটাকে ধরতে পারি নাই। আর সেদিন আমার কেন জানি মনে হয়েছিল যে হয়তোবা আজকে যেরকম বোট মিস করলাম, মেবি আমার জীবনে মনে হয় আমি ওকে মিস করব। এই কথাটা কেন মনে হয়েছিল আমি জানি না। আর সেদিন আমি খুব শকড ছিলাম, খুবই শকড, এত কষ্ট করে আসলাম আমি ওর সাথে দেখা করতে পারলাম না।
কতক্ষণের ড্রাইভিং ছিল?
মোটরসাইকেল ড্রাইভিং 1 ঘন্টার মতো,
1 ঘন্টা ড্রাইভ করে যাওয়া যে তার সাথে দেখা করা, কিন্তু লাস্ট বোর্ডটা ছেড়ে দিল তখনই।
হ্যাঁ 2 মিনিট
আগে, মানে কি দেখতে পেয়েছিলে?
যার জন্য ওয়েট করলাম এতক্ষণ সে আসতে পারলো না, মানে কি বলবো, ওই সিচুয়েশনটা আসলে খুবই কষ্টের। পরে বোটে চলে গেল, আমি আবার ফির বললাম যে তাহলে তো আমার এখন তো বাসায় যেতেই হবে, ঈদ তো করতে হবে। পরে আরো 2 জন লোক ছিল তারা সহ আমি একটা বোট নিলাম, রিজার্ভ নেওয়া আর কি, চলে যাব। পরে রিজার্ভ নেওয়ার পরে মাঝ রাস্তায় গেছি, ওকে বলছি যে তুমি যখন নামবা বোট থেকে নেমে তুমি ওয়েট করবা, আমি আসবো তারপর একসাথে যাব। পরে মাঝ রাস্তায় গিয়ে বোটটা নষ্ট হয়ে গেল, আমাদের বোটটা নষ্ট হয়ে যাওয়ার পর সেটা আর কোনোভাবে ঠিক করতে পারে না, ভয়, ওই ঈদের আগের রাত, ফিরাবার আমার কাছে বাইক আছে, মানে ভয় কাজ করছিল নদীর মাঝখানে, খুব একটা বাজে সিচুয়েশন ছিল। তো যাই হোক, ও ফোন দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, আমি বলতেছি যে মনে হয় আর দেখা হচ্ছে না আজকে। পরে রাত প্রায় 1:30 পর্যন্ত ওয়েট করছে, বাট তারপরে বোট পৌঁছতেই পারে নাই, কারণ বোট ঠিকই হয় নাই তখনও, আমি পৌঁছাইছি রাত 11টায়। পরে আর সেদিন দেখা হয়নি, খুবই খুবই শক ছিলাম সেদিনকার জন্য, মানে এত খারাপ লাগছে আমার সেদিন। আমার মানে বাসায় যখন আমি গেছি, বাসায় যাওয়ার পর আমার শরীরে মানে কোনো ধরনের ব্লাড সার্কুলেশন হচ্ছিল না, লো প্রেশার হয়ে গেছে, খুবই খারাপ লাগতেছিল। পরে যাই হোক, পরের দিন সারাদিন ঈদ ছিল, অথচ আমি জানি না কিছুই, বিছানায় ছিলাম। খুব কষ্টের একটা টাইম গেছে আর কি আমার লাইফের, যে এত কষ্ট করে আসলাম দেখা হলো না ওর সাথে, খুবই খারাপ লাগছিল। পরে আমি ঈদের কয়েকদিন পরে চলে আসলাম, ওইবার আর ওর সাথে আমার দেখাই হয় নাই, দেখাই হয় নাই, চলে আসছি। আসার পর কিছুদিন পর আসার কিছুদিন পর কথা হইলো আর কি, মানে বললো যে আমার তো এরকম বিয়ে আসে অনেক সমস্যা, এদিকে ওর অনেক বিয়ে আসতো আমি জানতাম, অনেক ভালো ভালো পাত্র দিয়ে বিয়ে আসতো, যাই হোক বিয়েগুলা সিস্টেমে মানে ঠেকিয়ে দিত। তো পরে এই সময় যখন বলতেছি বিয়ের কথা, তখন বললাম যে বিয়ে আসে না করে দিবা, আমি তো আরো টাইম লাগবে কিছুদিন। পরে এইভাবে হঠাৎ 2014 28 মার্চ আমি হেপাটাইটিস এফেক্ট হয়ে গেলাম আর কি। পরে হয়তো প্রায় 3-4 মাস হসপিটালাইজড, খুব খারাপ অবস্থা, কোনো কথাবার্তা হয় না, আমি তো একেবারে মৃত্যুশয্যায়, কথাই বলতে পারি না। তারপরে ওর সাথে একটু একটু কথা বলি, ওই ফোন দেয়, আর আমার টেনশনে ওই অসুস্থ হয়ে গেছে, ও হসপিটালাইজড ছিল কয়েকদিন। পরে যাই হোক, এভাবে খুবই কষ্টের টাইমগুলো যাচ্ছিল। যাওয়ার পর এদিকে প্রেশার, ওর ভাই আসছে সৌদি আরব থেকে, আসার পর ওকে বিয়ে দিয়ে দিবে, খুবই প্রেশার। পরে 2014 রমজান মাসে, ওই রমজানের ঈদের দিন আমার ছোট ভাইকে আমি পাঠাইছিলাম ওদের বাসায়, আমার ছোট ভাইকে দেখে নাই, দেখার জন্য গেছিল, দেখে চলে আসছে। তো আমার ছোট ভাই গেছে, তো যাওয়ার পরে ওদের বাসার আসলে মানুষের বিয়া ভালো লাগে নাই, মানে কনজারভেটিভ টাইপের ফ্যামিলি, তো এই জন্য আরকি বিয়া গুলা ভালো লাগে নাই। ছোট ভাই এসে বলতেছে ওই মেয়েকে বিয়ে করা হবে না, অন্য মেয়ে দেখেন। আমি বললাম না, আমি ওকে ছাড়া বাঁচবো কিভাবে, ও আমার শ্বাস নিঃশ্বাস। পরে যাই হোক, ছোট ভাইকে আমি সিস্টেমে কনভিন্স করে ফেলছি, ফেলার পর আব্বু আমাকে বললাম, কিন্তু আমার আব্বুর কথা যে এখনই তুমি বিয়ে করবা, চাকরি বাকরি নাই, কিভাবে, কেবল অসুস্থ, তা থেকে সুস্থ হইলা, কোনোভাবে নিচ্ছিল না। আর আমার আম্মু পছন্দ করতো না, কারণ হচ্ছে যে ওদের ভাই বোন ছিল অনেকগুলা, অনেকগুলো ভাই বোন ছিল, এই জন্য আম্মু পছন্দ করতো না কোনোভাবেই। পরে এইভাবে যাই হোক, আমি ঈদের পরপর চলে আসলাম ঢাকা, চলে আসলাম ঈদের পর ঢাকায় চলে আসলাম। আসার পর কথা হচ্ছিল, অল্প 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 কথা হয়, এসে আমি একটা মানে জবে ঢুকছি আর কি। ঢোকার পর বললাম যে হ্যাঁ, আমি তো একটা ছোটখাটো জবে ঢুকছি, আপাতত আছি এখানে, দেখি কিছু একটা করা যায় কিনা। ওই তখন বললো যে ভালোই তো হয়েছে, জব হয়েছে যখন এখন ইয়া করেন, প্রপোজ করেন। আমি বললাম যে এখন কিভাবে প্রপোজ করবো, সেই প্রেশার দিচ্ছিল, প্রচুর পরিমাণে প্রেশার দিচ্ছিল। আমি আসলে ওর প্রেশারে কোনোভাবে, এদিকে আমি ফিজিক্যালি অনেক বেশি নার্ভাস ছিলাম, কারণ মানে এত মারাত্মক অসুস্থ ছিলাম আমি, যেটা আমি কামব্যাক করতে পারছিলাম না, ইভেন স্টিল এখনো পারিনি। এর মধ্যেও মেন্টালি প্রেশার দিচ্ছে, আমার বাসা থেকে বিয়ে দিয়ে দিবে, সো প্লিজ ডু সামথিং, এরকম বলতেছিল। পরে ফাইনালি আমি ওর বোনদের সাথে কথা বললাম, ওর বোনরা বলল যে তুমি আসো।
আচ্ছা, আমরা ওর সাথে কথা বলতে থাকবো। ইনফ্যাক্ট অনেকগুলো ব্যাপার, অনেকগুলো ইনফরমেশন চলে আসছে সম্পর্কে বিভিন্ন কারণে। আমরা বরং ছোট্ট একটা বিরতি নিয়ে বিরতির পর এক্ষুনি ফিরে আসছি।
আর ওর দুইটা ভাই, কিন্তু একটা ভাই বাইরে থাকে, একটা ভাই দেশে থাকলে ওদের সাথে আসলে সেভাবে খুব বেশি ভালো সম্পর্ক নাই, বোনগুলাই মূলত আর কি ডিসিশন মেকার বলা যায়। পরে যাই হোক, বোনগুলার সাথে কথা হলো, কথা হওয়ার পর ওরা বললো যে তুমি আসো, আসলে দেখি একটা কি করা যায়। পরে ওনারা মোটামুটি পজিটিভ কথা বললো, ইভেন কথা হলো যে আমি যাবো, যাওয়ার পর এঙ্গেজমেন্ট হবে, ইভেন আমি ঢাকা থেকে রিং টিং সহ এঙ্গেজমেন্টের প্রিপারেশন নিয়ে চলে গেছি। এটা 26 আগস্ট আমি চলে গেলাম, চলে যাওয়ার পরে 27 আগস্টে আর কি ওর সকালবেলা ওই দিন আমি ওর আপুর বাসায় চলে গেলাম। যাওয়ার পর আপুর বাসায় আপুর সাথে কথা হলো, অনেক আমার জন্য অনেক আয়োজন করছে, খাওয়া দাওয়া হলো, ইভেন তাদের সাথে খুব দ্রুত আমি মিশে গেলাম। মিশে যাওয়ার পরে যাই হোক, তারা বলল যে ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম, তুমি তোমার বাসায় ফোন করো। ইভেন আমি যে বাসায় চলে গেছি, ওইদিকে চলে গেছি, আমার বাসায় জানতো না, আমি কাউকে না জানা চলে গেছি। পরে বাসায় ফোন করা হইলো। ফোন করার পরে আমার আব্বু প্রথমে রাগ করছিল, পরে আম্মু আব্বুকে সিস্টেমে কনভিন্স করে ফেলছে। পরে রাতের বেলা আসলে ইভেন আপুরও তখন আমাকে বললো যে এঙ্গেজমেন্ট না, সরাসরি আজকে বিয়েই হবে। তারা আমাকে এভাবেই বলছে, ঠিক আছে। বলার পরে আমি বাসায় বললাম, বাসা সেই প্রিপারেশন নিয়ে আসছে, মানে শর্ট টাইমের মধ্যে আর কি 10-12 জন লোক চলে আসছে। আসার পরে এদিকে আমার কয়েকজন বন্ধু বান্ধব ছিল প্রপারের, এরা সব আমি ওদের বাসায় আর কি যাওয়া হলো। যাওয়ার পর মোটামুটি আমাদেরকে ভালো একটা আপ্যায়ন করছে, খাওয়া দাওয়া শেষ। ইভেন আমাদের পক্ষ থেকে প্রপোজ করা হয়েছিল যে খাওয়ার আগে আমরা বিষয়টা সেরে ফেলি, কিন্তু ওরা বলছে যে না, খাওয়া দাওয়া শেষ হোক, খাওয়া দাওয়া শেষ হোক তারপর আলোচনা করি করা যায়। পরে যাই হোক, যখন খাওয়া দাওয়া হচ্ছিল ভালোই, তখনও কোনো কিছুই নাই, কিন্তু খাবারের পর হঠাৎ করে তারা বলতেছে যে শর্ট টাইমের মধ্যে তো এগুলো হয় না, সময় লাগে, আমাদের বিভিন্ন সমস্যা আছে, অমুক জামাই ওই জায়গায় আছে, আবার ফির ভাইয়া আছে, বিভিন্ন ধরনের কজ দেখানো শুরু করছে। কজ দেখানোর পরে এক পর্যায়ে তারা বলে দিল যে আজকে কোনোভাবেই সম্ভব হবে না। তো এখন আমরা তো জোর করতে পারি না ওখানে, তাই না? যাই হোক, আমার কয়েকটা বন্ধু বান্ধব ছিল, তারা বললো যে এরকম ঝামেলা করতেছে, চলো মেয়েকে উঠে নিয়ে যাই বলতেছে আমাকে। আমি বললাম যে ওর সাথে আমার এতদিনের রিলেশন, ওর আমার A to Z জানা, ও তো আমার হবেই, না হওয়ার তো কোনো অপশন নাই। সে আমাকে কমিটমেন্ট করছে, গডের নামে প্রমিস করছে সে আমার কাছে, আর সে আমার কাছে না থাকলে তো কেমন, তার সবকিছুই তো আমার কাছে, সো তার থাকতেই হবে, সে থাকবে, কোথাও যাবে না। আমার এই যে কনফিডেন্ট, এই কনফিডেন্ট নিয়ে আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম যে না, এগুলো কিছু করার দরকার নাই, যেহেতু ওরা টাইম চাচ্ছে, ওকে নো প্রবলেম, টাইম দেওয়া হোক। এভাবে পরে আমার ইচ্ছাতেই টাইমটা দেওয়া হলো। পরে টাইম দেওয়ার পর পরদিন দুপুরবেলা ওর আব্বু আমার আব্বুকে ফোন করছে, ফোন করে বলতেছে যে বিয়ে আসেন, অলরেডি বিয়ে সম্বোধন করছে আর কি। ওর আব্বু লোকটা ভালো আছে, অনেক ভালো লোক, কারণ উনি কনজারভেটিভ লোক, তো ভালো। পরে যাই হোক, উনি বলল যে এই ঘটনা, আমার জামাই আছে সৌদি আরবে, জামাই আসলে বিষয়টা ফাইনাল করব, আব্বুকে বলে দিছে এভাবে। আব্বু বলছে আচ্ছা ঠিক আছে, ওকে আপনার ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেন, এভাবে বলতেছে। পরে আমি এদিকে ওর এক আপু আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া, আসলে তোমার আব্বুকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেটা ভুল, তোমার সাথে বিয়ে দেওয়া হবে না, ভাইয়া তোমার সাথে বিয়ে দিবে না। আর ছোট যে ভাইটা সৌদি আরব থেকে রিসেন্টলি আসছে, শফিক নাম, ও কোনো মতেই তোমার সাথে বিয়ে দেবে না, তুমি প্রেম করছো, কেন প্রেম করলো, আমাদের ফ্যামিলিতে প্রেম নট অ্যালাউড, সো তোমার সাথে বিয়ে দেবে না, ভাইয়া আমি রিয়েলি সরি তোমাকে ডেকে নেওয়া অপমান করার জন্য। এভাবে সে আমার কাছে বলতেছে। যাই হোক, আমি খুবই শকড, কথা শুনে পাগল হয়ে গেলাম, কি করবো না করবো। পরে যাই হোক, আমাকে আমার আব্বু অনেক সিকিউরিটির মধ্যে রেখে আমাকে ঢাকা পাঠিয়ে দিচ্ছে। আমি ঢাকায় চলে আসলাম, আসার পরে যে রাতে চলে আসছি সে রাতে মেয়ের সাথে সারা রাত কথা হয়েছে, বলছে কোনো সমস্যা নাই, কালকেই ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করার দরকার নাই, সবকিছু ঠিক হয়ে যাবে। পরে এইভাবে চলে আসলাম। আসার পরে যখন আমি 5 তারিখ পর্যন্ত, 28-29 তারিখে চলে আসছি অগস্টের, 5 তারিখ পর্যন্ত সে আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করলো না। এত কিছুর পর চলে আসলাম, আমার বিয়ে হওয়ার কথা ছিল, আমাকে অনেকে কনগ্রাস করছে, ওয়েলকাম জানাইছে, অথচ আমি মানে এটা হলো না, আর মেয়ে আমার সাথে কোনো যোগাযোগ করলো না, কিভাবে সম্ভব? আমি টোটালি পাগল হয়ে গেলাম, আমি কোনোভাবে আমাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। পরে 5 তারিখ রাতে, শুক্রবার ছিল, আমি কাউকে না জানে, আমার ঢাকার কোনো বন্ধু বান্ধব জানে না, তারপরে এলাকারও কেউ জানে না, কাউকে না জানিয়ে আবার আমি এলাকায় চলে গেছি। চলে যাওয়ার পরে 6 তারিখ সকালবেলা ওর সাথে আমি স্কুলে দেখা করছি, ওইদিন ও স্কুলে আসছে, এ কয়েকদিন স্কুলে আসে নাই, ইভেন তার কাছে কোনো ফোনও ছিল না। সেইদিন অবশ্য একটা ফোন ছিল তার কাছে, আর তার নাম্বার বন্ধ ছিল। পরে ফির স্কুলে দেখা করলাম, দেখা করে বললাম যে তুমি এটা কেন করলা, তুমি বলছো তোমার ফ্যামিলিতে অফার করতে, আমি তোমার কথা শুনে অফার করছি, এখন তুমি রাজি না, বা তোমার ফ্যামিলি রাজি না বলে তুমিও রাজি না, এটা কিভাবে সম্ভব? এটা তো হবে না, তোমার আমার সাথে যেতে হবে, তুমি বলছো ফ্যামিলি রাজি না হলে তুমি আমার সাথে যাবে, সো আমি আসছি, লেটস গো উইথ মি। এভাবে আমি বললাম। বলার পরে বলতেছে যে এটা কিভাবে সম্ভব, এটা হয় না, আমি টিচিং প্রফেশনে আছি, অনেক আদর্শ একটা প্রফেশন, আমার ফ্যামিলি আছে, এটা সেটা বিভিন্ন ধরনের কষ্ট দেখানো শুরু করছে। আমি বললাম যখন রিলেশন করছিল তখন ফ্যামিলি ছিল না, রিলেশন করে তো একা একা মজা নিছ, মজা তো ফ্যামিলি পায় নাই, এজন্য তো ফ্যামিলি রাজি না, এভাবে আমি বললাম। বলার পরে যাই হোক, ওর সাথে আমার যথেষ্ট, আমি অনেক রাফ বিহেভ করছি ওর সাথে, এজন্য আমি আসলে এখনো কষ্ট পাই, সেদিন আমি অনেক খারাপ বিহেভ করছিলাম ওর সাথে। পরে আমি চলে আসলাম, চলে আসার পর আমি ওকে বলছিলাম, কোনোদিনও আমি ওকে বলি নাই যে আমাদের এই যে এতদিনের রিলেশন, এত রোমান্টিক রিলেশন ছিল, আমি কখনোই বলি নাই যে আমি যদি তোমাকে না পাই তাহলে আমি সুইসাইড করবো, আমি কখনোই বলি নাই, শুধু বলছি যে তোমাকে না পেলে আমার অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি, কারণ আমি আসলে ছোটবেলা থেকে যেরকম মেয়েকে আমার লাইফ পার্টনার হিসেবে চাইতাম, তার সবগুলো গুণ তোমার ভিতরে আছে। আমি ইচ্ছা করলে অনেক স্মার্ট মেয়ে, অনেক ফ্যাশনেবল, আল্ট্রা মডার্ন অনেক মেয়েকে বিয়ে করতে পারবো, রিলেশন করতে পারবো, বাট আমি আসলে তোমাকে চাই, আমার তোমাকেই দরকার। অত স্মার্ট আমার দরকার নেই, তুমি যা আছো চলবে, ইটস ওকে। মানে কি বলবো আর, আসলে সেই দিন আমি ওকে বলেই ফেললাম যে তুমি যদি আজকে না দাও তাহলে আমি মানে আই উইল নট কন্টিনিউ মাই লাইফ, বলেই ফেললাম, বলেই চলে আসলাম। চলে আসার পর আমি, ও ফোন দিছিল রাস্তায়, বললো যে পাগলামি করার দরকার নাই, আমি বিষয়টা কি হয় দেখতেছি। পরে আমি বললাম যে তোমার মন যা চায় তুমি তাই দেখো। পরে আমি চলে এসে ওকে ফোন দিছি, অনেকবার ফোন দিছি, আমার ফোন পিক করে নাই। তারপর অনেক টেক্সট করছি, আমার একটা টেক্সটের রিপ্লাই দেয় নাই ও। ইভেন আমি ওকে একটা টাইম দিছিলাম যে এই টাইমের মধ্যে যদি তুমি আমার ফোনটা পিক না করো তাহলে মানে কি হবে সেটা আমি তো তোমাকে বলে আসছি, সো এটাই হবে। কিন্তু ওই ফোন রিসিভ করে নাই, টেক্সটগুলো ডেলিভারি হচ্ছে আমি দেখতেছি, বাট কোন রেসপন্স নাই। তো ফাইনালি আফটার 6:30 PM 6 September 2014 পরে আমি আই কুডেন্ট কন্ট্রোল মাই ইমোশন, একটা ছোট বাচ্চার মাধ্যমে আমি প্রেসক্রাইব করে টেকনিক্যালি একটা ইন্ডিয়ান একটা পয়জন নিয়ে আসছিলাম দোকান থেকে। আমি জানি এটা ঠিক ছিল না, বাট আমার সমস্যা ছিল যে আমি কখনো মুখ থেকে যেটা বলি মানে আমার জীবন চলে গেল, আমি চেষ্টা করি যে সেটা করার।
আমি এক্ষুনি আসবো।
বাধাহীন জীবনের পথ চলা হবে এবার স্যাভলন সুরক্ষিত। এখন প্রতিটি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের সাথে 75 গ্রাম স্যাভলন মাইল্ড অ্যান্টিসেপ্টিক সোপ একদম ফ্রি। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, আজ উড়ে যেতে নেই কোনো মানা। বাধাহীন জীবনের পথ চলা হবে এবার স্যাভলন সুরক্ষিত। এখন প্রতিটি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের সাথে 75 গ্রাম স্যাভলন মাইল্ড অ্যান্টিসেপ্টিক সোপ একদম ফ্রি। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, আজ উড়ে যেতে নেই কোনো মানা।
রক্সি ফিউশন টাইম চেক, এখন সময় রাত একটা। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সি পেইন্টস নিয়েলো স্টাইলিশ ওয়াল ফিনিশ, রক্সি ফিউশন। রক্সি ফিউশনে আছে 9টি ক্যাটাগরিতে 2% হৃদয় করা ডিজাইন, স্টেনসিল, ওয়াল পেপার, স্যান্ড কোটিং, টেক্সচার, আর্ট, রিঙ্কল, স্প্ল্যাশ, ফ্লোরাল। ইটস ওয়ার্ল্ড, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর, শৈল্পিক। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ।
কথা বলছিলাম শিশিরের সাথে, একদম শেষ মুহূর্তে শিশির।
যাই হোক গুরু, পরে আমি আর আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারিনি। আমি পয়জনটা জাস্ট বোতলের মধ্যে ছিল ওটা খুলে ফেলছি। আমি খোলার পরও একটা টেক্সট করছিলাম ওকে যে অলরেডি আই টেকেন ইট, বাট শি ডিডন্ট রেসপন্স মি। আর এটা আমার আরো বেশি কষ্ট লাগছে, সেই টেক্সটটা পাওয়ার পরেও কোন রেসপন্স নাই, তখন আর আমি আমাকে কন্ট্রোল করতে পারিনি, আমি নিয়ে ফেলছি, পুরোটাই নিয়ে ফেলছি। তারপর এক সপ্তাহ, এক সপ্তাহ পর আমার জ্ঞান ফিরছে যখন, আমি তখন রংপুর মেডিকেলে ছিলাম।
কতদিন পর? এক সপ্তাহ।
সপ্তাহ পর, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে শুনছি। আমার ফ্রেন্ড সার্কেল নাকি ওদের বাসায় হামলা করছিল, কিছু ক্ষয়ক্ষতি করছে। তারপর আরো বেশ কিছু মানে ওরা বিভিন্ন ভাবে আর কি একটু নির্যাতিত হয়েছে শুনছি। আর আমার ফ্যামিলির সবাই তো আমার সাথে হসপিটালেই ছিল, সো তারা তেমন কিছু জানতো না। কিন্তু এই এক সপ্তাহের মাঝে মানে কোনোভাবেই নাকি সে আমার কোনো খোঁজ খবর নেয়নি। আমি আমার ছোট ভাইয়ের কাছে শুনছি, আমার ফোনটাই শুধু বন্ধ ছিল, কিন্তু আর সবার ফোনই ওপেন ছিল, যে কারোর মাধ্যমে কোনো খবর নেয় নাই। আসলে আমি মরে গেছি কিনা বেঁচে আছি কোনোভাবেই সে কোনো খবর নেয়নি। গুরু আমার সবচেয়ে খারাপ লাগে যে আমার আমি কোনোদিন কোনো কষ্ট পাই নাই, কোনো কষ্ট পাই নাই। আবার ছোটবেলা থেকে মনে পড়ে যে আমার শরীরে খুব বেশি মানে খুব কম জায়গা আছে যেখানে কোনো ক্ষত আছে বা আঘাতের চিহ্ন আছে, কিন্তু আমি এটা করার পর ডক্টররা আমাকে এত নির্যাতন করছিল গুরু, আমি আমি কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। এত নির্যাতন আমি কি বলবো আর, জাস্ট আমার যতক্ষণ চেন ছিল না ততক্ষণ যে কি পরিমাণ নির্যাতন করছে, মানে চেন ছিল আর কি যতক্ষণ আগে, এই টাইমটাতে যে কি পরিমাণ নির্যাতন করছে আমার এখনো মনে হলে আমার শরীর শিউরে ওঠে।
চলো মনে করি আজকে একটাই হোক, একদম মনে করি পারবে আমার সাথে যাইতে একদম ওই জায়গাগুলোতে, দেখি তো আসলে জায়গাটা কি ছিল, তোমার প্রেম ভালোবাসা সেসব প্রসঙ্গে পরে। এই যে কথায় কথায় মানুষ বিষ খেয়ে নেয়, একটু মন এদিক ওদিক হলে বিষ খায়, আসলে বিষয়টা কি? চলো তো আমাকে নিয়ে যাও তো জায়গাটাতে, আমার দ্বারা তো জীবনে এটা সম্ভব না, আমি কল্পনাতেও নিয়ে আসি না, কারণ আমি প্রচন্ড রকমের আস্তিক একজন মানুষ। স্রষ্টা বলেছেন যে যারা এই ধরনের কাজের ভেতর দিয়ে যায় তার এই ধরনের পাপের কখনোই কোন রকমের ক্ষমা হয় না। মাইক্রোফোনে আসো, মাইক্রোফোনে এসে আমার সাথে চলো তো এই জায়গাটাতে। তুমি বিষ আনতে দিয়েছিলে তাই তো, বর্ডার এরিয়া কাছে হওয়ার কারণে এইসব ইন্ডিয়ান জিনিসগুলো অনেক মনে হয় অ্যাভেলেবল ওখানে তাই তো, কোন একটা বাচ্চা ছেলেকে দিয়ে প্রেসক্রিপশন লিখে পাঠিয়েছিলে যাতে করে তোমাকে তুমি বিষটা ওই দোকান থেকে সংগ্রহ করতে পারো। বিষটা সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? চলে যাব তোমাকে নিয়ে আমি, এবং যারা এ ধরনের চিন্তা ভাবনা এ ধরনের ক্র্যাক মেন্টালিটি নিয়ে যারা থাকে, তুমি তো বলছো যে তোমার জীবনে এরকম পরিস্থিতির মানে তোমার জীবনে যে যে টর্চার এখনো চিন্তা করলে তোমার গা শিউরে ওঠে, তুমি তাই বলছো একদম আমার সাথে আমার, তুমি যত বেশি অ্যাকুরেসি দিয়ে ওই সময়টাতে যেতে পারবে, যাদের এরকম ক্র্যাক মেন্টালিটির মানুষ আছে যারা আমার সাথে এখন অনুষ্ঠানটি শুনছে, তারা অন্তত রিয়েলাইজ হয়তো করতে পারবে যে জিনিসটার এক্সপিরিয়েন্সটা কত বেশি ভয়াবহ হতে পারে, রাইট? যেমন এখন আমরা দুইজনের হাতেই কিন্তু দুইটা বোতল আছে, ঠিক আছে, তোমার সামনে এবং আমার সামনে, একদম অনুভূতির ওই জায়গাটাতে আমি তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি বা আমি তোমার সাথে যেতে চাচ্ছি একদম ওই ফিলটা নেওয়ার জন্য। এখন বাজে 6:30, তারিখ হচ্ছে 2014, রাইট? 6 সেপ্টেম্বর 6:30 বাজে, তোমার শেষ লাস্ট টেক্সটটা যে তোমাকে যেটা বলে এসেছে, আই ডিডন্ট কন্টিনিউ মাই লাইফ, এরকম কিছু একটা টেক্সট লিখেছিলে তাই তো, এন্ড ইন দেখাচ্ছে ইটস ডেলিভার্ড, বাট ইন রিটার্নে কোনো অ্যানসার আসলো না। তুমি কি করলে? বোতলটা খুললে, রাইট? যেভাবে আমি খুলছি এখন, ওকে, বোতলটা খুললে, খুলে পুরোটা কি তোমার মুখের মধ্যে ঢেলে দিলে?
হ্যাঁ, আমি প্রথমে পুরোটা দিই নাই, পরে পুরোটাই দিয়ে দিছি।
প্রথমে কি করলে? বোতলের অংশ অল্প একটু নিলে,
কতটুকু
পরিমাণ
মানে টোটাল বোতল ছিল সম্ভবত,
যাই হোক, প্রথমে কতটুকু পরিমাণ মুখে নিলে?
30 গ্রাম হবে, 20 গ্রাম এরকম হবে।
আচ্ছা, মানে আমরা একবার মুখে পানি নিলে যে পরিমাণ হয় সেই পরিমাণ?
হ্যাঁ।
মুখে নেওয়ার সময় ফিলটা কি ছিল? অসম্ভব তিক্ততে
ঝাঁঝালো একটা মানে
স্বাদ, আর গন্ধ?
গন্ধ অনেক বিশ্রী গন্ধ, মানে বমি চলে আসতেছিল।
কি ধরনের গন্ধ? মানে কোন এটা কার সাথে তুলনা করা যায়? কোন কেমিক্যাল একসাথে করলে যে ধরনের গন্ধ হয়? কেমিক্যাল একসাথে করলে অনেকটা মানে
মানে কেমিক্যাল আমরা ল্যাবরেটরিতে যে
ওই টাইপের গন্ধ, তাহলে কি ধরনের আবর্জনা টাইপ গন্ধ?
টোটালি আনকমন একটা বাজে ফ্লেভার যেটা আসলে কি বলবো।
আর যখন মুখে নিচ্ছ জিহ্বার স্বাদটা কেমন আছে, ঝাঁঝালো টাইপ,
অনেক ঝাঁঝালো টাইপ, আর যখন ভিতরে চলে গেছে তখন মনে হয় যে আমার হার্ট লিভার মানে সবকিছু মনে হয় ছিড়ে গেল,
মানে কি জ্বলছে ছিড়ে যাচ্ছে,
একদম জ্বলছিল অনেক বেশি, পুরো ছাই হয়ে যাচ্ছিল
সব ভিতরটা। তারপর পুরোটা ওই অবস্থাতে তার বাবা পুরোটা খেতে গেলে তখন মাথাটা কি বলতেছিল? অলরেডি তো তুমি এক ই খেলে খাওয়ার ফিলটা এত এত ডিজাস্টার ছিল, তখন তোমার মাথা কি বলছে যে পুরোটা খাই?
মাথা আসলে আমার ওই সময় মানে টার্গেট একটাই ছিল যে
তুমি তো অংশবিশেষ খেলে, তাই তো একদম সামান্য পরিমাণ মুখে নেওয়ার সময় পৃথিবীর সবচেয়ে জঘন্য গন্ধটা তোমার অনুভূত হলো। তুমি যখন মুখে দেওয়ার পর ঝাঁঝালো একটা স্বাদ নিলে, ভিতরে যখন চলে গেছে সবকিছু পুড়ে দুমড়ে মুচড়ে একেবারে সবকিছু ডিজাস্টার, তারপরে দেন আবার ফার্দার নেওয়ার চিন্তাটা কেন আসলো?
আমার একটা টার্গেট ছিল,
তখন কি মাথায় কাজ করছিল?
তখন মাথায় একটাই কাজ করতেছিল যে আমি ওকে ছাড়া কেন থাকবো, ওকে ছাড়া আমার পসিবল না,
পসিবল না বললে তখন পুরোটা যখন যাচ্ছে ভিতরে তখন কি হচ্ছে?
পুরো ছাই হয়ে যাচ্ছে, মানে এত মনে হচ্ছে যে
মাইক্রোফোনে আসো, মাইক্রোফোনে আসো, মাইক্রোফোনটা তোমার ঠোঁটের কাছে না, পুরো একদম
পুরো ছাই হয়ে যাচ্ছে, পুরো
ভেতর কলিজা, ভেতর পেট,
লিভার, বিশেষ করে লিভারে অনেক বেশি কষ্ট, এমনি
তুমি সমস্ত শরীর অনুভব করতে পারছো। তারই আগে তো তুমি হেপাটাইটিস বি এ থেকে উঠেছো, রাইট? দেন তোমার গোটা শরীর তোমার পুড়ে ছাই হয়ে যাচ্ছে, গোটাটা খেয়ে ফেললে পুরো বোতল,
পুরো ছাই
একদম
একদম।
আচ্ছা, ওই ভিতরে ঢুকাতে পারছিলে পুরোটা?
খুব কষ্ট হচ্ছিল
শেষের দিকে,
শেষের দিকেও খুব কষ্ট হচ্ছিল,
বমি হচ্ছিল না?
হ্যাঁ হচ্ছিল, বাট আমি অনেক কষ্ট করে
খেয়ে ফেললে, খেয়ে ফেলার পরে তখন কি চলছে তখন মাথায়?
তারপর দুই মিনিট মনে হচ্ছিল যে হয়তো বা উল্টাপাল্টা অনেক কিছু হয়ে যাচ্ছে। তারপর
উল্টাপাল্টা কি হচ্ছে মাথায়, কি হচ্ছিল
মাথায়? অনেক বেশি মানে পেইন করতেছিল, তারপর মনে হচ্ছিল যে মানে নিজের চুলগুলো নিজে ট্রেনে ছিঁড়তে ইচ্ছে করতেছিল।
কেন ছিঁড়তে ইচ্ছে হচ্ছিল?
তারপর আরো অনেক বাজে বাজে বেশ কিছু ফিল করতেছিল।
কিরকম ফিল
এটা গুরু? আসলে আমি
ভিতর পুড়ে ছারকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার ভিতরে আর কোন অর্গান নাই, সব পুড়ে টুড়ে ছাই হয়ে গেল, মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা, চুল মনে হচ্ছে ছিঁড়ে একদম।
অনেক কষ্ট হচ্ছিল গুরু, এটা যে এত কষ্টের এত মর্মান্তিক গুরু।
আর ওই মেয়েটার কথা তখন আসেনি তো? ওই ফিলিংস আসেনি কি মেয়েটার তখন? আর মেয়েটার ফিলিংস কি তখনও আছে? হ্যাঁ, বিষ দেহি বিষ কদ্দুর মারতে পারে, বিষ মনের বিষ মারতে পারতেছে কিনা, মেয়ের ফিলিংস আসেনি তখন? হ্যাঁ আছে, ওই যে আরবিয়ান বোরকা চোখের অংশ, এগুলো ঘরের মধ্যে যে মাস্তি সেগুলো, হ্যাঁ
কিছুই ছিল না
তখন। কি যে ভিতরে চলে গেছে তখন কি বাঁচার চেষ্টা যে কেন এত বেশি হচ্ছে, এটা যদি কম হয় এরকম?
মানে আমি তারপর কিছু জানি
না, এই ট্রান্সফরমেশনটা আমার জানা নিচ্ছে। এই যে খেয়ে ফেললাম, খেয়ে ফেলার আমি যখন প্রথম স্বাদ নিলাম অংশ বিশেষ নিয়ে, তখনও তো আমি মরার চিন্তা করতেছি, তাই বাকিটা খেলাম, তাই তো? বাকিটা যখন খেয়ে ফেললাম তখন তো মেয়ের আর কোন এক্সিস্টেন্স নাই, মেয়ে তো শেষ, তখন ভিতর জ্বলে পুড়ে শেষ, মাথা কামড়াচ্ছে, মনে হচ্ছে চুল নিজে ছিঁড়ে ফেলি, জীবন ধ্বংস, সব শেষ। তখন কি চিন্তা,
পিপাসা লাগতেছিল
পানি, তখন কি বাঁচার চেষ্টা হচ্ছিল যে আমি কি করলাম?
প্রচুর পানি পিপাসা,
প্রচুর পানি পিপাসা, আমি মরে যাচ্ছি তাই ফিল হচ্ছিল, মরে যাচ্ছি তাই ফিলটা কেমন?
ফিলটা অনেক অনেক ভয়ঙ্কর,
মানে কিরকম
এখনই চলে যাচ্ছি সবকিছুই শেষ হয়ে গেল, মানে কি করলাম এটা?
হ্যাঁ ওইটা 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 ওইটাই শুনতে যাচ্ছি,
ভুলগুলো মনে পড়তেছিল,
কিরকম ভুল,
জাস্ট একটা মেয়ের জন্য আমি এত পারলাম, মানে কি বলবো গুরু।
আর মরে যাওয়াটা কেমন, মরে যাওয়াটা কেমন,
পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর, এর চেয়ে ভয়ঙ্কর
কোন? সেটাই শুনি আমি তো আজকে, লাভ গুরুর জায়গায় তুমি এখন গুরুর জায়গায় আছো, আমি তোমার কাছে শিখতেছি, এটা শুনতেছি ফিলটা কি, মরে যাওয়াটা কেমন? এই যে খেয়ে ফেলছো রাইট, আবার চলে যায় প্রথম থেকে যায়, প্রথমে একটু মুখে নিলাম, মুখে নেওয়ার পর টেস্টটা বুঝলাম, টেস্টটা ছিল তিতকুটা, ঝাঁঝালো, বমি আসা টাইপ, তারপর আমি জোর করে গলার মধ্যে ঢুকালাম, ঢুকানোর পর সবকিছু ফ্যাপড়া দিয়ে যা যা আছে কলিজা মলে যা যা যেখানে যায় মনে হচ্ছে যে ফিল হচ্ছে সব জায়গাতে, ঝরে পুড়ে একদম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে রাইট, তারপরেও আমি জোর করে পুরোটা খাইলাম, তখনও আমার মনে হচ্ছে যে না মেয়েটার জন্য আমাকে বাস, আমার নিজের জীবন বাঁচিয়ে লাভ নাই, মেয়েটাকে পাইনি, জীবন শেষ, পুরোটা খেয়ে ফেললাম। খেয়ে ফেলার পরে তখন আর মেয়েটে কোনো ব্যাপার স্যাপার নাই,
সবকিছু ভুলে গেছি। আমার তখন মনে হচ্ছিল যে পৃথিবীটা অনেক সুন্দর, বাঁচা দরকার, কি করলাম আমি। আর বিশেষ করে যখন আমাকে হসপিটালে নিয়ে
নামানোর পরে যাবো, পৃথিবীটা অনেক সুন্দর, বাঁচার দরকার, কিন্তু ভিতরে জিত চলতেছে কি তখন ডিজাস্টার, একদম আগুন জ্বলতেছে ভিতরে, রাইট? ভিতরে আগুন,
অনেক অনেক কষ্ট হচ্ছিল,
ভিতরে আগুন, কষ্ট মাত্রা গেল কি, ভিতরে আগুন জ্বলতেছে, মাথা কামড়াচ্ছে, চুল মুলছে, ছিঁড়ে ফেলে,
অনেক চুল ছিঁড়ে ফেলছি। আর আমি মাথা আশ্রাচ্ছিলাম, আমি রোডের সাথে পড়ে মাথা আশ্রাচ্ছিলাম, আমার মনে আছে।
কিসের সাথে পড়ে? মাটির সাথে?
মাটির সাথে।
কোন জায়গায় ছিলে খাওয়ার সময়? এটা
একটা ব্রিজ ছিল, ব্রিজের পাশে,
ব্রিজের পাশে রোডের সাথে পড়ে মাথা ঘষতেছো?
হ্যাঁ,
রাস্তা যে পিচ ঢালা রোড, ওই রোডে নিজের মাথা নিজে ঘষতেছো? হ্যাঁ, গরুতে জাম্বা করে ওরকম নি, যে অনেক সময় গরু পাগল হয়ে গেলে মাথা ঢ্যাস মারে যে মাটিতে, এরকম কিছু সিংটিং যে? ও আচ্ছা, মানে একদম ক্র্যাক মেন্টালিটির এক্সট্রিম লেভেলে চলে গেছে তখন। মাথা ঘষতেছো নিচে রোডের সাথে, রাইট? মাথা ঘষতেছো মানে সিরিয়াস অবস্থা আর কি, মানে কোনো ভাবে বাঁচার চেষ্টা, এত পেন, এত জ্বলা পোড়া, এত ভিতরের কলিজা পুড়ে যাওয়া, এই যে এরকম এত এত পিপাসা, এগুলো থেকে মাথা ব্যথা, এগুলো থেকে বাঁচার জন্য মনে হচ্ছে এগুলো করলে মানে একটু আরাম লাগবে, তাই তো? তাই মাথা ঘষতেছো?
খুব মন চাচ্ছিল, খুব বেশি বাঁচতে ইচ্ছে করতেছিল।
বাঁচতে মানে কিরকম মনে হচ্ছে?
মনে হচ্ছিল আমি স্বাভাবিক স্বাভাবিক হয়ে যাবো, এগুলো ভুল,
এই যে জড়া পোড়াটা বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি, পিপাসাটা আমার দূর হয়ে যায়, মাথা ব্যথাটা ঠিক হোক, আবার হাঁটতে। আর মরাটা কিরকম? মরাটা কিরকম
গুরু? অনেক অনেক অনেক,
না না, মরাটাই, এই যে মরে যাচ্ছে, এটা কেমন?
এটা যে কত কষ্টে,
না না, কিরকম মরে যাচ্ছে মানে কি, এই যে আমার শরীর নিস্তেজ হয়ে আসছে এরকম?
হ্যাঁ, শরীর নিস্তেজ হয়ে আসতেছে, আমি দেখতেছি যে আই এম গোয়িং,
মানে গোয়িংটা কি, এখানে ইংরেজি মাথায় আসার কথা না, একদম খাস ল্যাঙ্গুয়েজে কও,
চলে যাচ্ছে আর কি,
মানে কিরকম, এই যে শরীর কি নিস্তেজ হয়ে যাচ্ছে এরকম?
হ্যাঁ, সবই শেষ। তারপরে বিশেষ করে আমার হাত,
হাত কি
কোনো কিছুই মানে কাজ করতেছিল,
তখন ফিল করার চেষ্টা করছিল যে আমার হাত কাজ করে কিনা দেখি?
আমি কোনো কিছু উঠাইতে পারতেছিলাম না।
কি উঠাতে যাচ্ছিল তখন?
হাত উঠাইতে যাচ্ছিলাম, বা ফাইনালি লাস্টের দিকে আমি যখন আমার চুল ধরতে চাচ্ছিলাম, চুল ধরতে পারতেছিলাম না, কোনো এনার্জি ছিল না।
ও আচ্ছা, তুমি শরীর ছেড়ে দিয়েছো তোমার, এবং তুমি চেষ্টা করছো যে আমি এগুলো করি, তখন তুমি বুঝে গেছো তুমি মরে যাচ্ছ, তাই তো? হ্যাঁ, তখন তুমি কি চাচ্ছিলে?
আমি তখন খুব করে যাচ্ছিলাম যে আমি যেন আবার মানে হাঁটতে পারি, আমি যেন
চুলটা ধরতে পারি, হাতটা টাচ করতে পারি, পাটা টাচ করতে, তাহলে তুমি বুঝতে পারতে যে আমি বেঁচে আছি, কিন্তু সেগুলো তুমি পাচ্ছ না, শরীর অবশ হয়ে যাচ্ছে, কোন কি অর্গান তোমার কাজ করছে না, তখন তোমার ভয় হচ্ছে তুমি মরে যাচ্ছ, রাইট? তখন তুমি মন থেকে কি চাচ্ছিলে?
মন থেকে আমি খুবই চাচ্ছিলাম যে আমি স্বাভাবিক হব, স্বাভাবিক হব,
আমি বাঁচতে চাই,
বাঁচতে চাই।
কোথায়? এই পৃথিবীতে। ওই মেয়ে যদি না থাকে?
কোন দরকার নাই
মেয়ের, দরকার নাই
না, লাইফ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান এনি আদার থিংস,
কোনো মেয়েরই প্রয়োজন নাই
না,
কিচ্ছু দরকার নাই
না,
শুধুই বাঁচতে চাই,
শুধু বাঁচতে চাই।
তখন শুধু এটাই চলতেছিল?
হ্যাঁ।
তারপর কি হলো?
তারপর গুরু হসপিটালে নিয়ে গেছে।
জ্ঞান ছিল?
সরি,
জ্ঞান ছিল তখন?
আমি হসপিটাল পর্যন্ত মানে হসপিটালে ডাক্তার তখন একটা বড় ইনজেকশন দিছিল, তখন মনে আছে। আর সবচেয়ে বড় কথা গুলো আমাকে
ওয়াশ,
মানে ওয়াশ যে এত ভয়ঙ্কর।
হ্যাঁ, সেখানে তো যেতে চাচ্ছি আমি,
এত ভয়
দিল না ঢুকায় ভিতরে। হ্যাঁ, ওয়াশের জন্য। তারপর
কলার ভিতরে একটা নল, তারপর হচ্ছে যে সিরিন দিয়ে পানি ঢুকাচ্ছে আর ঢুকাচ্ছে ভিতরে, যখন বিশেষ করে মানে কলার ভিতরে যখন নলটা দিছে, আমার ভিতরে সবকিছু মানে ফেটে চলছিল হয়ে গেল। আর আমার
মাইক্রোফোনে, মাইক্রোফোনে, হ্যাঁ,
গুলো আমাকে 10-12 জন লোক ধরে রাখতে পারতেছিল না আমাকে, মানে আমি জাম করার চেষ্টা করতেছিলাম, এইগুলো কেন করতেছে আমাকে, আমার খুবই কষ্ট হইতেছে, আমার মানে আনবিলিভেবল, কি বলবো।
সমানে ওয়াশ চলতেছে, ভিতরের ফিল্ডটা তখন কেমন?
অনেক অনেক কষ্ট,
সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, মানে হাত ভরে আমার কলিজাটা টেনে বের করলো, হাত ভরে আমার হার্টটাকে টেনে নিয়ে গেল,
আমার লিভারটা দুর্বল ছিল, আমি বলতেছিলাম ডাক্তারকে, ডাক্তার প্লিজ আমার লিভারটা ছিঁড়ে যাচ্ছে প্লিজ। ডাক্তার কোনো ভাবে আমার কথা শুনে নাই গুরু,
কেমনে কথা শুনে, শিশির হেপাটাইটিস বি এর রোগী তুমি, তুমি লিভার নিয়ে কনসার্ন, আর এক বোতল বিষ খাইছো, তখন ওই মেয়ের আকুতি, মেয়েকে কাছে পাওয়া, মেয়ের সাথে ঘর বাঁধা, সবকিছু অনেক ঊর্ধ্বে তখন, তাই তো? সবকিছু বিনিময়ে তখন মনে হচ্ছিল যে কিভাবে বাঁচতে পারি, রাইট? কিভাবে সার্ভাইভ করতে পারি, কিভাবে পৃথিবীতে আবার ফিরে আসতে পারি, এরকম, তাই তো? এই করতে করতে কি জ্ঞান হারিয়ে ফেললে?
গুরু আমার জ্ঞান, আমি
হাত ছিলাম খুব দেরিতে, আর ডাক্তার প্রচুর ইঞ্জেকশন দিচ্ছিল, জ্ঞান আমার হারাচ্ছে না, এই কারণে সে বেশি বেশি ইঞ্জেকশন দিচ্ছিল তাও হারাচ্ছে না। লাস্টে ফাইনালি গুরু এমন একটা জায়গায় সে আমাকে ইঞ্জেকশন দিচ্ছে, ছেলে মানুষের সবচেয়ে সেন্সিটিভ জায়গা, যেখানে মানে আমি বলতে পারবো না,
দিয়ে জ্ঞান হারায় ফেললে
যখন এই সেন্সিটিভ জায়গায় ইঞ্জেকশন দিয়েছে, তারপর আমি শেষ হয়ে গেছি, আমি তারপর কিছুই
জ্ঞান ফেললো। কতদিন পর?
দিন পর
ফিরে দেন রিয়াকশন?
কাউকে চিনি না, নিজেকে চিনি না।
মাইক্রোফোনে বলো, মাইক্রোফোনে বলো, কাউকে চিনো না?
না।
নিজেকেও চিনো না?
না।
আবার মেয়েটাকে পেতে চাও, রাইট?
চাইতাম না।
শিশির এখন চাও?
ওই সময়টাতে চাইতাম না, যখন রংপুর থেকে যখন ঢাকায় চলে এসেছি তখনও চাই নাই, তারপর আস্তে আস্তে যখন আমি সুস্থ হয়ে উঠছি
আবার চাইতে শুরু করেছি,
তখন খুব বেশি মিস করতেছিলাম।
মেয়ে কোথায়?
ও তো বাসাতে আছে।
তার বিয়ে শাদি?
বিয়ে আসে মাঝে মাঝে, অফার আসে, কিন্তু
মেয়ে কি চায়
আসলে গুরু? মানে আমি এক সাইড থেকে যদি ভাবি যে ও কেমন, সেটা হচ্ছে যে আসলে অনেক নিরীহ প্রকৃতির একটা মেয়ে, আর ও আমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসছে, অনেক বেশি।
মেয়ে কি চায়?
মন থেকেই ভালোবাসে, ইভেন সে চাইতো।
এখন মেয়ে কি চায়?
কিন্তু আসলে সে পারবে না, তার ফ্যামিলির সাথে পারবে না কোনোভাবেই, কারণ তার ফ্যামিলি মানে কি বলবো, সভ্যতার আলো এখনো ওই ফ্যামিলিতে ঢোকে নাই, কোনোভাবেই ঢোকে নাই।
তুমি কি চাচ্ছ আবার ওই ব্যাপারটার সাথে জড়িয়ে পড়তে?
গুরু আমি বলতে পারতেছি না, এত কষ্ট, এত ত্যাগ, এত কিছু, এত স্মৃতি, হাউ ইট ইজ পসিবল টু ফরগেট, এটা আমাকে খুব বেশি কষ্ট দেয়। কি না করছি আমি, এত কিছু করলাম, কেউ তো করে না। অনেক দেখছি, অনেক অনেক রিলেশন দেখছি, অনেক ছেলে দেখছি, অনেক মেয়ে দেখছি, কই? আর আমার
মেয়ে পক্ষের কারো তো রাজি থাকার কথা আগেই ছিল না, এখন তো আরো বেশি থাকার কথা না?
মেয়ের বোন গুলা কয়েকটা বোন রাজি ছিল, মেয়ের বাবা মোটামুটি রাজি ছিল, কিন্তু মেয়ের ভাইয়া বিশেষ করে ওদেরও
বেশি। আর এখন তো কারোরই রাজি থাকার কথা না?
এখন কারোরই রাজি না, কেউই রাজি না এখন, কারণ হচ্ছে যে আমি এটা করছি, এখন আমাকে ব্লেম দিচ্ছে, কেন করলাম, মান সম্মান শেষ করলাম, সবাই জেনে গেছে, নিউজ পেপারে পর্যন্ত নিউজ চলে গেছে, সো আরে কি, এখন তো সবই শেষ, এখন মেয়েটার জন্য কষ্ট হয়, খুবই কষ্ট হয় ওর জন্য আমার খুবই, কারণ আমি আসলে ওকে ও যেভাবে
চাইছিলাম। এখন কষ্ট হলে কি করো?
এখন কষ্ট হলে
আবার কি বিষের বোতল খুঁজে বেড়াও নাকি?
না, নেভার।
তাহলে কি
কষ্ট হলে ওর কথাগুলো শুনি,
আর
তারপর ওর টেক্সটগুলো দেখি,
আর
ওর পিকচারগুলো দেখি,
আর
ওর সাথে আমার বেশ কিছু স্মৃতি আছে সেগুলো দেখি, তারপর ওর মানে মাঝে মাঝে আমি ওকে যে গান শোনাতাম।
কি গান?
কত যে তোমাকে বেশি চি ভালো, শিখাই তুমি যদি
জানো। শুনি, কত যে তোমাকে বেশি চি ভালো। নেশা? কোন রকমের ড্রাগস? নেশা করা হয় কোনো? আমার সামনে নেচারালি কেউ মিথ্যা বলতে চায় না, করো।
এক বছর
ধরে করছো ওর কারণে, ওকে ভোলার জন্য?
ভোলার জন্য কিনা জানি না, কিন্তু যখন খুব বেশি খারাপ লাগে তখন মাঝে মাঝে।
কি কি খাও?
শুধু সিগারেট।
সিগারেট তো এখন আর নেশার পর্যায়ে কেউ ফেলতেছে না, আর কি খাও?
আর কিছু খাই না, আমার তো হার্ট লিভার এখন অনেক দুর্বল, সো খাওয়ার অপশন নাই।
সিগারেট ধরেছো বছর খানিক?
হ্যাঁ, এক বছর মতো হয়েছে।
তো চলো তোমাকে সাথে নিয়ে, তোমার বান্ধবীকে সাথে নিয়ে, আর কি কি গান শুনতে তোমরা?
তারপর গান শুনতাম তুমি আমার হৃদয়ে যদি থাকো, জানি একদিন কাছে আসবে, এই আমাকেই ভালোবাসবে।
অন্য কিছু, অন্য কোন গান?
অন্য কোন গান, আরো অনেক গানই তো শুনতাম।
যেমন তো তোমার এবং তার পছন্দের কোন গান? কত যে তোমাকে বললে তুমি, সে গানটা আমাদের লাইব্রেরিতে না অ্যাকচুয়ালি।
আরো আরো শুনতাম, সেটা হচ্ছে যে কি বলে আরো অনেক গান ছিল, সবকিছু ভুলে যাচ্ছে গুরু, মনে করতে চেষ্টা করছি। সেটা হচ্ছে ওই অনেক পছন্দ করত গানটা, সেটা হচ্ছে আমার মেমোরি এত খারাপ হয়ে গেছে দেখেন।
এটা কি খারাপ এখানে আসার পরে নাকি এখন ইদানিংকাল এরকমই হয়
সবসময়?
এই ঘটনাগুলো ঘটনাগুলো ঘটে যাওয়ার পর,
হ্যাঁ ডক্টর বলছে মিনিমাম 2 ইয়ার্স লাগবে ঠিক হতে।
ও ওই যে লাস্ট যে যে কাজটা করেছো তার ইম্প্যাক্ট এটা,
মিনিমাম 2 ইয়ার্স লাগবে। আর গুরু আমি অনেক ইজি জিনিস ভুলে যাচ্ছি, আমার আমার সেক্টরের আমার সাবজেক্টের অনেক জিনিস,
গ্রামার, ইংলিশ গ্রামার নাকি
না, ইংলিশটা খুব বেশি ভুলে যাচ্ছি না, ভুলে যাচ্ছি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের
যে কাজ, তুমি তো একজন ইঞ্জিনিয়ার, হ্যাঁ সেগুলো ভুলে যাচ্ছ?
ভুলে যাচ্ছি, মনে থাকতেছে না, অ্যালগোরিদম গুলো ভুলে যাচ্ছি, ইজি ইজি জিনিস যেগুলো অনেক ইজি ছিল মনে করতে পারতেছি না। তারপর
ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে ছিলে না বলো, অসুবিধা কি? না না
গুরু,
ইউনিভার্সিটি
এটা থাক,
না না আমি যেহেতু জিজ্ঞেস করেছি তোমাকে বলতেই হবে, কোন ইউনিভার্সিটি?
একটা প্রাইভেট ইউনিভার্সিটি।
ওকে, আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে বিদায় নিয়ে নিব তোমার কাছ থেকে, বিদায় নিয়ে নিব, বিদায় নিয়ে নিব তোমার কাছ থেকে। কিছু বলতে চাচ্ছিলে শেষ মুহূর্তে?
গুরু আমি জানি না আসলে আমার মানে ভালোবাসার মানুষটি অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানটি শুনতেছে কিনা, হয়তো বা শুনতেছে না, আবার কোনো না কোনো ভাবে শুনতেও পারে, যদি শুনে থাকে বা কখনো যদি অনুষ্ঠানটি সে শোনে পরবর্তীতে, তো তার প্রতি আমার শেষ যেটা আকুতি সেটা হচ্ছে যে আসলে আমি তোমাকে মন থেকেই ভালোবাসতাম অনেক বেশি, সেটা তুমি জানো, বাট আমার ভালোবাসাটা অনেক বেশি এক্সেস ছিল আর ইমোশনাল ছিলাম আমি বেশি, এই কারণেই হয়তো বা এত কষ্ট আমি পেলাম। তবে কষ্ট পাওয়ার জন্য ভালোবাসিনি, তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি, সারা জীবন তোমাকে হৃদয়ের মাঝে একেবারে আপন করে ধরে রাখার জন্যই ভালোবেসেছিলাম। আমি জানি আমার অনেক বিহেব তোমার খারাপ লাগছে, তুমি সহ্য করতে না আমি জানি, বাট আমি এটাও জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো, হয়তো তুমি তোমার ফ্যামিলির প্রবলেমের কারণে তুমি পারতেছো না, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। আই লাভ ইউ সো মাচ।
অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, একদম শেষ মুহূর্তে আমরা, এবং শেষ মুহূর্তে তোমাকে উদ্দেশ্য করে কিছু বলি। প্রথম যেটা প্রবলেম সেটা হচ্ছে যে তুমি মেয়েটিকে ভালোবাসতে গিয়ে মেয়েটিকে অনেক বেশি অপবিত্র করে ফেলেছো, তোমার উপর তেমনি অনেক ডিজাস্টার গেছে, আমার কেন জানি বলতে মন চাচ্ছিল না, তাও বলি।
নিজে হয়তো মনে মনে অনেক শান্তি পাও বা এটা চিন্তা করে হয়তো অনেক বেশি প্রাউড ফিল করো যে আমি একটা মেয়েকে পাগলের মতো ভালোবেসেছি। অ্যাটলিস্ট জীবনে আমার হয়তো কোনো অ্যাচিভমেন্ট নাই, এটাও একটা একরকমের অ্যাচিভমেন্ট যে একটা মেয়েকে আমি পাগলের মতো মন প্রাণ সুপে দিয়ে ভালোবেসেছি। এরকম ভালো কেউ কাউকে কখনো বাঁচতে পারে না। আমি এত যত্ন করে মেয়েটিকে ভালোবেসেছি যে তার জন্য 7-8 ঘন্টার নোটিশে তার কাছে আমি ছুটে চলে গেছি। অনেক পরিস্থিতি আমার প্রতিকূলে থাকার পরেও সে যখন যেভাবে চেয়েছে সেভাবে নিজেকে উপস্থাপন করেছে। শুধু তাই না, একটা মানুষের জন্য জীবন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সে জীবনটাও তুচ্ছ তাচ্ছিল্য করতে এতটুকু কার্পণ্য করিনি। সে মেয়েটিকে প্রচন্ড রকম ভালোবাসি বলে। কিন্তু একটু খেয়াল করে দেখো একটা বিষয় আমি তোমাকে বলি, মাইক্রোফোনে আসো যদি আমি সত্যি বলে থাকি, তুমি অনেক বেশি কনফিডেন্ট একটা ছেলে। এই কনফিডেন্টটা তোমাকে চরমভাবে ডুবিয়েছে সারা জীবন। তুমি যতটুকু না এই মেয়েটিকে ভালোবেসেছ তার চাইতে অনেক বেশি 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 করে ভালোবাসো তুমি নিজেকে। তুমি বা তোমার মতো ক্যারেক্টারিস্টিক্স এর মানুষ নিজের কাছে কখনো হারতে চায় না। হারতে চায় না বলেই যখন সুরে বাঁশি বাজে না, যখন ফলাফল তাদের পক্ষে আসে না, তখন তারা এই ধরনের মিসঅ্যাপ টাইপ বিহেভ করে। মিসবিহেভ করা, সিন ক্রিয়েট করা, জীবন শেষ করে দেওয়া, যতটুকু না তাকে না পাওয়ার জন্য তার চাইতে বেশি করে নিজের কাছে নিজের হেরে যাওয়ার জন্য। তোমার মতো ক্যারেক্টারিস্টিক্স এর মানুষ যারা, তাদের দ্বারা এক্সট্রাঅর্ডিনারি কিছু কাজ করাও সম্ভব, যেহেতু সময়ের ফেরে নিজেকেও চ্যালেঞ্জ করবার ক্ষমতা তারা রাখে। তাই আবার তোমাদের মতো মানুষের দ্বারাই মানুষের বড় রকমের ক্ষতি সাধনও হয়। দুঃখ হচ্ছে মেয়েটির কথা ভেবে, যে মেয়েটি তোমার কারণে তোমার সাথে সম্পর্কের জন্য চরমভাবে অপবিত্র হয়ে গেছে। তুমি নিজের পৌরুষত্ব, নিজের কনফিডেন্স লেভেল, নিজের ইমেজ বিভিন্ন জায়গাতে এস্টাবলিশ করবার জন্য মেয়েটির সাথে কাটানো একান্ত মুহূর্তগুলোকেও তুমি ইনক্যাশ করতে কখনো পিছপা হওনি। একটু খেয়াল করে দেখো বিভিন্ন মহলে অনায়াসে সেসব প্রসঙ্গগুলো তোমার মুখ দিয়ে উঠে এসেছে, যেটি মেয়েটির পক্ষ থেকে তোমার জন্য দেয়া ছিল আমানতের মতো। হয়তো তুমি প্রথম এবং শেষ ব্যক্তি আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত, যেহেতু মেয়েটা অন্য কোনো ঘরে যায়নি। তোমার কথাতে উঠে এসেছে এ মেয়েটির সবচাইতে বড় সম্পদ হচ্ছে তার চাকরি না, তার সুন্দর ওই চোখটা না, তার ওই চমৎকার সৌন্দর্য না, তার সবচাইতে বড় পুঁজি হচ্ছে তার আব্রু, তার সতীত্ব। যে সতীত্ব অনেক ভালোবেসে, যে আব্রু অনেক পছন্দ করে তোমার কাছে সে তোমার মতো করে উপস্থাপন করেছিল। কিন্তু পরিস্থিতির ফেরে নিজের আমিত্বের জন্য, নিজের কনফিডেন্স লেভেল, নিজে যে অনেক কিছু পারো সেটা জাহির করতে গিয়ে অবলীলায় কোনো এক বন্ধু মহলে বা কোনো এক আকস আসরে অবলীলায় শেয়ার করে বসেছ যে তুমি কত কিছুই পারো। তুমি চাইলেই কোনো একটা মানুষ তোমার কাছে কিভাবে হুটুপুটি দিতে পারে। আমি কি ঠিক বলছি শিশির? জোরে বলো, ভালো কিছু স্বীকার করতে দোষের কিছু নাই শিশির। আমি তোমার বন্ধু না, আমি তোমার এলাকার বড় ভাই না, যে খবরগুলো আমার পাওয়ার কথা, যে কথা দিয়ে অনুষ্ঠান শুরু করেছিল শিশির, যে আপনার পক্ষেই সম্ভব একটা মানুষের ভেতরে ঢুকে গিয়ে তার ভেতরটাকে দেখে ফেলা, সেই মানুষটা এখন কথা বলছে। আমি কি ঠিক বলছি শিশির? জোরে বলো।
ঠিক বলছেন।
এটাই, এই যে দোষ, এই যে ঘটনাগুলো, এটা আবিষ্কার করতে পারা কিন্তু অনেক টাফ। যদি একটা ইনভেস্টিগেশন টিম তোমার কাছে পাঠায় তোমার এলাকাতে, এবং তোমাদের তোমার বন্ধু মহলে যদি বছরের পর বছর, মাসের পর মাস তারা ঘুরে, তবে হয়তো এই তথ্যগুলো আমার কাছে আসার কথা। কারণ এমন এক গানজুটে আসরে বসে এই আলোচনাগুলো হয়েছে, বা এমন এক দারুণ মুহূর্তে এই ঘটনাগুলো ঘটেছে, তখন কে উপস্থিত ছিল তার মাধ্যমে ইনভেস্টিগেশন করে এটা বের করে আনা, তাছাড়া এটা সম্ভব না। বাট স্রষ্টা আসলে আমাকে কিছু কিছু সময় সাহায্য করেন, বিধায় আমি এই ইনফরমেশনগুলো ক্যাশ করতে পারি বা ধরতে পারি। তাই আমি বলছি তোমার কাছে এসে মেয়েটা অপবিত্র হয়ে গেছে। তুমি যখন চিন্তা করছো যে আমি তো পাগলের মতো ভালোবেসেছি, আমার মতো এত যত্ন করে তো কেউ ভালোবাসে না, তুমি তখন তোমার ভালোবাসার অন্ধকার দিকগুলো তুমি একবারও ভেবে দেখনি। তোমার কারণেই মেয়েটা অপবিত্র হয়েছে, তোমার কারণেই মেয়েটি বিভিন্ন সময় ছোট হয়েছে, তোমার কারণেই তোমার নিজের পাণ্ডিত্য, নিজের আত্মসম্মান বোধ, নিজের কৃতিত্ব, নিজে ঢাকায় থাকো, গ্রামে ঢাকার পক্ষ হয়ে রিপ্রেজেন্ট করো, ইউ আর দ্য সামথিং ডিফারেন্ট, এই জিনিসগুলোকে প্রুভ করতে গিয়ে এমনভাবে জিনিসগুলোকে শো অফ করেছো যে নিজের অজান্তে মানুষটাকে একদম অনেক 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 পেছনে ঠেলে দিয়েছো। সেই অভিমান তোমার কাছ থেকে বেচারি নিজেকে সরিয়ে রেখেছে। ইট ডাজেন্ট মিন যে হয়তো সে তোমাকে ভালোবাসে না, বাট ইট মিনস মাই মেনি মোর থিং, যে তোমার কাছ থেকে এত বেশি ঘাত, এত বেশি প্রতিঘাত একটা পর্যায়ে এসে সে হয়তো বুঝতে সক্ষম হতো না, কারণ পার্থিব ক্যালকুলেশনগুলো অনেক কিছু হয়তো তার মাথায় ঢুকে না, কিন্তু অনেকেই বুঝিয়ে দিয়েছে তাকে ব্যাপারগুলো কিভাবে করেছো তুমি তার সাথে। সেগুলো সেই কষ্ট সেই অভিমানে হয়তো নিজেকে কিছু সময়ের জন্য আপাত দৃষ্টিতে লুকিয়ে রেখেছে, বাট সে তার জায়গাতে 100% ঠিক আছে। তো এই হচ্ছে তোমার পার্ট। এখন তুমি চাচ্ছ যে তার সাথে আবার রিলেশনশিপ হোক, রাইট? এবং তুমি চাচ্ছ যে আমি প্রয়োজনে তার সাথে ফোনে কথা বলি, তার সাথে কমিউনিকেট করি, তাকে কনভিন্স করার চেষ্টা করি তোমার জন্য, রাইট?
আমি আসলে মানে
এক কথায় বলো, সময় নেই, আমি অনুষ্ঠান পার করে ফেলছি 10 মিনিট। ওকে, সো
আমি চাই
আবার আবার যদি তোমার সাথে রিলেশনশিপ হয়, আমি যদি ফোনে তাকে কনভিন্সও করি, তখন আবারও কিন্তু তোমার দ্বারা এইভাবে অপবিত্র হবে সে?
না গুরু, সেটার চান্স নাই।
যে কাজ তুমি করেছো একবার, সে কাজ আবারও তোমার দ্বারা হবে সে? এবং তোমার মৃত্যু যে মুহূর্তগুলো তোমার সাথে আমি পার করতেছিলাম, সেটা তুমি নিজেও প্রমাণ করেছো, আমিও বুঝতে আমার পক্ষে সক্ষম হয়েছি যে আসলে আখিরে যে তুমি সত্যি নিজেকে নিয়ে আসো, এখানে কোনো মেয়ের কোনো ব্যাপার স্যাপার নাই, সেটা এক ঢোক বিষ ভেতরে যাওয়ার পরই কিন্তু টের পেয়েছো তুমি, এবং তুমি স্বীকারও করেছো ওই সময়। যখন এক ঢোক পানির মতো এক ঢোক বিষ গেছে ভেতরে, তখনই কিন্তু বুঝছো যে আসলে এখানে মেয়েলি কোনো ব্যাপার স্যাপার নাই, আমি আমার নিজের সাথেই ফাইট করেছি। এবং সেই সময় তুমি বলছিলে যে আমার তখন মেয়েলি কোনো ফিল ছিল না, ফিল ছিল শুধু একটাই, হাউ কুড আই সার্ভাইভ, আমি কিভাবে আবার বাঁচতে পারি, আবার স্বাভাবিক জীবনে আসতে পারি। সো এখানে ভালোবাসা অন্তত্বের কোনো জায়গা নাই, প্রেমের কোনো ক্যারিশমেটিক কোনো ব্যাপার নাই। তবে হ্যাঁ, তুমি ধরা খেয়েছো অন্য জায়গাতে, যারা সহজ সরল, যারা বোকা, যারা বেকুব, তারা ঠেকে, তারা ঠকে হয়তো, বা তারা কিন্তু ঠেকে না কখনো। কেন ঠেকে না জানো? স্রষ্টা তাদের দায়িত্ব নিজে নিয়ে নেন তাই। এই যে মেয়েটি দিনের পর দিন তার জায়গা থেকে সে পারফেক্ট ছিল, তার জায়গা থেকে প্রেমিকা হিসাবে মানুষ হিসাবে সঠিক ছিল, সেই কারণে সেই আকর্ষণে তুমি বারবার তার কাছে ফিরে যেতে চাও। সেই কারণেই তুমি চেষ্টা করো যে আমি তো বহুত ভাওতাবাজি করেছি আমার রিলেশনশিপকে নিয়ে, আমি তো বহুত রকম এমন কিছু ইনফরমেশন বিভিন্ন জায়গাতে শেয়ার করেছি যেটা শেয়ার করার যোগ্য না, এমন কিছু কথা আমি বিভিন্ন জায়গাতে বলেছি যেটা বললে তাকে ছোট করা হয়, তারপরেও সেই কাজগুলো তুমি করেছো, এই কাজগুলো তুমি করেছো কিন্তু। এবং সেই 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 গ্রাউন্ড থেকে বলছি যে এই জিনিস তো তুমি কোথাও গেলে পাবে না, পৃথিবীর এক কর্নার থেকে আরেক কর্নারে গেলে। সুন্দরী মেয়ে হয়তো পাওয়া যেতেই পারে, কিন্তু কে তোমাকে এত কিছুর পরেও সবকিছু বেমালুম ভুলে গিয়ে তোমাকে আপন করে নিবে, সেই মানুষ তার পাবা না। সেজন্য বারবার ওই মেয়েটির কাছে যেতে চাচ্ছ, গেলে হয়তো আবার ওই কাজটা করবা, কিন্তু ফাইনালি হয়তো এরকম মানুষকে কখনোই পাওয়া যাবে না। এবং এখন যে তুমি একনলেজ করছো এই ব্যাপারগুলো, সেটা যেমন ঠিক, এবং যত শ্রদ্ধা নিয়ে তুমি আমাকে জিগুরু করছো, মিনিমামে তোমার ভেতর একটা ইন্টেনশন কাজ করছে, মানুষটা যদি কোনোভাবে টেলিফোন করে মেয়েটিকে কনভিন্স করে দেয়, রাইট? হ্যাঁ বলো, হ্যাঁ হলে হ্যাঁ বলো, না হলে না বলো, সামহাও যদি শেষ মুহূর্তে
ওর কণ্ঠ শুনি না,
এটাই হচ্ছে প্রবলেম। অনুষ্ঠান শেষ করে দিচ্ছি, আমি কোনো মেয়ের দালাল না, এটাই তোমার ভাবনাতে ভুল ছিল। আমি সময় নাই, সময় থাকলে তোমার কাপড় খুলে ফেলতাম, তুমি টেরও পেতে না। ট্রু, কথা দিয়েও মানুষের কাপড় খোলা যায়, কাপড় খুলে ফেলতাম আধা ঘন্টা পরে টের পাইতে যে কয়েক লাখ মানুষের মধ্যে তোমার আমি কাপড় খুলে দিয়েছি। আমি যেটা বলি সেটা শোনো, নতুন জীবন পেয়েছ, তোমার জীবনটা ডিস্ট্রয় হয়ে গেছে অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটের পরপরই, যখন পিতা পুত্র কেশের মধ্যে পড়ছো, তখন শৈশব কৈশোর যৌবন এই যে নর্মাল যে নিয়মতান্ত্রিকতা এর বাইরে চলে গেছো, জীবনের বেশিরভাগ সময় তখন ব্যয় হয়েছে থানা, পুলিশ, হাজত, কোর্ট, সব নোংরা কিছু এনভায়রনমেন্টের ভেতর দিয়ে। তোমার ভেতরে যে গ্রুমিংটা যেভাবে হওয়া উচিত ছিল সেটা প্রপারলি হয়নি, যে কারণে ডিজাস্টার তোমার জীবনটা এখন। তবে স্রষ্টা তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। এই কাজটা যারা চিন্তা করে, এই আত্মহত্যা এই ধরনের ব্যাপার, তাদেরকে মানুষ হিসেবে আমার সহ্য হয় না, যে আমার কাছে মনে হয় যেন অপুংসুক প্রকৃতির কোনো মানুষেরা। যাক, স্রষ্টা তোমাকে বাঁচিয়ে দিয়েছে, নতুন জীবন পেয়েছ, নতুন করে শুরু করো। এবং এই জীবন, যে জীবনটা শুরু করেছ, সেখানে যেন কোনো রকমের ভাড়ামি না থাকে, ভাওতাবাজি না থাকে, নোংরামি না থাকে। মানুষকে কোনোভাবে ম্যানেজ করা, সিস্টেম করা, এগুলো দিয়ে বেশি দূর আগানো যায় না শিশির, এই ব্যাপারগুলো যেন না থাকে। একদম ইজি গোয়িং সিম্পল মাইন্ডেড লাইফ লিড করো, আর মেয়েটিকে মুক্তি দাও, মেয়েটিকে মেয়ের জায়গাতে ভালো থাকতে দাও। এটা আমার পরামর্শ। সারা জীবন তোমার মনের মধ্যে স্বপ্নের একটা জায়গাতে মেয়েটির বসবাস থাকবে। মেয়েটিও হয়তো শ্রদ্ধার সাথে তোমাকে কোনো একদিন স্মরণ করবে। তুমিও কষ্ট পেলে মেয়েটির কথা চিন্তা করে মনটাকে ভালো করো, যে স্রষ্টা তোমাকে হয়তো কিছুদিনের জন্য ভালোবাসা দিয়েছিলেন, যে কারণে এরকম পুণ্যবান মেয়ের সান্নিধ্য তুমি পেয়েছিলে। আর নিজেকে দারুণভাবে তৈরি করো। আমার বিশ্বাস, স্রষ্টার কাছে দোয়া করি, তুমি যেমন ধরনের মানুষ এক্সপেক্ট করো, তেমন কোনো মানুষের সাথে তোমার পথের বাকি আবার দেখা হবে, নতুনভাবে তুমি জীবন শুরু করতে পারবে। বাট ওই মেয়েটিকে নিয়ে আর কোন রকম পোস্টমর্টেম করার, কোন রকমের কাটাছেড়া করার আর মনে হয় কোনো দরকার নাই। ছেড়ে দাও ওকে, ওর জীবন বাঁচতে দাও। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে জীবনটাকে বাঁচো। কোন রকমের শর্টকাট লাইফ না, কোন রকমের সিস্টেম না, কোন রকমের কনস্পিরেসি থিংকিং না, কোন রকমের মোরাল ডাউন হয় এই ধরনের কোনো চিন্তা না। যদি পারো, যদি পারো, যদি সম্ভব হয় তোমার দ্বারা, তাহলে একদম স্ট্রেট ওয়েতে একজন ভালো মানুষ হিসেবে বাঁচবার চেষ্টা করো। আমি জানি তোমার জন্য খুব টাফ, খুবই টাফ। আল্লাহ হয়তো তোমার দ্বারা হয়তো ভালো কিছু করবেন, না হলে কেন তোমাকে এত কিছুর পরে ফিরিয়ে নিয়ে এসেছেন। স্রষ্টা হয়তো বড় কোনো কিছু তোমাকে দিয়ে বড় কোনো পারপাস তার সার্ভ করবে। আগে নিজেকে তৈরি করার জন্য অনেক বেশি মনোনিবেশ করো, প্লিজ। এটা আমার ছোট ভাই হিসাবেও যদি বলো, আমার খুব বড় একটা রিকোয়েস্ট তোমার কাছে। তোমার মতো ছেলেরা যখন ডিজাস্টার করে না, খুব বড় রকমের ধ্বংস নিয়ে আসে। আবার তোমাদের মতো ছেলেরা যখন ভালো কিছু করে, অনেক বড় কিছু হতে পারে। আমি সেই প্রত্যাশায় থাকলাম। তার আগে আমি দোয়া, আমার মন থেকে দোয়া, তুমি আগে ভালো মানুষ হও, সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় আগে দোয়া। আর মেয়েটিকে মুক্তি দাও, মেয়েটিকে মেয়েটির জায়গায় থাকতে দাও।
গুরু, আমি আসলে মুক্তি মানে
দিয়ে দাও,
মুক্তি দিয়েই দিছি।
মুক্তি দিয়েই রাখো, মুক্তি দিয়েতেই রাখো। মেয়েটি ভালো থাকুক, মেয়েটি ভালো থাকুক অন্তত জীবনে। জানো, খুব কম মানুষ আছে, তুমি হিসাব করে দেখো, চারিদিকে তো বেহায়াপনা, পরকীয়া, সবকিছুতে শৈলাব অবস্থা। খুব কম মেয়ে আছে, খুব কম মানুষ আছে, আই এম সরি, মেয়ে প্রচুর আছে, খুব কম মানুষ আছে এই আনরেস্ট রিলেশনশিপের বাজারে। খুব কম পুরুষ আছে যারা শান্তি নিয়ে বলতে পারে যে আলহামদুলিল্লাহ আমি একটা পুণ্যবান নারীর সাথে আমি কিছু সময় পার করেছি। তুমি সে ধরনের ভাগ্যবান, ভাগ্যবান পুরুষদের একজন। এই ভালো কিছু মুহূর্তে একটা পুণ্যবান নারী তোমাকে দিয়েছে, তার ওসিলায় হলেও তাকে ছেড়ে দাও, ভুলে যাও, তাকে তার জায়গায় সুখে থাকতে দাও, সুখে থাকতে দাও, তার জন্য দোয়া করো। তুমি যখন কষ্টে থাকবে তখন তার কথা একটু মনে করে দেখবা যে দক্ষিণের বাতাসে যেমন ঠান্ডা বাতাসে সে গায়ে লাগে, মনটা তোমার নির্মল এক আনন্দে ভরে দিয়ে যাবে। আর তুমি নিজেকে ভাবে তৈরি করতে থাকো। আমার বিশ্বাস, তুমি যেমন মেয়ে চিন্তা করো, যেমন মেয়ের কল্পনা করো, স্রষ্টা এমন কোন পার্টনারের হয়তো তোমার সাথে পরিচয় করিয়ে দিবেন। তুমিও তোমার মতো করে হয়তো তখন ভালো থাকবে। তার আগে চেষ্টা করো যদি ভালো মানুষ হওয়া যায়। আজকে বিদায় নিচ্ছি শিশির, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বিদায় বন্ধু।
বিদায় ঘন্টা বেজে গেল রাত 1:42, কিছু সময় বেশি নিয়ে ফেলেছি, তার জন্য দুঃখিত। এবং এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। ডিডিজি রুবেল ছিলেন আমাদের সঙ্গে, রোজ ছিলেন নারায়ণগঞ্জ থেকে, সাজিয়া ছিলেন মিরপুর থেকে, ডলি
শান্তিনগর থেকে তামিনা, মোহাম্মদপুর থেকে আরো সহ যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কমেন্ট এবং অনেক SMS পড়তে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আজকের মতো তো বিদায় নিতে হচ্ছে বন্ধু, কিন্তু সামনের বৃহস্পতিবার আবারও কোনো ভালোবাসার বন্ধুকে নিয়ে, ভালোবাসার অতিথিকে নিয়ে ভালোবাসার বাংলাদেশে আমি হাজির হয়ে যাব আর জে হিমা, এবং সাথে থাকবে আমাদের সবার পছন্দের FM গুরুস্ব বন্ধু। আজকের মতো বিদায় নিচ্ছে, যেহেতু জানি না এখন বাইরে বৃষ্টি আছে কিনা, তারপরও যদি মন কাঁদে বৃষ্টি যদি আসে, এবং বৃষ্টি আসতে ভালোই হবে, যেতে যেতে বৃষ্টি দেখতে পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।